আসসালামু আলাইকুম। অদ্ভুতুরে 306তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কিছু ভয়ের ঘটনা। শীত কিন্তু চলে এসছে, শহরের বাইরে গ্রামাঞ্চলগুলোতে কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূত হচ্ছে। অনেকেই বলছেন রাতের বেলা হালকা শীত পড়ছে, এবং দেখা যাচ্ছে একটু খোলা জায়গা দিয়ে চলাফেরা করলে হালকা ভারী কাপড় পরা লাগছে। সেটা কিন্তু বেশ একটা এনজয়েবল ওয়েদার, মানে খুব মানে ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু শহরে ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি না। শহরে কিন্তু এখনো গরম আছে, আর তবে সন্ধ্যার পরে বেশ শুষ্ক হয়ে যায় বাতাস। ছাদে গেলে বোঝা যায় যে বাতাসটা বেশ শুষ্ক, তবে কেমন যেন একটা বসন্ত ঘ্রাণ আছে। মানে শীত আসার আগে এরকম একটা ব্যাপার চলে আসে, অনেকটা বসন্তের মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায় বাতাসে, সেটা পাচ্ছি। আর এর মাঝে কিন্তু বেশ জমে উঠছে ভূতের ঘটনা। মানে বলছিলাম যে কোনো ওয়েদার চেঞ্জিং এর মাঝে কিন্তু ভয়ের ঘটনাগুলো বেশ লাগে, আমি সবসময় বলি। আমার মনে হয় আপনারা যারা এটা খেয়াল করে থাকেন তারা বুঝতে পারবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যেই ঘটনাটি আমার জন্য কালেক্ট করেছেন বরগুনার মনিরুল খন্দকার। মনিরুল তার ফুপু বাড়ির একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি মনিরুলের ঘটনায়। মনিরুলের ফুপার গ্রাম, সেই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা, বেশ নদীর ঘেঁষা একটা গ্রাম, এবং সেই নদীর পাড়েই খুব বেশ বড় একটা কবরস্থান আছে, বেশ প্রাচীন কবরস্থান। তার পাশে কিছু স্থাপনা ছিল যেখানে একটা সময় একটা বন্দরের মতো ছিল, পরবর্তীতে সেটা নদী বন্দর হিসেবে খুব একটা ব্যবহৃত হয়নি। মানে প্রাচীন, মানে অনেক আগে সেখানে হতো ব্যবসা বাণিজ্য হতো। আর এছাড়া এই গ্রামটা বেশ বড়, খুব সুন্দর। তো সেই গ্রামে একজন ব্যক্তি থাকত যার নাম সর্দার আলী। তো সর্দার আলী পেশায় ছিলেন একজন খেলনা বিক্রেতা। একটা এরকম গ্রামের মাঝে একজন খেলনা বিক্রেতা, ব্যাপারটা পেশাটা একটু অড, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম। মানে সর্দার আলী খুব সুন্দর মনের একজন মানুষ ছিলেন। তিনি সবসময় সুন্দর সুন্দর জিনিস নিয়ে চিন্তা করতেন, কল্পনা করতেন। তো একদিন তিনি গিয়েছিলেন আসলে তাদের গ্রামের পাশে, সেই জায়গাটা মানে সেই গ্রামটা একটু ডেভেলপড, মানে অনেক কিছু সেখানে কিছু আটার কল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যখন একটা কাঁচের ফ্যাক্টরি আছে, মানে কাঁচের চুড়ি, কাঁচের জিনিসপত্র এগুলো তৈরি হয় সেখানে, কাঁচের ফুল এগুলো বানায়। তো তিনি সেখানে গিয়ে, মানে তখন তার বয়স কম, তিনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন কৈশোরে। তো তখন তার মাথায় আসে আরে এরকম খেলনা বানানো যায়। তো তিনি সেখানে কথা বলেন যে আমাকে এরকম খেলনা বানাইতে পারবেন নাকি। তো অনেক কথা বলার পরে সেই লোক লাস্টে বলল যে হ্যাঁ, তাকে কিছু খেলনা বানিয়ে দিতে পারবে। এবং তিনি যেরকম চিন্তাভাবনা করেন সেরকম, তো তিনি তার মতো কিছু ফিগার চিন্তা করেন এবং সে খেলনা ওনার সাথে সে কাজ ফ্যাক্টরির লোকের সাথে এক্সপেরিমেন্ট করেন। এর মাঝে হয়ে যায় বেশ কিছু সুন্দর সুন্দর খেলনা তাকে তৈরি করে দেয়। তো সর্দার আলী তখন বলে যে আমি আরো চাই এরকম, মানে আরো বানাতে পারবেন নাকি। লোকটা বলে হ্যাঁ। তো ওই লোক বিভিন্ন রকমের রং দিয়ে সর্দার আলী কিরকম খেলনা তৈরি করে দেন কাঁচের, আর তিনি সাথে মার্বেল তৈরি করান, রং বেরঙের মার্বেল, নীল রঙের, হলুদ রঙের, হলুদ, লাল, নীল, বিভিন্ন রঙের, এবং সেগুলোকে তিনি একসাথে করেন। তো যাই হোক, এই খেলনার সাথে তিনি অ্যাড করেন মাটির খেলনা, ওখানকার যারা ওই মাটি দিয়ে কাজ করে কুমাররা তাদের সাথে কথা বলে বিভিন্ন রকমের পুতুল, বিভিন্ন রকমের জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিস, এগুলো তৈরি করেন এবং সেগুলোকে তিনি রং করতেন তুলি দিয়ে। আর একই সাথে তিনি কাঠমিস্ত্রির কাছে যেয়েও ছোট ছোট খেলনা তৈরি করান, ছোট টেবিল, আলমারি ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি তার ওই কৈশোর থেকে তিনি একটু বেরিয়ে আসছেন যখন, তখনই বাড়িতে বলেন যে আমি খেলনার ব্যবসা করব, এবং তিনি কিন্তু এগুলো তার জমানো টাকা দিয়ে এগুলো করছিলেন। এবং প্রথমবার যখন তিনি টোটাল খেলনাগুলো নিয়ে তাদের ওখানে একটা হাট বসত, মানে এই বিভিন্ন গ্রামের একত্র করা একটা হাট বিশেষ দিনে, তো সেই হাটে যিনি তিনি গিয়েছিলেন সব খেলনা নিয়ে, এবং তিনি একেবারে মানে বিক্রি করে ফেলেন, কঠিনভাবে বিক্রি করেন, এবং কিছু খেলনা বেঁচে ছিল সেটা তিনি আসার পথে বিক্রি করে ফেলেন লঞ্চে, তো এবং মোটামুটি বেশ লাভ করেন সর্দার আলী। এরপর থেকে শুরু হয়ে যায় তার এই খেলনার ব্যবসা, এবং তিনি বেশ ভালোই আয় করতেন। তিনি ওই বিশেষ দিনে হাটে চলে যেতেন, এবং তিনি আবার ওই যে আসার সময় লঞ্চেও যাওয়া আসার সময় কিছু বিক্রি করতেন, এতে করে তার খেলনা বিক্রি হতো, ভালোই তার আয় রোজগার হতো। তো সেখান থেকে তার সাথে যে বন্ধু ছিল, বন্ধুদের কিন্তু জিনিসটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ তার বন্ধুরা সেরকম সাকসেসফুল কেউ হতে পারেনি। তার সাথে দুইটা বন্ধু ছিল, একজন সেখানে দেখা যাচ্ছে গুদাম, সেই গুদামের ইসে কাজ করত, সে মানে আড়তের আর কি, আড়ত বা গুদাম যেখানে মালপত্র রাখা হয় সেখানকার রেজিস্ট্রিতে কাজ করতেন, ওই যে হিসাব কিতাব রাখতেন আর কি। আরেক বন্ধু ছিল, তার বাবা মা মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল, বেশ ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকে কোনো কাজে লাগাতে পারেনি। তার নাম ছিল ল্যাংচা। তো ওই ল্যাংচা ঘোরাফেরা করতো সবসময়, আসতো, জিজ্ঞেস করত, এবং সর্দার আলী সবসময় ব্যস্ত থাকতো তার বিভিন্ন খেলনার ডিজাইন করা নিয়ে, রং করা নিয়ে। তো তার সাথে যখন গল্প করতো, সে ওগুলো করতে করতে তাদের সাথে আড্ডা দিত, গল্প করতো। তো এই দুই বন্ধুর সাথে, সেই আতা আর ল্যাংচা, দুজনের সাথে গল্প করতো মাঝে মাঝে এবং বিভিন্ন কথা বলত। তো আতা একটু ছিল হচ্ছে বোধশূন্য ব্যক্তি, মানে সে এতটা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতো না, সে দেখতো যে সর্দার আলী আছে ভালোই, ভালো মতো আয় রোজগার করতেছে। তো সে গেলে তাকে চা খাওয়াতো, ধূমপান করাইতো ইত্যাদি ইত্যাদি, মাঝে মাঝে ওখানকার গ্রামের হোটেলে নিয়ে খাওয়াইতো, তা খুশি। ল্যাংচাকেও কিন্তু সর্দার আলী এইভাবে বিভিন্ন রকম মানে বন্ধু হিসেবে যে ট্রিট দিত সেগুলো ঘুরাইতো করত। কিন্তু ল্যাংচা সবসময় মনে মনে চিন্তা করতো যে সর্দার আলী এইভাবে কিভাবে এত ইনকাম করে, তার কেন ইনকাম হয়, সে সবসময় হাসফাস 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 এরকম করতে থাকতো। এর মধ্যে যেটা হয়, সর্দার আলীর এই আয় উন্নতি দেখে সর্দার আলীর বাবা মা সর্দার আলীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তার মোটামুটি একটা ভালোই গ্রামের যতটুকু সম্ভব মোটামুটি একটা ব্যবস্থা করে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ের পর সর্দার আলী কিন্তু তার ব্যবসাও চালিয়ে যাচ্ছে আর সংসার হচ্ছে, এবং তার সংসারে মোটামুটি খুব ভালো সুন্দর সময় কাটছে, স্ত্রীর সাথে সময় কাটে, সবকিছুই ভালোই কাটে, এবং তার স্ত্রীও খুব তার জন্য মানে খুব তাকে খুব পছন্দ করে, মানে তার জন্য পাগল, তার কথা চিন্তা করে সবসময়, তার কাজে ক্রিয়েটিভিটিতেও তার স্ত্রী মাথা খাটান এবং তাকে সুন্দর সুন্দর বুদ্ধি দেন। তো এটা দেখে ল্যাংচাও বিয়ে শাদী করতে চায়। তো ল্যাংচার বাপ মাও তাকে বিয়ে দেয়, সে অনেক জোরাজোরি করার পর ল্যাংচাকেও বিয়ে দেওয়া হয়। তো ল্যাংচা ঘুরে এসে ল্যাংচার সংসারে হচ্ছে অশান্তি, ল্যাংচার সংসারে অশান্তি লাগার কারণ হচ্ছে ল্যাংচা তো আসলে সে কিছু করতো না এবং চাইতো না, এবং বিভিন্ন রকমের সমস্যা তার লেগেই থাকতো তার সংসারে, এবং তার সাথে তার স্ত্রীর বনিমনাও খুব ভালো হয় নাই। তো এগুলো দেখে ল্যাংচা মন খারাপ করে আসতো, এবং সর্দার আলী তাকে ভালো ভালো কথা বলতো যে এই কর, ওই কর, এইভাবে কর, তাকে বিভিন্ন রকমের ব্যবসার কথা বলতো, কিন্তু ল্যাংচা এগুলো খুব একটা মনোযোগ দিত না। তো সর্দার আলী একবার বেশ একটা বড় চালান তৈরি করলো, মানে সে এবার চিন্তা করলো যে আমি হাটের মধ্যে স্পেশাল কিছু খেলনা ইত্যাদি এসব নিয়ে যাব। তো এগুলো চিন্তা করে সে খুব মানে খাটলো আর কি, খাটলো, এবং তার বউ তার সাথে কাঁধে হাট বাটালো, এবং দুজন মিলে কাজ করে বেশ বড় একটা মানে সে জিনিসপত্র নিয়ে সে রওনা দিল, এবং হাটে গিয়ে ভালো ব্যবসা করল, তার সবকিছু বিক্রি হলো। এখানে সে একটু বড় বড় জিনিসপত্র বানাইছিল, এবার টুল ইত্যাদি কিছু শোপিস টাইপের, তো বেশ বিক্রি হয়েছে, বিক্রি টিক্রি হয়ে সর্দার আলী বেশ ভালো অবস্থা নিয়ে আসছে, সে ফেরত আসছে এবং খুব খুশি, তার বাসায়ও তার স্ত্রীও খুশি। এর মাঝে সে ল্যাংচা যখন আসছে, তো ল্যাংচা জিজ্ঞেস করতেছে যে কি আলি তোর কি অবস্থা? ভালো, তোরে দেখে খুব খুশি মনে হয়। হ্যাঁ খুশি তো, আজ ব্যবসা হয়েছে অনেক ভালো হয়েছে হ্যান তান। মানে সাথে সাথে শোনার পরে ল্যাংসার মুখটা কালো হয়ে যায় যে সর্দার আলী ভালো ব্যবসা করছে। তো সর্দার বলে যে তুই কিছু খাওয়াইলি না, কয়ে যে হ্যাঁ খামু তো চল। সর্দার তাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে বেশ ভালো মতো ওই যে বাজারে যা যা খাবার আছে আর কি, গ্রামে যা যা পাওয়া যায় মিষ্টি দই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাওয়ায়। তার বন্ধু আতাকেও নিয়ে আসে, এসে তারা খায়। হাওয়া করে তো ল্যাংচার জানি কেন আর সহ্য হচ্ছে না। সর্দার আলী তাকে বলে যে আর এইবার এই এই হাটে যে ব্যবসা করছি না, এতটি টাকা কামাইছি, সে টাকার অ্যামাউন্টটা বলে যে এতটি টাকা কামাইছি। তো ল্যাংচা মানে এটা সহ্য করতে পারতেছে না, তার বারবার মনে হচ্ছে যে সর্দার আলী কেন এরকম। আর সে বলতেছে যে তোর ভাবির বাড়ি বেড়াইতে যাবো, হ্যাঁ তোর ভাবির বাড়ি বেড়াইতে যাবো, ওখানে যে থাকি আমি কয়েকদিন। এই জিনিসগুলা ল্যাংচা সহ্য হচ্ছে না, ল্যাংচা মানে একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তো সর্দার চলে আসছে, ল্যাংচা একা একা আসতেছে। তো ল্যাংচা ওখানকার যে ওই যে পুরনো একটা কবরস্থান ছিল, হ্যাঁ সেই কবরস্থানে পায়ে দিয়ে দিক দিয়ে আসার সময় ওইখানে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পায়ে আসার সময় তার চোখে পড়ল ওই জায়গায় একজন পাগলের মতো বসে থাকতো। হ্যাঁ মানে সে একটু তাকে মানুষ ভয় পাইতো, এড়ায় চলতো, কারণ অনেকে বলতো যে সে নাকি একটা তান্ত্রিক। হ্যাঁ মানে এরকম বসে আছে এবং তাকে মানে কেউ পছন্দ করতো না, তাকে ভয় পেত, এড়ায় চলতো। সে তান্ত্রিকটাকে সবাই বলতো যে এলো গিয়া এই শ্মশানে কবরে ঘুরে বেড়ায় আর কি। তো কিন্তু অনেকটা নাকি অনেক কিছু সে মানে করতে পারে, সবাই এই জন্য ভয় পেত তাকে। তো ল্যাংচা ওদিকতে আসার সময় তান্ত্রিকরে দেখছে, দেখে সে হাঁটা দিল একটু সাইড কেটে চলে যাবে। তো তান্ত্রিক সে যখন পাস করে যাচ্ছে ওই বাঁশঝাড়ের ওই অংশটা ওই পাশ থেকে, কেমন জানি ভেড়ে গলায় হেসে উঠলো তান্ত্রিক। এ বলে কি রে কি অবস্থা ল্যাংচা, কই যাস? তো সে থতমত খেয়ে গেছে, তার নাম জানে কেমনে? সে বলে আপনি আমার নাম জানেন কেমনে? তো বলতেছে যে আমি তোরে চিনি, আয় 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 আয়দিকা আয়দিকা। তোর মনে তো জলে পুড়ে, তোরে দেখে বোঝা যায় তুই জ্বলতাছস, খুব জ্বলতাছস, জ্বলতাছস না? তো ল্যাংচা তখন চুপ করে আছে, কেন জ্বলস? তোর বন্ধু তখন বলতেছে যে হ্যাঁ কি হয়েছে, ট্যাগ আমাইছে, অনেক ট্যাগ আমাইছে না? তোর তো খাওয়াইছে, তোর তো অনেক কিছু খাওয়াইছে। তো শুনে মানে ল্যাংচাই বলতে খাওয়াইছে তো কি হয়েছে, আমার দোস্ত আমারে খাওয়াইছে, কত তুই জ্বলস কে? তখন চুপ করে আছে ল্যাংচা, কিছু বলে না। তো তান্ত্রিক বলতেছে যে দিমু তোর বন্ধুরে বসায়। তো তখন ল্যাংচা বলতে বসাইবেন মানে কি বসাইবেন? বহম মানে শেষ, ওর ব্যবসা অনুসার হইব না, টেয়া পয়সা তোর থেকে নিচে যাইব গা। তো তখন ল্যাংচা বলে যে কি করতেইব, কেমনে বসাইবেন? তুই আমার দুইটা মোরগ দিবি আর 100 টাকা দিবি, তোর বন্ধুরে বসাই দেব। তো তখন ল্যাংচা নাকি মানে চুপ করে থাকে, যখন পরে কাকে হ্যাঁ কালকে দিব, কখন দিব? তখন বলে তুই লই আইস, কালকে এই সময় লইছে আমার কাছে, আর একটা জিনিস লই আবি। কি? তোর বন্ধু খেলনা বানায়, তোর বন্ধুর খেলনা পুতুল একটা লই আবি আমার কাছে। এটা শুনে ল্যাংচা কা আচ্ছা, তো ল্যাংচা হাঁটা দেয় ওখান থেকে, লই আইস কিন্তু কালকে আমি এখানেই থাকুম এই সময়। তাই বলে তাকে বিদায় দেয় তান্ত্রিক। তো ল্যাংচা হেঁটে যাচ্ছে, ল্যাংচা একবার ভাবে এটা কি ঠিক করতেছি, তখন চিন্তা করে যে না ঠিকই করতেছে, বেশি বাড়ছে ওর, বেশি বাড়ছে ওর, টাকার ফুটানি দেখায়, টাকার ভাব দেখায়, টাকার ভাব দেখা সামান লোকে দ্বারা। এগুলো চিন্তা করতে করতে সে এক সময় বাসায় গিয়ে পৌঁছায়। তো বাসায় গিয়ে তার কাজ হচ্ছে যে বাসায় গিয়ে সে একটু মানে তার মতো থাকে, ঝগড়াঝাটি করে বাসায়, এটা তার রুটিন হয়ে গেছে। তো সেটা করে, তার মতো ঝগড়াঝাটি করে সে যে তার মতো শুয়ে থাকে, এবং সে তার এই যত ক্ষোভ রাগ সব যে পড়তে থাকে তার সেই বন্ধুর উপরে, এবং সে এই সর্দার আলীর উপরে রাগ করে মনে মনে। সর্দার আলীর সাথে কিন্তু আসলে এখানে কোন রকম কানেক্টিভিটি নেই, কিন্তু সে কেন জানি তার সকল অশান্তির মূল হয়ে যায় সর্দার আলী। এবং সে মনে মনে ভাবতে থাকে যে সর্দার আলীর কি হবে, সে যখন নাকি টাকা পয়সা না থাকবে তখন কি হবে। এগুলো চিন্তা করতে করতে সে একসময় ঘুমায় যায়। যাক সকালবেলা সে উঠে, তার সারাদিনের প্ল্যান থাকে কিভাবে সে ওই দুইটা মুরগি কেনার টাকা ম্যানেজ করবে এবং তার টাকা। তো দেখা যাচ্ছে আসলে তার তো আসলে ল্যাংচার আসলে তেমন কোনো ইনকাম নাই, সে তার বাবা মার ওখান থেকেই নেয় টাকা পয়সা। তো এক সময় সে কি করে, তার বাসার থেকেই দুইটা মুরগি সে সরানোর প্ল্যান করে, তার মায়ের দুইটা মুরগি, তো সেই দুইটা সে সরায় এবং সে 100টা টাকা বাসার থেকেই নিয়ে নেয়, নিয়ে সে রওনা দেয় সন্ধ্যায়। তো একবার চিন্তা করছিল যে সরাসরি চলে যাবে সেই তান্ত্রিকের কাছে, কিন্তু চিন্তা করলো তান্ত্রিকের কাছে সরাসরি যেতে লাভ নাই, পুতুল নিতে হবে। তো সে ওই মুরগ দুটা নিয়ে যায় যে সেই হাজির হয় সেখানে সর্দারের বাসায়। তো সর্দারের বাড়ি গিয়ে সে হাঁক দিচ্ছে, এই কই তুই, আলী আসো, এরম করে ডাকতেছে। তো দেখা যায় যে সর্দারের স্ত্রী তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যে তিনি জাস্ট ওই একটা কূপি নিয়ে বের হয়ে বলেন যে মানে ঘুমটা টেনে বেরিয়েছেন, বের হয়ে বলতেছেন যে ভাই সে তো নাই, তো বলছে কই গেছে, কয়েছে তো বাইরেছে ওখানে যে আতা ভাই আসছিল, আতা ভাইয়ের সাথে বেরিয়েছে। এটা শুনে দেখা যায় ল্যাংচার মন টন আরো মানে বিগড়ে যায়। তো সে তাকে বলে যে আতার সাথে বেরে আপনি কি দেখছেন, খবর নিছেন? আতার সাথেও যায় কই, হাতে তখন অনেক কাঁচা টাকা আছে, এই টাকা দিয়ে কি করে এটি খেয়াল করছেন? খেয়াল রেখেন ভাবি, সবকিছু কিন্তু ভালো না। তো তার স্ত্রী বলে যে না, আপনার ভাই তো অন্যরকম মানুষ, অন্যরকম হইলে আরো অন্যরকম হয়ে যায়, বুঝেন না? আর আতা তো ভালো না, ও বুঝেন তো আর কি করে, ওর এখানে আড়ত আছে, আড়তে যে নেশা পানি করে এই সেই। তো এগুলো বলে সে সর্দার আলীর স্ত্রীর মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকায়। ঢুকায় সে বলে কি যে ওর ওর খেলনাগুলো কই রাখছে, ওর খেলনাগুলো একটু দেখতে আসছিলাম কেমন খেলনা বানাইছে। তো তখন তার স্ত্রী বলে যে দেখবেন খেলনা, দেখবেন দেখেন কি সুন্দর কিছু পুতুল বানাইছে। বলে তিনি বলে দাঁড়ান আমি হারিকেন নিয়ে আসি। তো সর্দার আলীর স্ত্রী ঘর থেকে হারিকেন নিয়ে আসে, এসে তার ওই একটা পাশের যে এরকম কামরার মতো ছিল এক্সটেন্ডেড, মানে একটা এরকম ছাউনির মতো করছিল সর্দার আলী, সেটার দরজা খুলে খুলে হারিকেন নিয়ে দেখায়। তো ওইখানে ল্যাংচা উকি দায় দিয়ে দেখে যে সুন্দর করে থরে থরে খেলনা সাজানো এসে, তো কাঁচের কতগুলা সুন্দর সুন্দর পুতুলের মতো তৈরি করছে। এগুলো আবার রং করতো, মানে এগুলো তো রং করায় এসটা কাঁচা, তার উপর আবার তুলি দিয়ে সুন্দর করে রং করতে হচ্ছে সর্দার আলী। তো সে ওখান থেকে একটা পুতুল আস্তে করে নেয়, নিয়ে বলে কি এটা আমি নেই ভাবি, নিবেন? তো ল্যাংচা বলে যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এই পুতুলটা, আমি নিয়ে যাই। আপনি বললেন আলীতে যে আমি নিছি, ও রাগ করবো না, লগে আমার দাম দিয়ে দিব এটার। তো তখন তার স্ত্রী মানে ইসের সর্দার আলীর স্ত্রী সারা সাথে বলে আরে না না দাম দেওয়া লাগবো না, আপনি নিয়ে যান, নিয়ে যান, অসুবিধা নেই। তো সে বলে কেউ নিজে হাতেই তো এগুলো বানাইছে না, নিজেই আঁকছে। হ্যাঁ, তো সে আর কোনো কথা না বলে পুতুলটা সুন্দর করে নিয়ে বলে আপনার হাতে দেখছি মুরগা, মুরগা কই নিয়ে যান, কয় কিনলাম বাসার লিগে। তো তার স্ত্রী বলে যে হ্যাঁ, কয় যে সর্দার আনে না হাতে করে কিছু আনে না? আরে আপনি তো দেখি সর্দার দিকে অন্যরকম হয়ে গেছে, ও তো বিয়ের আগে কত কিছু ঘরে লইতো হাতে করে, এখন আর আনে না। না আমি মাঝে মাঝেই বাসায় যাওয়ার সময় মাছ মুরগি যা পারি কিনে নিয়ে যাই। তো তখন সর্দার স্ত্রী একটু মুখ একটু গোমড়া হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে ভাই, তাই বলে বিদায় দেয়। তো ল্যাংচা ওখান থেকে পুতুল আর তার সেই মুরগি নিয়ে সে হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে সে বের হয়ে যায় সর্দার আলীর জায়গা থেকে, এবং এক সময় সে সেই যে বাঁশঝাড় ছিল ওই কবরস্থান ছাড়ায় অনেক দূর গেলে সেইখানে সে বাঁশঝাড়ের ওইখানে, মানে বাঁশঝাড়টা হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে হেঁটে গেলে হঠাৎ করে ভাতে বেশ বড় একটা বাঁশের ঝাড়, মানে বিভিন্ন রকম ভাবে বাঁশ জন্মাইছে বিন্যাসে এবং ঘুরে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এবং দুই পাশে কিন্তু বাঁশ, ঘুরতে ঘুরতে এক জায়গা মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ওই জায়গা আবার একসাথে অনেকগুলো বাঁশ জন্মাইছে, ওই জায়গায় ওই তান্ত্রিকটা বসছে গতকালকে। আজকে ও যখন যাচ্ছে তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, হাতে মোরগ মানে মুরগি সেটার কক কক শব্দ হচ্ছে, হেঁটে সে ওখান থেকে ঢুকলো বাঁশঝাড়ে, ওখান থেকে হেঁটে হেঁটে সে একদম ওই ফাঁক ফোকর দিয়ে চলে গেল, যেয়ে দেখেছে হ্যাঁ ওই জায়গায় ওই তান্ত্রিক বসেছে, এবং তান্ত্রিক একটা এরকম পিদিম জ্বালাইছে, মাটির একটা এরকম সরার মতো পিদিম জ্বালাইছে, কেমন যেন একটা উদ্ভট একটা গন্ধ ছুটতেছে সেখান থেকে, এবং তান্ত্রিককে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে, মানে ভয়ানক লাগতেছে, কারণ সে তার মতো কাপড় পরে আছে, এবং শান্ত দেখা যাচ্ছে যে অনেক তান্ত্রিক ছিল তারা গেরুয়া কাপড় পরে, কিন্তু এই তান্ত্রিক দেখা যাচ্ছে কালো রঙের একটা কাপড় পেঁচানো শরীরে, এবং মাথার মধ্যে জট টট লেগে আছে অন্যরকম, তো মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে দেখে। তো ল্যাংচা মানে তান্ত্রিককে দেখে একটু ভয় পাইছে, তান্ত্রিকের কাছে আসার সাথে সাথে তান্ত্রিক বলতেছে যাইছোস? কাহা কয় জিনিস লো আইছোস আমার? কাহা টেকা লো আইছোস? কাহা কয় দে মুরগা রাখ এখানে রাখ। তো সে মুরগি যেটা রাখে ওখানে টাকা দে, তো সে টাকাটাও তান্ত্রিকরা দেয়, তান্ত্রিক এরকম টাকাটা নিয়ে তার ওখানে একটা ই ছিল ওটার নিচে ঢুকায় রাখে টাকাটা। তো তাহলে দেখে হাসে তান্ত্রিক, চোখ না খুলে হাসতেছে, বলছে এই টাকা তো আনসার চুরি করে মুরগিও আনসার চুরি করে, আবার এই পুতুল এটাও লয়ে এসেছ মিশা কথা কয়ে। তো থতমত খেয়ে যায় মানে ল্যাংচা, বলে যে আপনার কি? আমি আনছি। হ্যাঁ আনসোস যাক, আমারটা আমারে দিচ্ছিস এখন তোর কাজ হইব, যা তুই বাসা যা, তোর আর লাগবো না এখন। তো তখন ল্যাংচা বলে শেষ কাজ শেষ হইব, তো হইব মানে দেখবি তোর বন্ধুর কি হয় দেখ, যা বলে বলে যা যা এখনই যা, তো জায়গায় থাকিস না বেশিক্ষণ। তো ল্যাংচা যখন হেঁটে চলে যাচ্ছে, ল্যাংচা চিন্তা করলো এত কিছু দিলাম মানে কি হবে কে জানে, তো হেঁটে যখন চলে যাচ্ছে তখন তাকে পিছন থেকে ডাক দিল সেই তান্ত্রিক, ল্যাংচা এদিকে এদিকে, তোর মনে কি সন্দেহ ঢুকছে যে কিছু হইব নি আমার বন্ধুর? তো ল্যাংচা বলে না এদিকে এদিকে কাছে আয় কাছে আয়। তো তান্ত্রিক যে কাছে আয় বলতেছে ল্যাংচা ভয় পাইতেছে, এক সময় তান্ত্রিক বলল আরো কাছে আয়, একদম কাছে আসলো, তো তান্ত্রিক তার ওই যেখানে সে টাকাটা রাখছিল ওইটা নিচে হাত দিল, তো হাত দিয়ে একটা কি জেনে বের করে আনলো, অনলো রোমস একটা এরকম ছোট জিনিস, তো ওইটাকে এটা ধর, তো মানে সে একটু কেঁপে উঠছে ল্যাংচা, হাত দিয়ে ধরে একটা রোমস কি জানি মানে মানে রোমালা টাকায় দেখে আচ্ছা একটা বিড়াল টাইপের কিছুর পা একটা ক্লস মানে নকালা, বলে এইটা এখন তোর একটা কাজ আছে, কি এইটা নিয়ে তুই তোর বন্ধুর বাসার কাছে মাটিতে গুইতা দিবি ওর সীমানার মধ্যে, তারপর তোর কাজ যা হবে বোঝা, তো বলছে না এটা আমি রেখে করতে যা এটা না হইলে হবো না তোর কাজ যা। তো ল্যাংচা আর তখন কথা না বাড়ায় সেই জিনিসটা নিয়ে হাঁটা দেয় এখান থেকে, তো সে বের হয়ে আসতেছে, সে চিন্তা করলো এই একটা ঝামেলা এক্সট্রা, এখন যদি আমি যাই আমার যদি দেখে ফেলে ওখানে কি অবস্থা হবে, এবং তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, এবং ওই জিনিসটা নিয়ে যখন সে হাঁটতেছে তার কাছে কেন জানি মনে হইতেছে তার সাথে অন্য কেউ হাঁটতেছে সরসর করে আশপাশ দিয়ে, পাশের গাছপালার পাতা কাঁপতেছে, কেমন জানি লাগতেছে, আর তখনকার সিজন হচ্ছে ঠান্ডা মানে ঠান্ডা পড়তেছে, তো তার শীতটা আরো বেশি লাগতেছে, বাতাস এসে তাকে বাড়ি মারতেছে গায়ে মানে কেঁপে কেঁপে উঠতেছে, তো সে একবার চিন্তা করতেছে, তার মনে একবার চিন্তা আসলো যে আমি এগুলা না করে ওই যখন নাকি মানে ও গেছে আতার সাথে আমিও চলে যেতাম, যে ওখানে যে আড্ডা দিতাম বন্ধুরা একসাথে ছিলাম মজা করতাম মানে তাহলে তো ভালোই তো, কি দরকার ওর টাকা পয়সা নষ্ট করে এটা দিয়ে আমার দিকে কি দরকার, এটা ভাবতে ভাবতেই আবার এক সেকেন্ডে তার মনে আসলো যে না ওর টাকা পয়সা হয়েছে ভাব দেখা খুব ওই ভাব ওর ছুটাইতেই, হ্যাঁ ভাব দেখা সামান লগে ভালো ভালো গল্প করো সামান লগে, হ্যাঁ সুখে আসোস এগুলো বলতে বলতে সে যায়। তো সে ওই বাড়ির কাছে যায় বন্ধুর মানে সর্দার আলীর বাড়ির কাছে যায়, তো যে দেখতেছে বাড়ির ভিতরে ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, সে আস্তে আস্তে করে কাছে যায়, কাছে গিয়ে সে একদম মানে সর্দার আলী ঘরের পাশে চলে আসে, তখন থেকে হাসাহাসি শব্দ শুনতেছে সে, যে তার বন্ধু বাসায় আসছে এবং তার স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলতেছে, দুজন হেসে হেসে কথা বলতেছে, এটা শুনে কেন জানি তার কাছে আরো মানে তার শরীরের মধ্যে কেমন জ্বলুনি উঠে যায়, সে কি করে সাথে সাথে মানে হেঁটে চলে যায় বন্ধুর বাসার এই সাইডে, এসে দেখে যে গাছগাছালির পাশে মাটি নরম, তো ওই জায়গায় সে একদম মানে তার বেশ কেমন জানি জিদ লাগতেছে, সে আসলে ব্যক্তিগত পর্যায়ে ল্যাংচা একটা হিংসুর টাইপের মানুষ, সে মাটি হাত দিয়ে খুঁড়ে ফেলে অনেকখানি, খুঁড়ে সেখানে ওই পায়ের মতো জিনিসটা রেখে ক্লয়ের মতো জিনিসটা তারপর মাটি আবার চাপা দেয়, দিয়ে সে হাত মুছতে মুছতে ওখান থেকে হাঁটা দেয়, এবং তার মনের মধ্যে অকারণেই কেমন জানি একটা হিংসা কাজ করতেছে, তো সে যখন ওখান থেকে হেঁটে বের হয়ে যেতে থাকে মানে সর্দার আলী বাড়ির বাসার সীমানায়, তখন সে খেয়াল করে ঠিক বাসার সীমানার বাইরেই ওইখানে দুইটা কুকুর, যেখান দিয়ে সে ঢুকছে সেই জায়গায় দুইটা কুকুর দাঁড়ায় আছে, একদম কালো রঙের কুচকুচে কুকুর, চোখ দুইটা জ্বলতেছে গড়গড় করতেছে ল্যাংচার দিকে তাকায়, ল্যাংচা ভয় পেয়ে যায়, ল্যাংচা মনে করে যে এখন তাকে কামড় দিয়ে না ধরে, তো ল্যাংচা আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় এবং সে খেয়াল করে ওই কুকুরগুলা তাকে দেখে অনেকক্ষণ পর্যন্ত গড়গড় করতে থাকে, মনে হলো যে কুকুরগুলা ওইখানে কোত্থেকে এসে দাঁড়াইছে, তো ল্যাংচা তাড়াতাড়ি হেঁটে হেঁটে ওখান থেকে ব্যাক করে এবং তার বাসায় আসে, এসে তার তখন দেখে যে মানে তার বাসার মধ্যে মোটামুটি একটু স্থিতিশীল অবস্থা, তার স্ত্রী আশেপাশে নাই, সে চুপচাপ তার রুমে গিয়ে শুয়ে পড়ে আর খাওয়া দাওয়ার চিন্তা করে না, তার কাছে কেমন যেন একটু প্রশান্তি লাগতেছে যে সে মনে হয় কোনো মিশন সাকসেসফুল করে আসছে এরকম লাগতেছে তার কাছে। যাই হোক সে যখন মানে চোখ বন্ধ করে পড়ে আসে শুনতেছে যে তার স্ত্রীর সাথে তার মা বলতেছে যে তার মুরগি হারাইছে, মুরগি কিভাবে কই গেল, এগুলা বিভিন্ন কথাবার্তা, যাই হোক একটা এক সময় ঘুমায় পড়ে, তার এটার মনে নাই সে ঘুমায় পড়ে। তো ওই দিন রাতে সর্দার আলী শুয়ে আছে এবং তার স্ত্রী দুজনে কথা বলতেছে মানে ঘুমানোর আগে, তো তার স্ত্রী তাকে বলতেছে যে তুমি যে আতা ভাইয়ের কাছে যাও, ওখানে যে আতা ভাই নাকি উল্টা পাল্টা জিনিস খায়, তো সর্দার আলী তখন বলছে কি বলো উল্টা পাল্টা কথা, ও আতা এগুলো খাইব কেন, তো এসে বলছে না আমি শুনছি, কার কাছে শুনছো, শুনছি আমি শুনছি নাম বলা যাবে না, যাই হোক এই নিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তো সর্দার আলী বলতেছে তুমিও কি খাও নাকি, তুমি যে যাও এখন তো হাতে টাকা আইছে, তোমার হাতে তো এখন অনেক টাকা, তো সর্দার আলী বলছে আমার হাতে অনেক টাকা মানে তুমি জানো আমার হাতে কত টাকা আছে, উল্টা পাল্টা কথা বলো কেন, তার বলছে না আমি বুঝি তোমার টাকা কই শেষ হয়, তুমি নিশ্চয় উল্টা পাল্টা অভ্যাস হচ্ছে তোমার, এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া শুরু হয়েছে, এটা কখনোই সর্দার আলীর বাসায় হয়নি, ওইটাই ফার্স্ট টাইম শুরু হইল, এক পর্যায়ে সেই ঝগড়া তুমুল পর্যায়ে উঠে এবং সর্দার আলী রাগ করে তার স্ত্রীর পাশ থেকে উঠে যায়, উঠে গিয়ে সে তার পাশের রুমে মানে বারান্দার কাছে যে বাইরে শুয়ে পড়ে, ওখানেও ল্যাপটপ ছিল সে বের করে ওখানে বারান্দার মধ্যে শোয়েছে, কারণ তার বারান্দাটা ছিল এরকম বারান্দাটা অর্ধেক পর্যন্ত এরকম বেড়ার মতো দেয় আর বাকিটা কিন্তু খোলা বাতাস ঢুকে বেশ, যাই হোক সেই বাতাসের মধ্যে সর্দার আলী শুয়ে থাকে রাগ করে এবং তার মানে জিদ উঠতেছে খুব, কেন জানি তার জিদটা একদম বেড়ে যেতেছে মারাত্মক রকম জিদ উঠতেছে, এবং ঠান্ডাও লাগতেছে। এর মধ্যে সে আবার কি করলো, ঘুমের মানে ঘুমে মানে যখন ঘুম আসতেছে না, সে সোয়েটার আর একটা গায়ে দিল, দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ে একটা সময় তার ঘুম চলে আসছে চোখে, প্রায় মানে বেশ চোখ বুঝে ফেলছে, বেশ আয়েশি ঘুম চলে আসছে। এই সময় তার মনে হলো তার উঠানের পাশে কি যেন হাঁটতেছে, নুপুরের মতো শব্দ, ছিপ 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 শব্দ হচ্ছে তার উঠানের কাছে। তো সর্দানুর কে হাঁটে, উঠানটা তো আসলে তার খোলা, তার বারান্দাটা ওই যে বললাম যে অর্ধেকের মতো বেড়ার মতো দেয়া, তারপর বেশ ফাঁকা, কে হাঁটে। তো সর্দার আলী লেপ সরাইলো, যদিও গায়ের মধ্যে সোয়েটার পরা, তারপর ঠান্ডাটা লাগতেছে। তো সে উঁকি দিল, উঁকি দিয়ে দেখতেছে তার উঠানের মধ্যে দিয়ে কে জানে হাঁটতেছে একটা মেয়ে মানুষ, মানে পুরো বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা একটা মেয়ে হাঁটতেছে, এবং বোঝা যাচ্ছে তার পায়ের যে অ্যাঙ্কেল আছে, অ্যাঙ্কেলের একটু উপরে শাড়িটা পরা, পায়ের নুপুর দেখা যাচ্ছে। এবং তখন জোছনাটা এরকম মনে হচ্ছে মেঘে ছাওয়া জোছনা, মানে আলোটা আবছা একটা আলো, মানে ধোঁয়াটে টাইপের একটা আলো। এর মাঝে মেয়েটার পায়ের নুপুরগুলো জলজল করতেছে, মনে হচ্ছে রূপালী রঙের, এবং মেয়েটা হাঁটতেছে পুরা তার উঠানের কাছ দিয়ে। তো সর্দার আলী ঘুম ঘুম চোখে অনেকক্ষণ তাকায় থেকে তার না ঘুমটা কেটে গেল, কেমন যেন একটা মোহ তৈরি হলো। হঠাৎ করে যখন মোহ তৈরি হয়েছে, দেখলো মেয়েটা তার দিকে তাকালো, মনে হলো যে ওইখান থেকে সেই যে তার যে বাউন্ডারি আছে বেড়ার একটা দেয়ালের মতো, ওই জায়গাতে একটা ফাঁকা জায়গা হঠাৎ হেঁটে বেরোনোর জন্য, ঠিক সেইখানটায় ওই মেয়েটা দাঁড়ায় আছে। এবং মেয়েটা বোঝা যাচ্ছে যে চাঁদের আলোতে তার স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে না, বাট বেশ আকর্ষণীয় মনে হচ্ছে, চুলগুলো ছাড়া এক পাশে, এবং মানে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা। তো মনে হলো তার দিকে হাত দিয়ে এরকম ডাকলো তাকে, হাত দিয়ে যে ডাকলো, এই ডাকার সাথে সাথে মনে হলো সর্দার আলী আসলে কাইন্ড অফ সম্মোহিত হয়ে গেল, তার আসলে আর কোনো সেন্স নাই, সে কিছু ভাবতে পারতেছে না, সে মনে হচ্ছে আমাকে যেতেই হবে। তো সর্দার আলী ওখান থেকে নেমে তার বারান্দা থেকে হেঁটে ওই নেমে হাঁটা দিল। এই সময় মেয়েটা হেঁটে বের হয়ে গেছে, আর সর্দার আলীও পিছনে পিছনে হেঁটে বের হয়ে গেছে, এবং দুইজন হেঁটে ওই যে পিছনে গাছগাছালি ওদিকের ভেতর ঢুকে গেল। মেয়েটা হেঁটে যাচ্ছে এবং সর্দার আলীও যাচ্ছে। সর্দার আলীর আসলে সেন্স কম, সে বুঝতে পারতেছে না কিছু, তার সে একটা ঘোরের মধ্যে আছে, সে তার যে একটা বাস্তবতা যে জ্ঞান, যে এখন সে যে সর্দার আলী সেখানে শুয়েছিল তার কিছুই মনে নাই। সে হেঁটে হেঁটে মেয়েটার সাথে যাচ্ছে, এবং বাতাস, রাত তো গভীর হয়েছে, সে যে রুম থেকে বেরিয়েছে তাও এক দেড় ঘন্টা হয়ে গেছে, আর গ্রামের রাত অনেক, এবং ঠান্ডা বাতাস চারিদিকে, গাছপালাগুলো নড়তেছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে। সর্দার আলী শুধু দেখতে পাচ্ছে তার সামনে মেয়েটা হেঁটে যাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে সামনে রাস্তার দিকে। তো তার স্ত্রী অনেকক্ষণ শুয়েছিল একা, এবং ঝগড়াঝাটি যেহেতু করছে, তার সাথে তো অতীতে ঝগড়া হয়নি, হাজব্যান্ডে তো ঝগড়া হয়েছে, তো অনেকক্ষণ সে চুপচাপ শুয়ে, সে চিন্তা করছিল সর্দার আলী আসবে। যখন আসে না, সে একসময় বিরক্ত হয়ে সে রাগ করে হাতে ওই যে হারিকেনটা কমায় রাখছিল সেটা বাড়ায়, সে বেরিয়েছে গেট থেকে, বকা দিবে যে কই কি ব্যাপার কি হইল, ফাইগ্রামি করেন এগুলো বলতে বেরিয়েছে। বেরিয়ে সে দেখে যে সর্দার আলী নাই, কি ব্যাপার। তো সে তাড়াতাড়ি এদিক ওদিক তাকাচ্ছে, দেখতেছে একদম হু হু করতেছে, উঠানে কেউ নাই, বাতাস খেলা করতেছে, তার ঠান্ডা লেগে গেছে। তো সে তো ভয় পেল যে কই গেল লোকটা এত রাতের বেলা। তো সে মানে মানে হিতহিত তার জ্ঞানটা একটু রোপ পেয়ে গেছে, সে তাড়াতাড়ি ওই গায়ের মধ্যে শাল বেচায় সে ওই হারিকেনটা নিয়ে বেরিয়েছে উঠানে। উঠানে এদিক ওদিক দেখতেছে, তো হারিকেন উঁচা করে যখন ধরছে, সে দেখতেছে যে তার যে বেড়া পার হয়ে সর্দার আলী হেঁটে হেঁটে যাচ্ছে একদিকে, মানে ওই রাস্তাটা দিয়ে, মানে দুই পাশে গাছগাছালি মাঝখান দিয়ে, সে দূর থেকে দেখছে। তো সে ওখান থেকে নাম ধরে ডাক দিছে, মানে সাধারণত নাম ধরে ডাকতো না, বাট নাম ধরে ডাকছে আলী। তো দেখে যে থামতেছে না, তো সে তখন ওখান থেকে তাড়াতাড়ি ওই অবস্থা থেকে দৌড় দিছে। তো দৌড় দিয়ে যে দেখতেছে যে সর্দার আলী হেঁটে যাচ্ছে, এবং সে দৌড়ায় যে কাছে যে পিঠে হাত দিছে, পিঠে হাত দেওয়ার সাথে সাথে সর্দার আলী দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে মনে হলো যে সে ঘুম থেকে উঠলো এরকম। উঠাতে সে অবাক হয়ে গেছে, তার স্ত্রী বলছে তুমি এখানে, তুমি আপনি কই যেতেছিলেন এখানে, তো আমি তো জানি না, আমি এখান থেকে উঠা কি। তার স্ত্রী তখন বললো যে আপনি তোমার সাথে ইয়ারকি মারেন, আসেন তাড়াতাড়ি। হাত ধরে তারা টাইনে নিয়ে আসলো, এনে তাকে ঘরে ঢুকালো, ঢোকায় দেখতে হাত পা জমে গেছে তার নিজেরও, সর্দার আলীর ঠান্ডা শীত অনেক। তো কই যাইতেছিলেন আপনি, তো সর্দার আলী বলে যে না আমি জানি না, আমি কুত থেকে জানি হাঁটা ধরছি, বুঝলাম না কিছু। যাই হোক, রাতে ঘুমা যায় দুজনে, আর ই নাই ঘুমা যায় ওই রাত্রে, তারা ঘুমা যায়। তো সকালবেলা ঘুম ভাঙে, সর্দার আলীর ঘুম ভাঙে, উঠে দেখে যে তার স্ত্রী উঠে গেছে, এবং সে উঠে তার জন্য কেন জানি মেজাজ খুব খারাপ সর্দার আলীর, খুব রাগ লাগতেছে, নিজে জান না কেন রাগ লাগতেছে। উঠে সে ঘরের থেকে উঠে যায়, তার হাত মুখ ধোয় ওখানে, তার ওখানে চাপকল ছিল, চাপকলে পানি দিয়ে, এবং সে যে হাত মুখ ধুয়ে যে ঢুকে তার খেলনার ওখানে, তো খেলনার ওখানে ঢুকে যে সে তো তার সবকিছু সুন্দর করে রাখা, তো সে বলে যে এই আমার পুতুল কই, দেখা যায় একটা পুতুল নাই তার ওখানে, যে কোনার মধ্যে যে পুতুল করে রাখা, তো পুতুল নাই, তো সে বলে আমার পুতুল কই, চিল্লাইতে থাকে তার স্ত্রীর সাথে, স্ত্রী বলে চিল্লান কেন, কয় যে এরকম পুতুল আমার এখানে পুতুল ছিল, পুতুল কই, আপনার বন্ধু হয়ে নিয়ে গেছে, কার কাছে জিজ্ঞেস করে দিস, তুমি দিস কেন এটা, আমার না জিগে কেন দিস, কয় যে দিয়েছি চাইছে এখন কি কমু, তুমি তো আমার কহো নাই যে আইছিল, কয় বলি নাই আমার মনে নাই। এই দুজনের মধ্যে আবার ঝগড়া লাগলো, এবং ঝগড়ার এক পর্যায়ে খুবই রাগ করে সর্দার আলী মানে হাতের জিনিসপত্র ফেলে সে হেঁটে বাসার থেকে বাইরে চলে যায়। সে চিন্তা করে যে মানে কোন দিকে যাবে ঠিক নাই, হাঁটা দেয় একদিকে, তো হেঁটে যে সে আসলে যায় আতার ওইখানে, তা আতার সাথে কথা বলে, গল্প করে, আতার ওইখানে বসে থাকে, আতার তাকে চা খাওয়ায়, তার বলে কি হচ্ছে, বলে যে বাসায় এরকম ঝগড়াঝাটি, কি রে বেটা তোর তো এরকম ঝগড়াঝাটি লাগতো না, তোর হঠাৎ করে কি বাসায় ঝগড়াঝাটি লাগলো, এই সেই এটা কোনো কথা নাকি রে বেটা, চল বাসায় এগুলা করস নাকি, বইলে বলে চল তোর বাসায় যাই, যে দেখি কি হচ্ছে ভাবির লোক তোর, বলে আতা তাকে বাসায় নিয়ে আসে। এসে সর্দার আলী দেখে তার স্ত্রী বাসায় নাই, তার স্ত্রী ছোট একটা কাগজে তারে লিখে গেছে আমি আমার বাবার বাসায় গেলাম, আমি এখন আর আসবো না। তো মেজাজটা তো গরম হইল, সে খুব চিল্লাচিল্লি শুরু করলো সর্দার আলী হ্যান ত্যান, এসে তো আতা তাকে ঠান্ডা করলো, বললো এই বেটা এইতে ই করিস না, ভাবির রাগ হয়েছে গেছে, আবার চলে আসবো, তুই এখন ই করিস না, আজকে থাকতে দে যা বাপের বাড়ি, তুই শুধু খবর নিবি যে সে ঠিক আছে কিনা, এটা তুই আজকে রাত্রে তার নিতে পারবি না, কালকে খবর নিস, হে পৌঁছাইবো বাসায়, যেহেতু তার বাপের বাড়ি গেছে জানে, বেশি তো দূর না এখান থেকে, এই তো পাশের গ্রামে, তো তুই শুধু মানে পরে খবর নিস, আর যদি দুই দিন থাকতে দে বাপের বাড়ি, দরকার হইলে তুই যে লইবি, আর নাইলে হে নিজে এইব, তোর এত চিন্তা করার কিছু নেই, আর এগুলা তুই ই কর বেটা, তুই তুই নামাজ কালাম ঠিক মতো পড়, তোর কি হিসেবে বেটা এরকম করস কেন, তা তাকে বুঝায় বুঝায় টুঝায় বলে যে এগুলা চিন্তা করিস না, চল আমরা খেয়ে আসি। তো দুপুরবেলা তাকে নিয়ে খাওয়ায় দাওয়ায় তা খাওয়া দাওয়া করা টোরা বলে যে এইসব ই করিস না, কি নিয়ে ঝগড়া লাগছে, তো সে বলে যে এরকম এইগুলো নিয়ে ঝগড়া করেনি মানুষ বেটা, এটা তোর শয়তানের দোষ তোর বেটা, এগুলো বুঝায়। তো যাই হোক, বিকালবেলা সর্দার আলী বাসায় আসে, এবং সে তার টুকিটাকি কাজ করার ছিল, সে ওই যে তার খেলনাগুলাকে ঠিক করে ডিজাইন করার চিন্তা করে, এগুলো সে আর কিছুই করতে পারে না, কাজে হাত দেয় কাজ হয় না, এগুলো করতে থাকে তার মন খুব খারাপ হয়ে যায়, সে ওগুলা রেখে চুপচাপ বসে থাকে সন্ধ্যার পরে। তো তখন চিন্তা করে সন্ধ্যা হয়েছে, মানে এখন কি করব, কিছু করার নাই, অন্য সময় তো বউ থাকে গল্প করে কথা বলে, আজকে সারাদিন সে আতার সাথে ছিল, তো সে একসময় মন খারাপ করে ঘরের মধ্যে সে শুয়ে থাকে, শুয়ে পড়ে সন্ধ্যার পর, সন্ধ্যার পর শুয়ে পড়ে, একসময় তার ঘুম এসে যায় এবং সে ঘুমায় যায়। তো ঘুমায় গেছে, কতক্ষণ ঘুমায় সে বলতে পারবে না, হঠাৎ করে সে শুনতে থাকে যে তার বাড়ির উঠানে কে যেন তার নাম ধরে ডাকতেছে, কিন্তু তার যে নামটা ডাকতেছে এটা তার তার বাপ ছাড়া কেউ ডাকে না, সেটা হচ্ছে সর্দার, তার বাপ তাকে ডাকে সর্দার বেটা, এ সর্দার, এভাবে ডাকে তার বাবা। তো সে শুনল যে তার বাবা ডাকতেছে, সে লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে দেখে হারিকেন নিভানো ঘরের মধ্যে হালকা আলো আধারি, মানে আলো আধারি মানে কি, জানলার ফাঁক দিয়ে রাতের আলো একটু আসতেছে, মানে ঠান্ডা, বেশ ঠান্ডা, এর মধ্যে সে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি লেপটা সরায় দৌড় দিয়ে যায়, সে ছিটকানি এটা ঠাউরে হাতের ঠাউরে খুলে ফেলে, মনে করে বাপ ডাকতেছে, মানে তার বাপ, তার তাদের তার বাবার নিয়ম ছিল, তার বাপ যেটা করছিল যে তাদেরকে বিয়ে দিয়ে আলাদা একটা ভিটা দিয়ে দিছিল, তার ভাইকেও তাই করছে, একমাত্র তার তার বাবার সাথে একমাত্র সর্দার আলীর ছোট ভাই যে আছে সে থাকে, কিন্তু তাই কিন্তু আলাদা করেছে, তার বাবা এই কাজটা করতো আর কি, ভিটাটা আলাদা করে আলাদা করে দিত ছেলেদের বিয়ে দিয়ে। তো সে মনে করছে বাপ এত রাত্রে কেন আসছে, এমন হইতে পারে মনে হয় আমার শ্বশুর বাড়ির লোকজন নালি দিছে বা কিছু, রাত্রেবেলা বাপ এখন আমার সাইজ করতে আসছে, চিন্তা করে সে দরজা খুলে দরজা খুলে দেখে উঠান ফাঁকা, খাঁকা করতেছে কেউ নাই, তো চিন্তা করলো যে কই, কেউ নাই আব্বা কই, চিন্তা করে সেই দিক ওদিক তাকায় থেকে হঠাৎ করে দেখে যে তার যে ওই বেরোনোর রাস্তা যেদিক থেকে মানে তার বাড়ির পিছন দিয়ে বের হয় ওইখানে দেখে যে মানে আপছাইসের মতো তার কাছে মনে হলো তার বাবা, তার বাবা তার ওইখান থেকে বলছে এই সর্দার এদিকে আয়, তো সে চিন্তা করছে আরে মানে আব্বা ওইখানে কেন, তো কে আব্বা কি ব্যাপার, তো বলে আয় এরকম হাত দিয়ে তাকে ডাকছে আয়, তো সে মানে তাড়াতাড়ি নেমে আর কিছু চিন্তা না করে পায়ে চাষ কোনো মতো স্যান্ডেলটা গলা হাঁটা দিল, হাঁটা দিয়ে দেখে তার বাবা হেঁটে যাচ্ছে ওখানে গাছ গাছালির মধ্যে দিয়ে, সেও হাঁটতেছে, এখন সে ওখান থেকে দূর থেকে ডাকতেছে আব্বা কি ব্যাপার, তো তার বাবা কোনো উত্তর দেয় না আর হেঁটে যাচ্ছে, তো সে কিন্তু তার বাবার চেহারা দেখে নাই, দেখছে যে একদম শাল পেঁচানো গায়ে, আর আব্বাই তো, আব্বা তো ডাকছে কণ্ঠ শুনছি, তা আব্বা হেঁটে যেতেছে আমারে কই নিয়ে যাচ্ছে। তো সে মনে করতেছে যে তার বাবা তাকে নিয়ে যায় নাকি কোথাও, মানে হয়তো তার শ্বশুর বাড়ির থেকে কোনো খবর আসছে বা কিছু, তার মানে খারাপ লাগা শুরু করছে, সে বাপের পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। তো তখন হয়তো রাত বাজে 9:30 বা 10 এরকম হয়ে গেছে রাত, কিন্তু গ্রামে কিন্তু তখন অনেক রাত, মানে সেই সময়কার প্রেক্ষাপটে ঘটনা যখনকার 90-এর দশকের ঘটনা, তখন কিন্তু এটা মানে মোটামুটি বেশ রাত। তো সে তার বাবার পিছে পিছে যাচ্ছে, তার বাপ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা, ওই মেঘে ঢাকা, 4টা মেঘে ঢাকা এবং হালকা আলো আছে, ঠান্ডা বাতাস, কনকনে বাতাস, তো সজর আলী ঠান্ডাও লাগতেছে। তো হাঁটতে হাঁটতে দেখলো তার বাবা সামনে গিয়ে রাস্তার এক পাশ থেকে নেমে গেল সাইডে। তো নেমে কই যাইতেছে তার আব্বা, তো একটু চিন্তা ভাবনা করতে তো বাবার পিছনে নেমে গেল। তো সে যখন নাকি রাস্তার পাশের ওই নিচু জায়গাটায় পা দিছে, তখন তার শরীরটা ঝিম করে উঠলো, কেমন জানি তার মাথার মধ্যে ঝিম করে উঠলো, মনে হলো তার শরীরের কন্ট্রোল কেউ নিয়ে ফেলতেছে, এরকম লাগা শুরু করলো এবং সে হাঁটা শুরু করলো ওই বাবার পিছে পিছে। কিন্তু এখন সে তার আর বাপকে দেখতেছে না, এখন তার কাছে মনে হইতেছে তার সামনে কালো একটা ধোঁয়ার কুণ্ডুলির মতো অবয়ব, মানে একটা মানুষের মতো হাইট হবে, বেশ লম্বা, তার বাপ মোটামুটি লম্বা ছিল, সেরকম হাইটেরই একটা কুণ্ডুলির মতো অবয়ব হেঁটে যাচ্ছে এবং সে পিছে পিছে যাচ্ছে। তো সর্দার আলী হেঁটে হেঁটে যাচ্ছে ওইটা এবং তার মাথা, তার মনে হচ্ছে যে তার শরীরের উপর তার কন্ট্রোল নাই। এক পর্যায়ে সে কুণ্ডুলির মতো যে অবয়বটা, সেটা ঢুকে গেল পুরনো কবরস্থানে এবং সর্দার আলীও তার পিছে পিছে ঢুকলো। শুনশান কবরস্থান, কিচ্ছু নাই, একদম মনে হচ্ছে যে মানে একদম নিথর, রাতের শব্দ, রাতের এই ডাকতেছে যে ঝিঝি পোকা, এগুলো ডাকতেছে, এই পোকার শব্দ আর কিছু নাই। তো কবরস্থানে মাঝখানে একটা আইলের মতো আছে, ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে, দুই পাশে দুই সারি কবর এবং অনেক কবর আছে, পুরনো পুরনো কবর আছে। এই সাইডে এসে আবার দেখা যাচ্ছে যে কিছু মানে অন্য খ্রিস্টান ধর্মীয় মানুষ আছে, তাদের কবর এখানে আছে। তো ওইটার পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তো কবরস্থানের শেষ মাথায় চলে আসছে। কবরস্থানের শেষ মাথায় হচ্ছে গিয়ে নদী এবং নদীটা কেমন জানি গাছপালা দিয়ে মানে ছড়ায় গেছে, এই অংশটা মানে ঝোপঝাড় দিয়ে ছড়ায় গেছে, একটা পাশ বেশ শেওলা খাওয়া ওই জায়গায়, ওই জায়গায় চলে আসছে ওই জিনিসটা, মানে ওই যে তাকে ফলো করায় করে ওইখানে নিয়ে আসছে কাছে। তো সে যখন হেঁটে চলে আসছে, তার কিন্তু কোনো বোধ শক্তি নাই, বোধ শক্তি প্রায় নাই হয়ে গেছে সর্দার আলীর। সর্দার আলী যখন ওখানে আসছে নদীর কর্নারে, সে চোখে দেখতেছে যে কতগুলো কুমির শুয়ে আছে নদীর পাশে, 2-3টা কুমির শুয়ে আছে, মানে এলোমেলো ভাবে, একটা কুমির সামনের দিকে আর একটা কুমির তার পেছে লেজের কাছে, আর তার পাশেও মনে কুমির আছে একটা, এরকম 2-3টা কুমির ওখানে শুয়ে আছে। তো সর্দার আলীর কিন্তু কুমির দেখে ভয় পাওয়ার কথা, কিন্তু সে কিন্তু ভয় পাচ্ছে না, সেখানে তাকায় আছে, কুমিরের থেকে তার ডিস্টেন্স খুব বেশি না এবং সেই ধোঁয়ার কুণ্ডলীর মতো যে অবয়বটা তার থেকে একটু সামনে ছিল, যেটা তার আগে তার বাবার মতো লাগছিল তার কাছে। হঠাৎ করে সেই ধোঁয়ার যে অবয়বটা সেটা পিছন ফিরল, তার দিকে তাকায়, সে তাকায় সর্দারের সারা শরীর জমে গেল ভয়ে এবং ঠান্ডায়। সে দেখল যে ওই যে ধোঁয়ার কুণ্ডুলির মতো একটা অবয়ব, সেটা ঘুরছে, সেটা চোখ দুটা জ্বলতেছে, তার দিকে মাথা ফট করে ঘুরাইছে, ঘুরে এক সেকেন্ডে তার কানের কাছে চলে আসলো, এসে তার কানের কাছে বিড়বিড় করে কি জানি বলল এবং সর্দারের সারা শরীর জমে গেল, তার সেন্সটা মনে হলো আরো পা থেকে মাথায় উঠে আসতেছে এবং তাকে ওই একটা কণ্ঠ বেশ মোলায়েম ভাবে বলল যে কুমিরের লাথি মার, কুমিরটার ঠিক মুখের উপর লাথি মার, এবং তার কাছে মনে হলো যে এটাই করতে হবে। সে পায়ে পায়ে ঠিক কুমিরটার কাছে চলে আসলো, এসে সে ত্রিম করে এক লাথি বসায় দিল কুমিরটার মুখে এবং লাথি মারার সাথে সাথে দেখলো যে কুমিরের চোখের উপর থেকে একটা লিড মানে পর্দার মতো সরে গেল, কুমিরের চোখ দুইটা বেরোলো, জ্বলতেছে চোখ দুইটা অন্ধকারে এবং তার দিকে ঘ্যাস করে একদম চলে আসলো, খুব ফেরোসাস ভাবে মুখ হা করে, মানে তা কামড়ায় ধরবে, এক সেকেন্ডের মধ্যে কি যে হইল, পিছনের কুমিরটা আবার এই কুমিরটার লেজ কামড়ায় ধরে টান দিল এবং কুমিরটার সাথে সাথে মানে মানে এক সেকেন্ডে সে কিন্তু মানে এই মানে এক সেকেন্ডের মধ্যে সর্দার আলীকে কামড়ায় ফেলবে, এই সময় সে খ্যাস করে মুখটা ঘুরায় পিছনের কুমিরটার দিকে মুখ নিয়ে গেল কামড়াইতে এবং দুইটা কুমুরের মধ্যে মানে মারামারির মতো শুরু হলো, দুইটা মানে ঝাপাঝাপি করতে করতে পানিতে পড়ে গেল। আর ওই সময় সর্দার আলীর মনে হলো সম্মিত ফিরল, হঠাৎ করে সে তাকায় দেখলো তার আশেপাশে কেউ নাই, খা খা করতেছে এবং দুইটা কুমির পানির মধ্যে প্রচন্ড এরকম কামড়া কামড়ি করতে করতে নেমে গেল। সর্দার আলী সাথে সাথে ওখান থেকে ঝেড়ে দৌড় দিল, মানে তার মাথার মধ্যে আর কিছু নেই, সে দৌড় দিছে, দৌড় দিয়ে সে চিন্তা করতেছে আমি কোথায়, তখন সে চিন্তা করছে আমি কবরস্থানে, সে দৌড়াইতেছে মানে একদম ঝেড়ে দৌড়াইতেছে কবরস্থানের ভিতর দিয়ে এবং সে তখন টের পাইল তার পিছনে কি একজন ছুটে আসতেছে, মানে একদম মানে মানে কবরস্থানে যে শুকনা পাতা পুতা সব মানে তোলপাড় করে সরাই দিয়ে কিছু একটা আসতেছে। সদ্রালী এক সেকেন্ডের জন্য পিছিয়ে থাকায় দেখলো যে একটা বড় সাপ এরকম মাথা উঁচা করে তার দিকে আসতেছে। সেটা ফনাটা মাটি থেকে এক দেড় ফিট উপরে হবে এরকম আসতেছে এবং চোখ দুটা চলতেছে। সর্দার আলী ঝেড়ে দৌড়াইছে, মানে তার আসলে কোনো মানে সেন্সই নাই, সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এই সময় সে দেখলো যে মানে তার নাম ধরে চিৎকার করতেছে কে জানি, এবং বলতে দুলাভাই দুলাভাই, হাতে একটা লাঠি, হাতে হারিকেন নিয়ে লাঠি নিয়ে দুলাভাই দুলাভাই করতেছে রাস্তার মধ্যে। তো সে দৌড় দিল, দৌড় দিয়ে তার সে বুঝতে পারছে এটা তার শালা। তো তার শালার নাম ধরে সে ডাকতে ডাকতে মানে শালাকে ডাকতে ডাকতে শফিক শফিক আমার বাঁচা বলে ডাকতে ডাকতে সে দৌড় দিয়ে এসে একদম সেই শালার গায়ের উপর পড়লো। শালা বললো কি হয়েছে আপনার, তাড়াতাড়ি ধরছে তাহলে শরীর ঠান্ডা। শালা লাঠি নিয়ে তাকাইছে দিকে, দেখে না কিচ্ছু নাই আশেপাশে। সে বলতো সাপ সাপ আমার সাপ ধরলো সাপ ধরলো, দেখ কিচ্ছু নাই। তো শালা বললো দুলাভাই কি হয়েছে আপনার, ঠান্ডা হন আসেন আসেন। তো বাসায় নিয়ে আসছে তাকে ধরে, বাসায় নিয়ে দেখে তার স্ত্রী কাঁদতেছে গেটের সামনে বসে কি হয়েছে। তো এখানে বাসায় ঢুকাইলো তাকে, বাসায় ঢুকায় তাড়াতাড়ি তার স্ত্রী মানে বললো কি হয়েছে আপনার, সারা শরীর ঠান্ডা, মানে একদম সে উদ্ভ্রান্তের মতো আচরণ করতেছে সর্দার আলী। তো তাকে লেপ দিয়ে চেপে ধরলো তার স্ত্রী এবং তার শালাও চেপে ধরলো পাশ থেকে, এবং তাকে এনে বসাইলো খাটের মধ্যে। অনেকক্ষণ তাকে এভাবে ধরে রাখার পর তার শরীরের এই কাঁপাকাঁপিটা একটু বন্ধ হইলো। তাকে জিজ্ঞেস করতো তার স্ত্রী কি হয়েছে, তো সে কোনো উত্তর দিতে পারতেছে না। তো তার স্ত্রী তাকে দোয়া পড়ে পড়ে ফু দিতেছে, দোয়া পড়ে পড়ে ফু দিতেছে, তার মন খুব খারাপ, কান্নাকাটি করতেছে। তো যাই হোক, এরকম থাকতে থাকতে এক সময় দেখা গেল যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো আজান দিছে, আজান দেওয়ার পর মোটামুটি শান্ত হয়ে গেছে আরো, সর্দার আলী শান্ত হয়েছে। তো তার শালা বলল যে আপা আসলে কি হয়েছিল কে জানে, তো এখন শুইতে দাও আর আমি দেখি আরে বাইরে কেন গেছে এবং বাইরে আগেও কেন গেছে দেখতে হবো, সকালবেলা মসজিদে যাই দেখি হুজুরে নিয়ে আসি কিছু একটা করা যায় কিনা। তো তার স্ত্রী বললো আচ্ছা তুই যা নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। তো তার শালা চলে গেল বাসার থেকে মসজিদের উদ্দেশ্যে যেহেতু ফজর আজান দিছে, আর তার স্ত্রী তাকে লেপ দিয়ে পেছায় তাড়াতাড়ি তার সাথে শুয়ে থাকলো ধরে তাকে। তো এই সময় অনেকক্ষণ মানে পার হয়েছে, এরপর দেখা গেল যে আলো ফুটছে আকাশে। এই সময় হুজুর আসলো, মানে তার শালা হুজুরকে নিয়ে ঢুকলো, বললো যে এরকম এরকম, হুজুরকে বলছে ওইখানেই, হুজুর শোনার পরই আসছে। তো তখন এই সর্দার আলীর স্ত্রী বলল যে সে এরকম গত রাত্রে এরকম বেরিয়েছিল আর এরকম এরকম হঠাৎ করে কি জানি। তো তখন হুজুর এখান থেকে বসে বসে তার মতো তিনি মুরাকাবা করলেন কিছুক্ষণ, কিছুক্ষণ বসে বসে তিনি চিন্তা করলেন, চিন্তা করলেন, দোয়া পড়লেন, দোয়া পড়লেন। তারপর বললেন যে আপনাদের বাড়িতে এখানে কেউ চালান করছে, কিছু একটা চালান করছে, মেয়ে চালানের জন্য হয়েছে। তখন বললো যে হ্যাঁ আমি তো মনে করছি। তার স্ত্রী বললো যে আমি এরকম হঠাৎ করে, তার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় না, হঠাৎ করে হয়েছে সেদিনকে এরকম এরকম। তো বলে যে আপনাদের উপরে এখানে শয়তানি নজর পড়ছে, শয়তানি নজর পড়ছে, আর তারপরে আপনাদের উপর কিছু চালান করা হয়েছে। যাই হোক, তো হুজুর দোয়া পড়ে, দোয়া দরুদ পড়ে ফু দেয়, পড়া তেল দিয়ে দেয় এবং বলে যে তাকে আপনারা গরম পানি দেন, গরম পানির সাথে এই পড়া পানি দিয়ে তাকে গোসল করাইতে হবে, গোসল করানোর পরে দেখি কি হয়। এবং এটাই করা হয়, হুজুর গরম পানি এনে দেয় তারা, কোনো আনার পরে হুজুর এবং হুজুরের সাথে ওরা অ্যাসিস্ট্যান্টকে খবর দিয়ে আনে, এনে তাকে গোসল করায়, সেই গরম পানি দিয়ে গোসল করায়। গোসল করানোর পরে বসায় হুজুর ওখানে রুকাইয়া করে, দিনের বেলায় রুকাইয়া করে, রুকাইয়া করে হুজুর বের করে যে এই বাড়ির মধ্যে কোথাও কিছু একটা পোতা আছে, এবং সেখান থেকে খুঁজে ওই হুজুরের অ্যাসিস্ট্যান্টাই বের করে ঘরের মধ্যে ওই যে সেই রোমো সেটা বের করে, বের করে বলে যে এই জিনিসটা। তো হুজুর বলে যেটাকে তো ওইভাবে ডিস্ট্রয় করা যাবে না, এটা যেহেতু তার উপরে কোন একটা জিনিস করছে মন্ত্র, এটারে দেখা যাক কি করা যায় পরে ব্যবস্থা করতেছি। কাগজে পেঁচায় তারা উঠায় নেয়, আর সর্দার আলীকে দোয়া দরুদ পড়ে দেয়, বলে যে আপনাদের এখানে যেহেতু চালান করছে একে কিন্তু সহজে যাওয়া আসা করতে দিয়েন না, কারোর সাথে যেন না মিশে, কাছের মানুষই করছে, যে বুতে গেছে কেউ কাছের মানুষই করছে আপনাদের, তার কোনো জিনিস নিয়ে খারাপ কিছু করছে এখানে। আর বলতেছে যে আপনি বা তাকে এরকম ছেড়ে গেছিলেন কেন। তখন বলে কি যে হয়েছিল আমার মাথাও ঠিক নাই, আমি রাত্রেবেলা বাসায় গেছি, পরদিন হঠাৎ আমার তার জন্য মায়া লাগলো, মনে হইল যে লোকটা এরকম রাত্রেবেলা সিনকে বেরিয়ে গেছিল, আবার কি হয়। তা আমি তখন আমার ভাইরে বলছি যে না, আমি যখন নামাজ পড়তে গেছি তখন এশার নামাজ, তখন মনে হয়েছে। তো তখন আমি আমার ভাইরে বললাম না আমার এক্ষুনি আমার বাসায় নিয়ে আসো। তো তখন আমার ভাই বলছে এত রাত হচ্ছে, হ্যাঁ এক্ষুনি নিয়ে যাবে। তখন আমার ভাইরে নিয়ে আসছি, আইসা বাসায় দেখি সে নাই বাসার থেকে এরকম। তখন আমার ভাইরে পাঠাইছি, ভাই যা খুঁজে পাইছে তার ওইখানে। তখন বলেই তো মানে তাকে নিয়ে যায় মেরে ফেলাইতো আর কি। তো যাই হোক, তো সর্দার আলীকে তখন জিজ্ঞেস করে, সর্দার আলী তখন কিন্তু মোটামুটি একটু হুশ আসছে, তাকে জিজ্ঞেস করে, হুশ আসছে মানে সে নর্মাল সেন্সে আসছে, জিজ্ঞেস করে কি হয়েছিল। তো সে তখন বলে যে আমি আমার বাপের ডাক শুনছি, এরকম ডেকে নিয়েছে। তখন ওই যে বলে ওই যে তারে চালান করছিল, চালান দিয়ে এরকম করছে, সেখানে কে করছে এটা তার বলতে পারতেছি না, বাট তাকে কেউ এখানে করছে এবং এটা করতে যা তার তার এখানে যে পুইতা থিয়ে গেছে তার কিছু নিয়ে গেছে। তো তখন সর্দার আলী স্ত্রী সন্দেহ হয় ল্যাংচাকে, তো সে এখন সন্দেহ হইলে কি হবে, সে তার বলতে পারে না কিছু, সে বলে যে আচ্ছা। তো তখন ওই হুজুর বলে যে আপাতত তাকে কারোর সাথে আর মিশতে দিয়ে না, এরকম কিছুদিন সে এরকম থাক, দোয়া দরুদ পড়েন, সবসময় এই আমল করবেন, আমলগুলা দেয় আর বাসার থেকে বেরোতে দিয়ে না, নিজের মতো কাজ করুক, এই আর এই হলো ঘটনা। তো এগুলো বলে টলে হুজুর বিদায় নেয় আর সর্দার আলী এরকম সাবধানে থাকা শুরু করে। এদিকে ল্যাংচার যেটা হয়, ল্যাংচা তো ওই দিন তারপর ঘুমাইছিল, পরদিন উঠে এবং তার বাসাতে হঠাৎ করে তার মায়ের সাথে তার স্ত্রী ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটিতে তার স্ত্রী তার বাড়িতে যায়, বাড়িতে যায় তার বাপকে বলে যে আমার জামাই যেহেতু কিছু করে না, জামাইকে টাকা পয়সা দিতে হবে এবং ল্যাংচাও এটা চাইতো আর কি। তো তখন তার স্ত্রী তার বাড়ির থেকে ল্যাংচার জন্য 1,00,000 টাকা নিয়ে আসে। তো এটা কারণ কি, ল্যাংচা ওখানে নৌকা কিনবে কিনা সেটা দিয়ে সে মাল পরিবহন করবে। ওই সময় 1,00,000 টাকা দিয়ে বেশ বড় ভালো জিনিস পাওয়া যেত। তো সেই টাকা তার স্ত্রী এনে দেয় ল্যাংচাকে, ল্যাংচা কিনে দেওয়ার পরে ল্যাংচা করে কি সেই টাকা নিয়ে রওনা দেয় আর কি, সেই নৌকার বায়না দিবে আর কি। তো যে তার কথা হলো যে সে ওখানে লঞ্চে উঠবে সকালবেলা, সে লঞ্চে উঠতে যেয়ে ল্যাংচা নাকি লঞ্চ থেকে পড়ে যায়, পা পিছলায় পড়ে তার পা পুরা ভেঙে যায় এবং সেই টাকাটা হাত থেকে ছুটে পানির তলে চলে যায়, হাতে একটা পোটলার মতো ছিল, পোটলা পানির তলে তার পা যায় ভেঙে। তাহলে মানুষজন উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এবং বাড়ি নিয়ে আসার পরে সে তো খুব খারাপ অবস্থা। এদিকে ল্যাংচার বউ ল্যাংচারে যে খুব পছন্দ করতো তা না, যখন দেখছে যে স্বামী তার বাপের বাড়ির ঠিকানা টাকাটাও মানে এরকম মানে হারায় ফেলছে, তো বাসায় তো অনেকেই করবে, সে রাগ করে তার বাড়িতে চলে যায় এবং আর ফেরত আসবে না তাই বলে দেয়। তো ল্যাংচা অনেক কষ্টে থাকে, তার পা ঠিক হইতে তো বেশ টাইম লাগে। তো ল্যাংচা তখন মানে খুব মন খারাপ একদিন, তো সে তাদের ওইখানে একজন বড় এরকম পীর সাহেব ছিল তার কাছে যায় দেখা করতে, বলে যে আমারে এরকম এরকম আমার অসুস্থতা, আমার এরকম বউ চলে গেছে, আমার এরকম এরকম সমস্যা, আমারে সাহায্য করেন, আমার একটু দোয়া দরুদ দেন বা আমার আমল দেন, কিছু করেন আপনি। তো তখন ওই যে পীর সাহেব ছিল তাকে দেখেই বলে যে তুমি তো একটা দুষ্ট লোক, তোমার মনের মধ্যে হিংসা ভরা, তোমার মন পরিষ্কার না, পরিষ্কার মন যাদের না তাদের কিচ্ছু হয় না, তোমার মনে শুধু হিংসা। তো কারণ পীর সাহেবের কাছে নাকি সবাই বলছে যে ওনার কাছে অনেক ওনার জিন মুরিদ ছিল আর কি। বলে যে তুমি তোমার বন্ধুরে ক্ষতি করছিল না? তখন ল্যাংচা চুপ করে থাকে, বলে তোমার তো ই নাই, মানে এরকম ভাবে হবে না, তুমি তবা করতে থাকো, তবা করতে থাকো, আর তোমার বন্ধুর কাছ থেকে যদি মাফ নিতে পারো তাহলে তোমার এই যে সমস্যাগুলো যদি আল্লাহ কাটায় দেয়, নাহলে কিন্তু জীবনে এই হবে না। আর মন পরিষ্কার করো, এই কালা মনের মানুষের কোনো কিছু হয় না পৃথিবীতে, এছাড়া তোমার আর কিছুই দেওয়ার মতো নাই, বলে পীর সাহেব তাকে বিদায় দেয়। তো ল্যাংচা মন খারাপ করে আস্তে আস্তে আসে, সে তখন ঠিক মতো হাঁটতেও পারে না, একটু কোড়ায় কোড়ায় হাঁটতো। তো সে চিন্তা করে, তার মনের মধ্যে একটা রিপেন্ডেন্সি আসে যে আমি যে কাজটা করছি না, আমার বন্ধুর সাথে ঠিক করি নাই, বন্ধুর খবরও তো অনেকদিন নেই নাই। এদিকে কিন্তু সর্দার আলী মাঝে মাঝে ভাবে যে ল্যাংচা কই, ল্যাংচার কোনো খবর নাই, সে শুনছে টুকিটাকি যে ল্যাংচার বউ চলে গেছে এরকম। তো যাই হোক, ল্যাংচা আসে সর্দার আলীর কাছে, আসে একদিন এরকম করে এসে সে ক্ষমা চায় সর্দার আলীর, মানে একেবারে পা ধরে ক্ষমা চায়, বলে দোস্ত আমার তুই মাফ করে দে, আমি তোর সাথে ক্ষতি করছিলাম, তোরে আমি এরকমই করছিলাম, তুই আমার মাফ করে দে। তো সর্দার আলী প্রথমে একটু রাগ উঠলেও পরবর্তীতে ল্যাংচার অবস্থা দেখে তার খুব মায়া হয় এবং সে ল্যাংচাকে মাফ করে দেয়, বলে যা মাফ করে দিছি, তুই তবা কর, তুই তবা কর, আর কোনো এরকম করিস না কারো লগে, এগুলো বলে। তো ল্যাংচাও মন থেকে একটু শান্তি পায় এবং সে আল্লাহর কাছে তো মাফ চাই, রিপেন্ডেন্ট হয় ল্যাংচা, আর সর্দার আলীর কাছেও যে মাফ চায় সর্দার আলী তাকে মাফ করে দিছে। আস্তে ধীরে এই সর্দার আলী এবং তার বন্ধু আতা, এরা দুইজন যে ল্যাংচার স্ত্রীকে বোঝায় শুনে তার বাড়ির থেকে তাকে এনে দেয় এবং সর্দার আলী ল্যাংচা মিলেই তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেয়, টুকিটাকি সে ব্যবসা করে খেতে পারে। একসময় ল্যাংচারও পা ঠিক হয় এবং ল্যাংচাও নাকি আস্তে ধীরে ভালো মানুষ হয়ে যায়। তো এই ছিল ঘটনা মনিরুল খন্দকারের পাঠানো তাদের তার ফুপু বাড়ির, এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আপনারা অনেকে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা শুনতে চান, তো এই একটা ঘটনা যেটা পেলাম মোটামুটি বেশ দীর্ঘ ঘটনা হইল, বাট এটার মধ্যে শিক্ষণীয় ব্যাপার আছে। আমি সাধারণত এরকম ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করি না, শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে হিংসায় পড়ে কারো ক্ষতি করতে হয় না কখনো, যার যার জীবন যার যার আমল তার তার, যার যার সম্পদ থাকে, সৃষ্টিকর্তা দিচ্ছেন, আল্লাহ তালা প্রোভাইড করছেন, আপনাকে যা প্রোভাইড করছেন আল্লাহ সেটা আপনাকে প্রোভাইড করছেন, তাকে যেটা করছে তাকে দিচ্ছে। তো সুতরাং কারোটাই হিংসা করতে হয় না, নিজের মতো থাকতে হয়, এবং হিংসা করে কোনো লাভ হয় না, পরবর্তীতে ক্ষতি হয়, আল্লাহ তালা আপনাকে ক্ষতির দিকেই ধাবিত করেন। এটা একটা শিক্ষা এবং এটা খুব খারাপ জিনিস এই দেখেন। এবং কারো যদি একটা নেক স্ত্রী থাকে, যেমন সর্দার আলী ছিল, তার স্ত্রী কিন্তু তার জন্য দোয়া দরুদ পড়ছে এবং তার জন্য ভালো চাইছে এবং তার জন্য চলে আসছে, হ্যাঁ তার জন্য চলে আসছে, এবং তার তার স্ত্রীর দোয়াতে তার কিন্তু ভালোই হয়েছে। এবং দেখেন ওই তার দোয়া, এবং সে যেহেতু নিজে ভালো মানুষ ছিল, সে কিন্তু ওখান থেকে রক্ষা পেয়েছে এই সমস্যার থেকে। তো যাই হোক, এগুলো হচ্ছে শিক্ষণীয় জিনিস। এছাড়া আসলে আমরা সাধারণত এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করতে চাই না। আর ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ জিনিস, এটা প্র্যাকটিস করা উচিত না। যারা প্র্যাকটিস করবে তারা কখনোই পরকাল পাবে না, এটাই হচ্ছে ঘটনা সারমর্ম। যাই হোক, এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরেকটা ব্যাপার, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেটে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ইমন কবির ঢাকার শান্তিনগর থেকে। ইমন তার বড় ভাই নাবিল কবিরের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব ইমনের পাঠানো ঘটনায়। 90-এর দশক তখন ইমনের বয়স মাত্র 5, সুতরাং ঘটনাটা ইমন কিন্তু নিজে প্রত্যক্ষ করেনি, সে তার পরিবারের কাছ থেকে কালেক্ট করে নিজের মতো করে আমাকে শেয়ার করেছে। তো আমি আমার মতো করেই বর্ণনা করছি। ইমনের ভাই নাবিল তখন SSC পাস করে কলেজে ভর্তি হওয়ার সময় তার তিনি তখন বেশ উড়ু উড়ু মন নিয়ে আছেন বাসায়, মানে বাসায় বসে থাকেন, বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেন, সন্ধ্যার সময় মন পড়ে থাকে বন্ধুদের কাছে। তখনকার সময় তো আসলে সেলফোন টেকনোলজি নাই যে যোগাযোগ করবে, যতটুক পারা যায় মাঝে মাঝে ল্যান্ডফোনে কথা বলতো। এছাড়া মোটামুটি তার সময় কেটে যেত গান শুনে, এটা ওটা করে, একটু নতুন পড়া দেখে, ভর্তি পরীক্ষায় যেগুলো আসবে সেই ধরনের, মানে এই ধরনের প্রিপারেশন নিয়ে সময় চলে যেত। আর চান্স খুঁজত ছাদে যাবার। আর ইমনদের কুকুর ছিল একটা, সেই কুকুরটা অ্যাকচুয়ালি তার বাবা বাসায় রাখতো না, কারণ তার বাবা একটু ধর্ম প্র্যাকটিস করত, নামাজ কালাম পড়তো। তো তার বাবা এটার ব্যবস্থা করেছিল তাদের বাসার ছাদে, তারা কিন্তু একটা বহুতল বিল্ডিং এ থাকতো, তো ছাদের কোনায় একটা ঘর তৈরি করছিল তার বাবা, সেখানে ওকে রাখা হতো। আর এমনি ইমনের ভাই যদি বিকালবেলা নিচে যেত, তখন দারোয়ানকে বলতো কুকুর নিয়ে আসতে, তো কুকুর নিয়ে আসতো, আনার পর সে তখন ওই কুকুর নিয়ে বাইরে যেত, কুকুরের সাথে মাঠে গিয়ে খেলতো, বন্ধুদের সাথে আড্ডার সময় কুকুর থাকতো আশেপাশে। তো এইভাবেই সময় কাটতো আর কি নাবিলের, আর তো কিছু করার ছিল না। আর সন্ধ্যার পরে ছাদে উঠলে তখন যে কুকুরের খোঁজ নিত কি অবস্থা, কুকুরের যে ঘরটা সেখানে বাতি ছিল, বাতি জ্বালায় দিলে চলে আসতো সামনে, তো এই তো আর কি। তো এইভাবেই নাবিলের দিনকাল কাটতেছিল সেই সময়। তো একদিন বিকেলে নাবিল বের হয়েছে তার কুকুর নিয়ে, তো ওখানে তার এক বন্ধুর সাথে মানে আড্ডা দিবে আর কি। তো সেই বন্ধুর সাথে দেখা হলো এবং দুজন গল্প করতেছে, হাঁটতেছে, আর তার বন্ধুও তার কুকুরের সাথে ইউজ টু, তো সুতরাং কুকুর নিয়ে সমস্যা নাই। তো হেঁটে হেঁটে যাচ্ছে, গল্প করতেছে, তো অনেকক্ষণ তারা গল্প করলো, এক জায়গায় বসে আড্ডা দিল বেশ খানিকক্ষণ। তো তারপর তার বন্ধু বলল, সন্ধ্যা হওয়ার, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা হওয়ার একটু আগে, বললো যে এই আমার গিটারের স্ট্রিং আছে এক সেট, একটা ছেলের কাছে, ওর কাছ থেকে নিয়ে আসবো, চল আমার সাথে চল। তো নাবিল বলতে চায় কোথায়, এই যে এখানে চল, এই বেশি দূর না, হাঁটতে হবে একটু। তো এখন একটু অস্বস্তি ফিল করলো নাবিল, যে এত দূর এখন হেঁটে যাবে, বাসায় যাওয়ার সময় হয়েছে, তার মা আবার খুব স্ট্রিক্ট মা বাবা, আর নাবিলের আব্বা তখন ঢাকার বাইরে আছে। তো যাই হোক, তারপরও নাবিল হাঁটা দিল বন্ধুর সাথে, এবং তার বন্ধু হাঁটতে হাঁটতে বিভিন্ন গলি টলি দিয়ে গিয়ে একেবারে একটা মানে মানে ওই জায়গাটা প্রায় ডেড এন্ড টাইপের একটা বাসা, ডেড এন্ড এর মধ্যে আর কি, একদম চিকন একটা গলি দিয়ে গিয়ে শেষ মাথায় একটা বাসা, এবং বাসার সামনে অনেকগুলো গাছ আছে, কাঁঠাল গাছ, নারকেল গাছ ইত্যাদি ইত্যাদি, এবং বাসার পাশের যে গলিটা একদম চিকন গলি, তো ওখানে যে পৌঁছাইলো। তো ওই গলি দিয়ে যখন তারা ঢুকতেছে, তখন কিন্তু অলরেডি মানে একেবারে সন্ধ্যা ঘনায় গেছে, এখনই মাগরিবের আজান দিবে এরকম একটা অবস্থা। তো নাবিলের সেই বন্ধু একদম আগে আগে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেখানে পৌঁছাইলো, সামনে একটা গ্যারাজ, গ্যারাজটা হচ্ছে একটা পুরনো গ্যারাজ, বলতে মানে একটা রুম আর কি, মানে শাটার দেওয়া আর কি, তো সেটা লাগানো, আর তার পাশে যে জায়গাটা ঢুকছে কম্পাউন্ডটা, ওইটা একটা খোলা জায়গা, এবং সে খোলা জায়গার শেষ মাথায় দুইটা বড় বড় নারকেল গাছ এরকম, বেশ কেমন জানি জায়গাটা বেশ পরিচ্ছন্ন না, আর পা পাশে একটা পুরনো বাড়ি, অনেক পুরনো, বোঝা যাচ্ছে যে এই বাড়ি আজ থেকে প্রায় হয়তো 30-40-50 বছর আগের একটা বাড়ি, কেমন জানি হয়ে গেছে স্যাঁতস্যাঁতে টাইপের, আর বাতি জ্বলতেছে না পুরো বাসাটাই, কেমন জানি। নাবিলের কুকুরটা কেন জানি ওখানে যে কেমন জানি একটু অস্থির ফিল করা শুরু করলো, কেমন জানি এরকম এরকম করতেছে, ঘুট ঘুট করতেছে। নাবিল তারা বোঝাই ইজি কি হয়েছে তোমার, এরকম করে মাথায় করতেছে। তার ফ্রেন্ড বললো আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি যাই, আমি গিয়ে গিটার স্ট্রিং গুলো নিয়ে আসি। তো তখন ওই নাবিল বলতো স্যার দেরি করিস না, কি একটা জায়গায় নিয়ে আসছিস বেটা, কিরকম অবস্থা, মানে একেবারে অন্ধকার, বাতিও জ্বালায় না কেউ, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া আমি যাইতেছি বলে নাবিলের ফ্রেন্ড হেঁটে চলে গেল, বিল্ডিং এর মধ্যে ঢুকলো, ঢুকছে এবং এর মাঝে কিন্তু সন্ধ্যা তো দ্রুত ঘনাইতে থাকে। হ্যাঁ ওরকম সুন্দর সন্ধ্যা দ্রুত ঘনাইতেছে এবং নাবিল খুব অবাক হয়ে দেখতেছে যে ওই বিল্ডিং এ ওরকম লাইটও জ্বলে না। হঠাৎ করে দেখলো যে ওই দোতলার কাছে একটা মানে একটা মানে ফ্ল্যাট বা একটা ঘরের মধ্যে লাইট জ্বলছে, মানে জানলায় আলো জ্বললো। ঠিক ওই সময় আজান দিল, আজানটা দেওয়ার মানে আজান শুধু শুরু হয়েছে, এক সেকেন্ডের মধ্যে নাবিলের কুকুরটা মনে হলো যে নাবিলের হাত থেকে ছিঁড়ে কুড়ে চলে যাবে, মানে মানে প্রচন্ড এরকম আচরণ শান্ত করে না। তো নাবিলের কাছে বাট অন্যরকম লাগলো, দেখলো যে কুকুরটা ওই নারকেল গাছ দুইটার দিকে তাকায় ঘেউ 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 করতেছে, মানে একেবারে মানে তুলে ফেলতেছে জায়গাটা। এনে কুকুরের ঘেউ ঘেউ তো এত জোরে করতেছে নাবিল একটু অস্বস্তি ফিল করা শুরু করছে। আশেপাশের কোন বাসার জানলাও খুলতেছে না, ফ্ল্যাটের জানলাও খুলতেছে না, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করতেছে এবং মনে হচ্ছে যে ছিটে চলে যাবে নাবিলের হাত থেকে। নাবিল খুব অস্বস্তি ফিল করতেছে, এদিকে বন্ধু আসতেছে না, আর পুরো আজানটা শেষ হইল। আজান শেষ হওয়ার পর কেমন জানি একটা মানে পরিবেশ হয়ে আছে ওই জায়গায়, আর মানে ভয় লাগতেছে নাবিলের কাছে, একটু অস্বস্তি লাগছে, কারণ ওই যে গ্যারাজটা গ্যারাজটার পাশ দিয়ে জানি কেমন লাগতেছে। তো নাবিল একবার ভাবলো যে সে হেঁটে বের হয়ে যাবে মেন রাস্তায়, কারণ সামনে যে গলিটা ওইটা অন্ধকার হয়ে গেছে এবং ওইখানে কোন ল্যাম্পোস্টও নাই, মানে ওই জায়গায় যে ল্যাম্পোস্ট জ্বলবে ল্যাম্পোস্টও নাই। তো কিছুক্ষণ পর দেখলো যে তার বন্ধু আসছে হাতের মধ্যে এরকম একটা প্যাকেট। তো সে বন্ধুরে বলছে কি বেটা কি কই আসছিস বেটা এরকম করতেছিস, কয়ে তোর কুত্তা চিল্লাইতেছে এরকম, হ্যাঁ এইরকম চিল্লাইতেছে কেন, কারে জানি না কেন চিল্লাইতেছে, ওর কি হয়েছে, ও হঠাৎ করে এরকম পাগলামি করে না। দেখা গেল তখনও তার কুকুর কেমন জানি মানে উল্টা পাল্টা করতেছে, নাবিলের এই পাশে চলে আসছে ওই পাশে চলে আসছে, নাবিল ওর ওই যে বেল্ট ধরে রাখতে পারতেছে না, মানে চেন দিয়ে বাঁধা। যে যাই হোক তারা হাঁটলো, হেঁটে তাড়াতাড়ি গলি এবং দেখা গেল যখন বেরোচ্ছে নাবিলের কুকুর একদম আগে, প্রায় নাবিলকে টেনে বের করে নিয়ে যাচ্ছে গলি দিয়ে, এরকম একটা অবস্থা। একদম যখন গলির মাথায় চলে আসছে মানে রাস্তায় উঠবে ছোট, মানে ওইটা তো একটা ছোট গলি আর কি, ওই ঢোকার জন্য ওই বাসায় মেইন গলি, যেখানে রিক্সা টিক্সা চলো, ওইটার কাছে যখন চলে আসছে দেখা যায় কুকুরটা থেমে গেছে, মানে হঠাৎ করে ব্রেক করে গড়গড় করতেছে অন্ধকারের দিকে। তো নাবিল বলছে এই কেমন কেমন, আসো 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 বলে টাকতেছে কুকুরকে, কুকুর যায় না, নাবিল এগোয়ে গেছে কিন্তু কুকুরকে টানতেছে, কুকুর আসতেছে না। নাবিল অবাক হয়ে গেল কি ব্যাপার আসে না কেন, তো যে জোরে টান দিল কুকুরকে, দেখা গেল যে কুকুর বাধ্য হয়ে মনে আসতেছে একটু একটু করে, মানে সে মানে অসুস্থ এবং সে ঘরঘর ঘরঘর করতেছে। এক সময় বের হয়ে আসলো, বের হয়ে এসে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলো সামনে ল্যাম্পোস্টের আলো, একটু পরেই দেখলো যে কুকুর স্বাভাবিক স্বাভাবিক আচরণ করতেছে, অসুবিধা নাই। যাই হোক হাঁটলো হেঁটে, নাবিল তার ফ্রেন্ডে বললো যে আমার এই কুকুর কখনো এরকম আচরণ করে না, হ্যাঁ ও এরকম কেন করলো বুঝলাম না, তুই বেটা কই আইছস, এই জায়গাতে আমি আসিও না এর আগে। বলে যে না এটা আমার এক ফ্রেন্ডের বাসার সাথে নতুন পরিচয় হয়েছে বেশি দিন না, ওদের এখানে মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসা হয়, ও গিটার বাজায় আমিও বাজাই। যাই হোক এসব বলতে বলতে ওখান থেকে চলে গেল নাবিল ওর ফ্রেন্ডের মানে মূল যেখান থেকে তাদের বাসায় যায় ওখান থেকে বিদায় নিয়ে নাবিল তার বাসায় গেল, গিয়ে কুকুরকে ছাদে নিয়ে গেল, ছাদে নিয়ে রাখলো, রেখে মানে তাকে একটু মাথায় হাত টাত বুলায় আদর করে তার ঘরে দিল এবং দারোয়ানকে এটা বললো যে ওর খাবার দাবার কি কি আছে গেলো ব্যবস্থা করতে, করে সে বাসায় চলে গেল। নিজে ওয়াশটাফ হয়ে তার মতো তার ঘরের মধ্যে সে যা বসে টিভি দেখছে ইত্যাদি ইত্যাদি করে রাতের বেলা ঘুমাইতে আসছে। তখন রাত, বেশ রাত, তখন প্রায় 10:30-11 বাজে এবং ঘরে বসে বসে সে তার ওই অন্য রুমের লাইটগুলো সব বন্ধ করে দিত, টেবিল ল্যাম্প জ্বালায় সে বসে বসে গল্পের বই পড়তেছে। ওই সময় তার কাছে বেশ ভালো লাগছে, বেশ বাতাস চলতেছিল ওই সময়, মানে বসন্তের শেষ দিক, মানে বাতাসটা হঠাৎ করে মানে এলোমেলো ভাবে বয় জানলা খুলে রাখলে, তো সেরকম বাতাস আসতেছে, নাবিলের ঘরের পর্দা উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং সে টেবিল ল্যাম্পের আলোয় বসে গল্পের বই পড়তেছে, বেশ ভালো লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে মনে হলো যে সে একটা চাপা হাসির শব্দ শুনল, মানে মেয়ে মানুষের হাসি, চাপা মেয়েলি হাসি, তো ভাবলো যে হতে পারে অন্য কোনো ফ্ল্যাটে নিচে, তখন আবার চিন্তা করছে নিচের ফ্ল্যাটে তো কোনো মেয়ে নাই এভাবে হাসলো কে, আর তার আম্মা তো এরকম হাসে না, বেশ গম্ভীর তার মা আর তার আম্মা ওদিকে। তারপর চিন্তা করলো যে আম্মা কি কোনো কিছু মানে শুনছে বা কারোর সাথে ফোনে কথা বলতেছে, কেন জানি জিনিসটা সে ভুলতে পারে না হাসি শব্দটা, সে কয়েক সেকেন্ড পর উঠে যায় টেবিল থেকে। উঠে গিয়ে দেখে যে তাদের যে ডাইনিং স্পেস পুরো নীরব, কেউ নাই, এবং ডাইনিং স্পেসের বাতি নিভানো, একদম অন্ধকার, থুম মেরে আছে, বাইরের আলো, মানে বিল্ডিংটা তো উঁচু এবং তারা উপরে থাকে, ওই হালকা বাইরের আলো এদিক ওদিক থেকে এসে ঢুকছে আলো আধারি ডাইনিং স্পেসে। সে অবাক হলো কি ব্যাপার, হেঁটে হেঁটে গেল মায়ের রুমে। মায়ের রুমে যে সে দরজাটা নক করবে চিন্তা করলো, কিন্তু মনে হলো যে নীরব, মানে মা মনে হয় ঘুমাইতেছে। তো সে আস্তে করে তারপর দরজাটা আস্তে করে নক ঘুরে খুললো, খুলে দেখলো যে হ্যাঁ, তার বাবা তো নাই, তার মা আর তার যে ছোট ভাই ইমন, তারা ঘুমায় আছে বিছনার মধ্যে, ডিম লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে বাসায়। তো বলে এটা তো আম্মার হাসা তো প্রশ্নই আসে না, পাঁচ মিনিট আগে নিশ্চয়ই ঘুমায়নি আমার আম্মা, কেন হাসবে। সে দরজাটা আটকাই দিয়ে সে খুব মানে অবাক হলো, অবাক হয়ে সে তার ঘরে আসছে। তো চিন্তা করতেছে, ওই বয়সে কিউরিয়াসিটি বেশি থাকে, আর বেশ করে মানে হঠাৎ করে একটা মেয়ের হাসি শুনছে, এটা তার কাছে কিউরিয়াসিটি আরো লাগতেছে। আর তার সে চিন্তা করছে যে আমার নিচতলাও কোনো মেয়ে নাই, এরকম হাসলে এত দূর পর্যন্ত আওয়াজ এরকম বেশ ভালোই আসছে, লাউডলি আসছে তার এখানে। তো চিন্তা করলো যে আর একটা হইতে পারত যদি ছাদে উঠতো, ছাদে ওঠার মতো তো এরকম কেউ নাই, আর ছাদের চাবি নাবিলদের বাসায় আছে আর তারওয়ানের কাছে আছে, তো সুতরাং এই ছাদের চাবিও তো আসলে কারো কাছে থাকার কথা না। তো কেমনে হবে, তো নাবিল একটু চিন্তা করলো আমাকে মনের ভুল, এগুলো চিন্তা করতে করতে সে আবার মোটামুটি তার বইতে মন দেওয়ার চেষ্টা করলো পড়ার জন্য। বেশ খানিকক্ষণ সে বই পড়তেছে, আবার ডুবে গেছে বইয়ের ঘটনার মধ্যে। এই সময় সে শব্দ পেল তার ছাদের উপরে মনে কেউ কিছু টানাটানি করতেছে, ঠিক তার মাথার উপরে, মানে কিছু টেনে ওদিকে নিয়ে যাচ্ছে, এই পাশে নিয়ে আসতেছে, মানে ফার্নিচার টানার মতো। নাবিল মোটামুটি বেশ বুদ্ধিমান ছেলে ছিল, সে চিন্তা করতেছিল যে আসলে আমাদের নিচে কেউ টানাটানি করতেছে না, কেউ শব্দটা উপরে মনে হচ্ছে হয়তো। তো সে ওইটাও কিছুক্ষণ পর ইগনোর করল, তারপরও সে দেখতেছে যে শব্দটা হচ্ছেই, ঘর 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 টানাটানির একটা শব্দ হচ্ছে। এরপর সে কুকুরের ডাক শুনল, মানে তার যে কুকুর, কুকুর ডাকতেছে, বেশ কেউ 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 করে ডাকতেছে, মানে বেশ মনে হচ্ছে যে কোনো মানে তার অস্বস্তিকর কোনো কিছু দেখলে যেভাবে ডাকে, বা তার অপরিচিত কাউরে সামনে পড়লে যেভাবে ডাকে, ওটা চোর দেখলে কুকুর যেভাবে ডাকে সেভাবে ডাকতেছে, ব্যাপক ডাকাডাকি এবং মানে তুলে ফেলতেছে ওখানে। তো নাবিল চিন্তা করলো যে এই ডাক্তার আম্মা শুনতেছে না, কারণ তাদের মায়ের বেডরুম হচ্ছে সামনের দিকে, তো সে থাকে বাসার পেছনের দিকে, এবং কুকুরের যে ঘর করছে ওইটা বাসার পেছন দিকে। তো কুকুর ডেকে উঠা ফেলতেছে, চিন্তা করলো যে সে কি করবে। এই সময় কুকুর যখন ডাকতেছে, তখন একই সময় আকাশে মেঘের গুড়গুড় শুনলো, বৃষ্টি আসবে, গুড়গুড় গুড়গুড় করতেছে, মেঘ ডাকতেছে, মানে একদম ভারী একটা শব্দ মেঘের। নাবিল চিন্তা করলো আসলেই তো বৃষ্টি আসলে কুকুর কেন ডাকতেছে, কি ব্যাপার। চিন্তা করতে করতে সে উঠলো, উঠে গিয়ে চাবি নিল, আর এই ছাদে যাওয়ার জন্য তাদের ফ্ল্যাশ লাইট ছিল, মানে ছাদে মানে এদিক ওদিক দেখার জন্য তার বাবা রাখতো, সে ফ্ল্যাশ লাইটটা সে নিল, নিয়ে এসে আস্তে করে মানে কাউকে কিছু মানে মাকে আর কি বলবে, ঘরের মধ্যে মা ছোট ভাই আর সে, বাবা তো নাই আজকে, আর কাজের মানুষ তাদের বাসায় এরকম দিন রাতে থাকতো না। তো সে আস্তেই করে হেঁটে গেছে, গিয়ে ওই গেটটাকে খুলে আস্তেই করে চাপায় আবার লাগাই দিল ফ্ল্যাটে। তো সিঁড়িঘরে ঢুকছে, সিঁড়িঘরে ঢুকে দেখতেছে যে আলো একদম কম, কারণ তখনকার সময় কিন্তু সবাই ওই ফিলামেন্ট বাল্ব ব্যবহার করতো সিঁড়িঘরে, লালচে আলো, তার বাসার সামনেও লালচে আলো, নিচেও লালচে আলো, মানে সিঁড়িঘরটা একটা অন্যরকম আলোতে ভরা, মানে লালচে আলোতে ভরা, সেটা হচ্ছে সেই ফিলামেন্ট বাল্বের। তো যাই হোক, ফিলামেন্ট বাল্ব যারা দেখছেন তারা এটা রিলেট করতে পারবেন, এই আলোগুলা মানে কিরকম হয়। তো যাই হোক, সেই আলোতে সে আস্তে আস্তে উপরে ওঠা শুরু করলো ছাদের দিকে, এবং তারা কিন্তু একদম টপ ফ্লোরে থাকতো, মানে উপরেই ছাদ। তো সে যখন নাকি তার ওখান থেকে সিঁড়িটা ঘুরে মানে তার মানে ল্যান্ডিং এ দাঁড়াইছে ওখানে, যে ছাদের দিকে ওঠার জন্য, ওইখানে কিন্তু আর লাইট জ্বলতেছে না, ওই জায়গাটা অন্ধকার। নাবিলের জন্য কেন ভয় লাগতেছে, মনে হচ্ছে এখানে কিছু আছে নাকি, কেমন জানি লাগতে, মনে হচ্ছে কেউ তাকে দেখতেছে ওইখানে, মানে এরকম একটা ফিল নাবিলের মনের মধ্যে কাজ করতেছে। তারপর সে চিন্তা করলো আজ এরা এগুলো কি, কিন্তু কুকুরের ডাকটা সে শুনতেছে সমানে, ভিতর থেকে কুকুরের ডাক আসতেছে। তো যাক, সে সিঁড়ি পেয়ে ওঠা শুরু করলো, এক পা দুই পা করে উঠতেছে, একেবারে ছাদের দরজার কাছাকাছি চলে আসছে, এবং কুকুরের শব্দটা আরো লাউড হচ্ছে কারণ কাছে চলে আসছে সে। এর মাঝে সে শুনতে পাচ্ছে আকাশে মেঘও ডাকতেছে। যাই হোক, দরজার কাছে এসে সে দরজার তালাটা ধরে আস্তে করে তালা খুলে ফেললো, তালা খুলে দরজা মেলে ধরলো। তার দরজা মেলার সাথে সাথেই কুকুরের ডাকটা তো আরো লাউড হয়ে গেছে, মানে আরো মানে বাইরে আসতেছে। সে দরজা খুলে ছাদে ঢুকলো, দরজা খুলে ছাদে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, ডানে বামে তাকাইতে কিছু নাই, বাঁ দিকে হচ্ছে মানে সে যে ঢুকছে ঢোকার পরে বাঁ দিকে হচ্ছে তার সেই কুকুরের যেই ঘরটা আর কি, ওইটা মানে ঘর মানে কি, ঘর তৈরি করা, সামনে নেট দিয়ে ঢেকে দিছে এবং এক পাশে ওখানে পলিথিন দিয়ে তার বাবা এমন ব্যবস্থা করছে যাতে বাতাস ওইভাবে না ঢুকে ভিতরে, বাতাসের ঝাপটাগুলো না ঢুকে, আর এক পাশের নেটটা মোটামুটি ফাঁকা, মানে ওখানে গেট আর কি, ওটা খুললেই গেট দিয়ে ঢোকা যায়। তো নাবিল আস্তে আস্তে কুকুর দেখতে, কুকুর ডাকতেছে কি ওই একদম ইসের সামনে, মানে তার ওই বেড়ার ওই যে তারের নেটের সামনে এসে ডাকতেছে কুকুর প্রচন্ড জোরে, এটা অন্য কেউ নিজের কুকুর না হলে ভয় পাবে। তো নাবিল আস্তে করে যে লাইটের সুইচটা দিয়ে লাইটটা জ্বালায় দিল, তো ছাদের বাতি জ্বলে উঠছে, কুকুরটা ছাদে থেমে গেল ওই ছাদের বাতি জ্বলার সাথে সাথে। নাবিল গেল সামনে, যে বলে ইজি বয় কি হিসে কি হিসে বলে কুকুরের কাছে গেল, দেখলো কুকুর তাকে দেখে মানে একটু সফট শব্দ করতেছে, মানে বুঝতে পারছে মালিক আসছে। কেন জানি তখন মনে হলো কুকুরটা ভয় পেতেছিল, ভয় পেয়ে কিছু একটা দেখছে এই জন্য ডাকতেছে, এরকম একটা অবস্থা। তো নাবিল চিন্তা করলো যে কি হিসে কুকুরটা মাথায় হাত বুলাইলো, সে চিন্তা করলো কুকুরকে বের করে আনবে কিনা, পরে চিন্তা করলো থাক ও তো এখানে রাত হয়েছে এখন আর বের করা কি আছে, বৃষ্টি আসতে পারে। সে আশেপাশে তাকাইলো, দেখলো যে না মানে কুকুরের ঘরের মধ্যে যে বৃষ্টির পানি ঢুকবে এরকম অবস্থা নাই, মানে তার বাবা সুন্দর করে মানে মোটা তিরপল দিয়ে ঢাকা দুই পাশ থেকে, মানে যাতে বাতাসের ঝাপটা বা বৃষ্টির পানিটাই না ঢুকতে পারে, একটু ফাঁকা জায়গা আছে যেখানে বাতাস ঢুকে বা কুকুরে এসে উঁকি দিতে পারে এরকম একটা জায়গা উঁচু করা, মানে ছাদের মধ্যে পানি জমলেও কুকুরের ঘরে ঢুকবে না পানি। তো যাই হোক, নাবিল ওই কুকুরের মাথায় হাত টাত বোলায় সে আস্তে করে মানে সে ঘুরছে জাস্ট মানে গেটের থেকে ঢুকছে, এই সময় কুকুর আবার ডাকা শুরু করলো, সাথে সাথে ছাদের বাতিটা কেটে গেল, যে বাল্বটা ছিল টাস করে কেটে গেছে বাল্বটা। তো একটু ভয় লাগছে নাবিলের কাছে ফার্স্টে, বিকজ অল অফ এ সাডেন টাস করে বাতিটা কাটছে এবং মনে হলো শব্দ করেই কাটছে, কাট করে কেমন যেন একটা শব্দ করলো করে কেটে গেছে, আর কুকুর ঘেউ ঘেউ করতেছেন। সে তাকায় দেখলো যে কুকুর মানে বাসার ওই দিকে তাকায়, মানে যেখানে বাউন্ডারি প্যারাপেট ওয়াল সেই দিকে তাকায় কুকুর ঘেউ ঘেউ করতেছে। তো নাবিল খেয়াল করলো হঠাৎ করে চোখে যে আকাশে কিন্তু মেঘ করছে বেশ, এবং মেঘের লেয়ার লেয়ার দেখা যাচ্ছে, মেঘের ওপারে হয়তো চাঁদের আলো আছে এবং সেটাতে মেঘটাকে আরো ভালো বোঝা যাচ্ছে লেয়ার লেয়ার, এবং মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, বিজলির আলোতে আলোকিত হইতেছে মেঘটা। এর মাঝে দেখলো যে সে একটা বেশ বড় পাখি উড়তেছে, মানে চক্কর মারতেছে ওই এটার মধ্যে দেখা যাচ্ছে, বেশ বড়, এই বড় ডানা মেলা। তো সে চিন্তা করলো আচ্ছা ওইটা কি কোনো বড় পেঁচা নাকি, মাঝে মাঝে থাকে এরকম, ওখানে অনেক বিল্ডিং টিল্ডিং তো পুরানো, তো চিন্তা করলো যে এরকম পুরানো কোনো বিল্ডিং এর ছাদে পেঁচা টাচা নামে নাকি, বড় পেঁচা যেগুলো ডানা অনেক বড় মেলে দিলে, তো এরকম কিছু কিনা। তার কুকুর কি ওইটা দেখে ডাকতেছে, হ্যাঁ সে বুঝলো যে হ্যাঁ ওই পা ওই ওইটারে দেখেই ডাকতেছে, ওইটা অনেকটা চক্কর খেয়ে কাছে চলে আসতেছে, একদম কাছে চলে আসতেছে এরকম একটা অবস্থা। তো নাবিল বুঝলো যে ওইটাকে দেখেই তার কুকুর মনে ডাকতেছে, হয়তো কাছাকাছি আসছিল বা ছাদে নামছে মেবি, এটাতে মনে কুকুর ভয় পাইছে। সে মনে করলো আচ্ছা একটা রহস্যের সমাধান হলো, তো সে কুকুরকে আবার বলতেছে ইজি বয় করে, তো সে দরজাটা খুলে ফেললো কুকুরের রুমের দরজা খুললো, কুকুর মনে হলো যে কুকুর বের হয়ে আসবে তো তার কাছে না, কুকুর ওই ভিতরে থেকেই মনে হচ্ছে মানে কুকুর সেফটি ফিল করতেছে, সে অবাক হলো যে কুকুর কিন্তু বের হয়ে আসে, দরজা খুললে বের হয়ে আসে তার কাছে আসে, মানে তাকে মানে চাই যে সে মাথায় প্যাট করে দিক, মাথায় হাত বুলায় দিকে, সে কিন্তু না কুকুর বের হইতেছে না ওখানে, তো সে জাস্ট ওইভাবেই কুকুরটাকে এরকম মানে ধরে আনলো কাছে এনে মাথায় হাত টাত বুলাইলো, বলে আবার তাকে জিজ্ঞেস করছে খিদা লাগছে নাকি, সে তো কুকুর কোনো কুকুর করতেছে কিচ্ছু বলতেছে না। হঠাৎ করে কুকুরটা কেমন জানি কপ করে উঠলো, মানে চুপ করে, মানে কোনো মানে মানে চোখটা মানে কুকুরের চোখটা একদিকে স্থির হয়ে গেল, এবং এই সেম টাইমে নাবিলও একটা শব্দ পাইছে, মনে হয়েছে জোরে ডানা যদি ঝাপটায় তার আশেপাশে কিছু নামে বড় পাখি, মানে এরকম একটা ফিল, মানে এই ধরনের জিনিস পাওয়া যায় অনেক সময়, দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো বড় পাখি বা মুরগি যদি ডানা ঝাপটা কোথাও নামে, বাতাসের যে একটা এরকমই পাওয়া যায় সেরকম একটা বাতাসের ঝাপটার মতো বেশ বড়, এবং কুকুরটা মনে হয় যে ওইটা দেখে যে কুকুর করতেছিল, কুকুর পুরা চুপ করে একদম মনে হলো ব্রেক করে দিচ্ছে অলরেডি তার আচরণ, সে তাকায় আছে ওদিকে বেশ অন্যরকম করে। তো নাবিল তাকাইলো বাতাসের ঝাপটা কোত্থেকে আসছে, তার কাছে মনে হলো ছাদের কোনার মধ্যে একটা অবয়ব, কালো একটা অবয়ব, মানে এটা মানে ডার্ক, মানে কি ডার্কের মধ্যে ডার্ক, মানে ওই যে কর্নারটার মধ্যে তাকাইছে সেই কর্নারটা এমনি ডার্ক, সেখানে ডার্ক, সেটার মধ্যে সে বুঝতে পারতেছে স্পষ্ট একটা মানুষের মতো অবয়ব, অ্যাজ ইফ কোন মানুষ দাঁড়ায় আছে এবং মানুষটা ওই জায়গায় দাঁড়ায় এইদিকে ফেস করে আসছে তাদের দিকে। তো নাবিল বেশ ভয় পেয়ে গেল এবং সে ভালো মতো খেয়াল করে দেখলো যে ওই যে অবয়বটার শরীরের মধ্যেই মনে হচ্ছে একটা ডানার মতো একটা এরকম অবয়বের মতো আছে এরকম। তো নাবিল বেশ ভয় পেয়েছে, নাবিলের মানে সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে কি করতে কি কুকুর উঠবে বুঝতে পারতেছে না। সে তাড়াতাড়ি কি করলো, কুকুরের খাঁচার তালাটা যে খুলছিল ওইটা লাগাই দিল, সে দ্রুত লাগায় সে দরজার কাছে যাওয়ার চেষ্টা করলো, তাদের যে ওই সিঁড়ি ঘরের দরজা। এর মধ্যে সে দেখতেছে যে ওই অবয়বটা আস্তে আস্তে মনে কাছে আসতেছে আরো, ওই তার ওই সে যেখানে তার থেকে যে দরজাটা দরজার কাছাকাছি। এই সময় নাবিলের কুকুরও পিছায় যেতেছিল, সে ঘরের পিছন দিকে চলে যাচ্ছে, কুকু করতেছে, মাঝে মাঝে কেউ করে উঠতেছে, একবার ভয়ে সে পিছায় যেতেছে এবং নাবিলও ভয় পেয়ে গেছে। নাবিল দেখতেছে যে ওই ডার্ক অবয়বটা মানে অন্ধকারের থেকে অন্ধকার একটা মনে হচ্ছে একটা অবয়ব, সেটা তার ওই দরজার দিকে কাছে আসছে, মানে সেই যে তার যে সিঁড়ি ঘরের দরজার কাছে, মানে নাবিল এখন ওখানে যেতেও ভয় পেয়ে যাচ্ছে দরজার কাছে, এরকম একটা অবস্থা, যাবে কেমনে সে, ওইটা কাছে আসছে। তার সারা শরীর পুরা হিম হয়ে গেছে এবং কুকুরটা মানে কুকু করতে করতে পেছন দিকে চলে গেছে, নাবিল কোথায় যাবে? তো সে প্রচন্ড ভয় পেয়েছে, সে ভয়ে দোয়া পড়ে উঠল, দোয়াটা জোরেই পড়ছিল নাবিল, সাথে সাথে মনে হলো তপ করে একটা বাতাস, মনে হলো মানে জোরে কোনো ডানা দিয়ে যদি ঝাপটা দিয়ে বাতাস দেয় এরকম একটা বাতাস মানে গায়ের মধ্যে লাগলো ধমকা হওয়ার মতো, আর কিছু একটা উড়ে গেল তোর ছাদের থেকে, মানে মানে মিলি সেকেন্ডে সে দেখলো যে একটা মানে কালো রঙের এনার্জিটা লম্বা হয়ে মনে হয় লম্বা টাইপের একটা রেখার মতো টেনে উপর উঠে গেল, একদম পুরো আকাশের দিকে, বেশ অনেক দূর উঠে গেছে এটা। উঠে গিয়ে উপরে উঠে সেট করে দেখলো ডানা মেলে দিছে কালো এনার্জিটা, এবং সেটা একটা মনে হচ্ছে পাখির মতো আবার ঘুরে আকাশে উঠতেছে, এবং সেই আকাশে কিন্তু মেঘ ডাকতেছে, মাঝে মাঝে বজ্রপাত চমকাইতেছে। নাবিল প্রচন্ড ভয় পেল, নাবিল লাফ দিয়ে যে দরজার উপর পড়ছে সে আর কিছু চিন্তা না, দরজা খুলে মানে সে ছাদের দরজার তালা মেরে সে দৌড় দিছে, দৌড় দিয়ে সে এসে তাদের ফ্ল্যাটের দরজার মধ্যে পড়ে ধ্রুম ধ্রাম করে দরজা খুলে ঢুকছে, দরজাটা জোরে লাগাইছে। তো এসে তার মা ভিতর থেকে চিলান দিয়ে বলছে, কিরে কে এখানে কে? তার মা মানে ই করে উঠছে, একটু পরে সে দেখলো তার মায়ের রুমের বাতি জ্বলে উঠছে, তার মা আসছে, কি হয়েছে? নাবিল পুরা মুখ শুকনা ঠোঁট শুকনা, তার মা বলছে, কি হয়েছে তোমার? তো নাবিল নাকি বলতেছে যে একটু ছাদে গেছিলাম, ভয় পাইছি। তো তার মা বলছে, কিসের ভয়? তো সে তার মাকে সব বললো যে এরকম এরকম ঘটনা, ছাদে এরকম দেখছে। তো তার মা তাড়াতাড়ি যতটুকু দোয়া দুধ পারে জানে পড়ে ফু দিল নাবিলকে, বললো যে সাবধান, এরকম ছাদে যাবা না রাতের বেলা, তোমার না বলছে তোমার বাবা কুকুরের কাছে যাইতে না রাত্রে বেলা, কেন যাও ওইখানে? হ্যাঁ, কুকুরের কাছে রাত্রে বেলা ওখানে যেও না, ঘরের ওদিকে তুমি ই করো। তা তার মা তাকে বললো যে তুমি ই করো, পরিষ্কার হয়ে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে যাও, ঘরে যে ঘুমায় পড়ো দোয়া পড়ে। তো নাবিল আর কিছু বলল না, সে ফ্রেশ হতে চলে গেল, ফ্রেশ শেষ হয়ে দেখলো যে তার মাও আবার ঘুমের প্রস্তুতি নিতেছে, সে তার রুমে চলে আসলো, এসে ঘুম আর আসতেছে না তার মাথায়, ওইটা কাজ করতেছে, সে কি দেখলো উপরে এরকম কি উঠতেছিল। তো এর মাঝে তখন বৃষ্টি শুরু হয়েছে, মানে পটপট পটপট বৃষ্টি পড়তেছে তার গ্লাসে, রুমের জানালার মধ্যে জানালাগুলো বন্ধ করে দিছে সে, এরকম তো ঘরটা কেমন গুমট হয়ে আছে দেখে সে একটা জানালা খুলে ওখানে স্টপার দিয়ে লাগাই দিল একটু বাতাস ঢোকার জন্য, মানে যাতে এই বাতাসটা ঢুকে ঘরটা মানে গুমট একদম না হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর তখন সে ঘুমাইতে যাবে, সে চিন্তা করলো যে লাইটটাও কেটে গেছে ছাদের, কি ব্যাপার? তো বিছানায় শোয়ার সময় সে বাতি সব নিভাই দিল ঘরের, মানে ঘরটাকে অন্ধকার করে শুলো। এখন শুধু আকাশে মাঝে মাঝে বিজলির আলো চমকাচ্ছে, আর বাইরের হালকা আলো ওই যে জানলার পর্দা যতটুকু সরা রাখছে ওইটা দিয়ে আসতেছে, আর যেই জানলাটা খুলে দিছে ও সে ওখান থেকে সেটার দিয়ে বাতাস ঢুকতেছে, পর্দা মাঝে মাঝে উঠতেছে। তো নাবিল ওইটা দেখতেছে আর সে মানে ভয় পাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে কি দেখলাম এটা। তো যখন সে ঘুমায় যাবে তার চোখটা লেগে আসছে, এই সময় নাবিলের মনে হলো তার জানলার কাছে একটা কালো কিছু একটা অবয়ব এবং স্পষ্ট সে দেখতেছে, এবং তাদের বাসা কিন্তু অনেক উপরে, এত উপরে উঠে কার্নিশে দাঁড়ানো কোনো মানুষের পক্ষে মানে প্রশ্নই আসে না, মানে কোনো কারণে এত রাতের বেলা বৃষ্টির রাতে ঝড় বৃষ্টির রাতে তার কার্নিশে কেউ দাঁড়াবে এরও প্রশ্ন আসে, কিন্তু সে দেখতেছে স্পষ্ট একটা অবয়ব এবং মনে হচ্ছে একেবারে তার যে খোলা জানালাটা ওইটা দিয়ে মাথাটা ঢোকায় গ্রিলের সাথে মাথা লাগাইছে এরকম, এবং পুরো মনে হচ্ছে একটা মানুষ চুল ছাড়া, মানে চুল মানে মেয়ে মানুষ যদি হয় এরকম চুল ছাড়া, এবং ওই যে সামনে যে মাথাটা আনছে মনে হচ্ছে সারা ঘরের মধ্যে একদম ভারী রজনীগন্ধার মানে স্মেলে ভরে গেছে, মানে রজনীগন্ধা ফুল যদি একদম মানে আছে না, যে অনেক সময় দেখা যায় বিয়ে বাড়িতে সাজায় বাসরার ঘরে সাজায় একদম মানে ডিপ একটা ঘ্রাণ, ঠিক সেরকম একটা রজনীগন্ধার ঘ্রাণ পুরো ঘরের মধ্যে ডিপ পুরো ভরে গেছে ওইখানে। মানে এত ভয় পাইছে নাবিল বলার মতো না, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, সে ভাবতেছে এই ঘ্রাণ কোত্থেকে আসলো, এটা কি এরকম ভাবে। একটু পর নাবিল দেখলো যে ওই যে অবয়বটা গ্রিল গোলে, মনে হলো গ্রিলটাকে পার হয়ে তার ঘরের মধ্যে ঢুকে গেল। এটা মনে হচ্ছে যে গ্রিলটা কোনো বাধা না, গ্রিলটাকে ভেদ করে পুরো অবয়বটা তার ঘরের মধ্যে ঢুকলো। একটা মানুষের মতো আকৃতি এরকম ভাবে ঢুকছে, ঢুকে তার বিছানাতে কিছুটা সামনে এসে দাঁড়াইছে কাছাকাছি। নাবিলের মনে হলো যে তার পুরো জগৎটা এরকম দুলতেছে এবং আস্তে আস্তে সব ঘোলা হয়ে আসতেছে। এক সময় তার আর কিছু মনে নেই, মনে হলো সে ঘুমের রাজ্যে ডুবে গেছে। তো নাবিলের কিছু উদ্ভট ড্রিমস আসলো, মানে সে উদ্ভট কিছু ড্রিম দেখলো এবং সে মানে পুরাই এলোমেলো হয়ে গেল, উল্টাপাল্টা স্বপ্ন দেখলো ওই দিন। উল্টাপাল্টা স্বপ্ন দেখে সে উঠল, পরদিন উঠে সে স্বপ্নের কথা মনে করতেছে এবং কালকে রাতের ওই যে বৃষ্টির সময় কি সেটাও মনে করতেছে। তার কাছে খুব অবাক লাগছে। তো সে ঘুম থেকে উঠে দেখে যে তখন কিন্তু বেলা হয়ে গেছে, সাধারণত এতটা বেলা করে সে ঘুমায় না। নাবিল তার মাকে যে বলল এবং তার খুব দুর্বল লাগতেছে, নাবিল যে হেরে যাচ্ছে মনে হচ্ছে পড়ে যাবে এরকম লাগতেছে তার, সে তার মাকে যে বলল যে আম্মা কালকে রাত্রে এরকম শুয়েছি, এরকম মনে হলো যে আমার জানলা দিয়ে এরকম কিছু আসছে, তার মাকে বলছে। তো নাবিল আবার তার মায়ের সাথে অনেক মানে বন্ধুর মতো ছিল, ফ্রি ছিল। নাবিলের আম্মা শুনে মনে হলো যে অনেক তিনি মানে ভয় পেলেন, তিনি তাড়াতাড়ি ছেলেকে ডেকে দোয়া করলেন, দোয়া করে দেখলেন যে গায়ে জ্বর আছে কিনা, তারপর বললেন যে তুমি দোয়া পড়ে ঘুমাবা। তার মা তাকে মানে ই করলেন আর কি, মাথায় হাতটা দুলায় দোয়া পড়ে ফু দিলেন। আর তার মা তার ঘরে গেলেন, গিয়ে দোয়া পড়লেন, তারপর বললেন যে তুমি ছাদে যাও, এটা খুব খারাপ, এরকম আজকে বের হো না বিকালবেলা। নাবিল নিজেই ফিল করতেছে সে মনে কোথাও যাইতে পারবে না আজকে, তার এত খারাপ লাগতেছে। তো যাই হোক, নাবিল ওইভাবে তার দিন কাটে ওই দিন। আর রাতের বেলা মানে সন্ধ্যা হওয়ার পর থেকে তার ভয় লাগা শুরু করে, যখন সন্ধ্যা হয়ে গেছে। ওই দিন কিন্তু নাবিল আর বের হয় নাই ঘর থেকে, সন্ধ্যার পর থেকে তার ভয় লাগতেছিল, মানে তার মনে হইতেছিল যে তার রুমে কেউ আসবে এরকম একটা অবস্থা। তো সে মানে এবার বলতেও ভয় পেয়েছে তার মাকে, কেন সে তো মোটামুটি মানে মানে একটা ইয়াং ছেলে, টিনেজ, ঘুরে ফিরে বন্ধুদের সাথে আড্ডা মারে, মাকে বলবে এটাও তার ভয় লাগতেছে। তো যাই হোক, সন্ধ্যার পরে সে যখন নাকি পড়তে বসে, কারণ তার তো আবার ভর্তি আছে, সামনে ভর্তি হইতে হবে, কলেজে ভর্তি হইতে হবে, এজন্য পড়াশোনা করতে বসে। তো অনেকক্ষণ পড়াশোনা ডুবে গেছিল নাবিল, কিন্তু শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না, তার ম্যাচ ম্যাচ করতেছে, দুর্বল লাগতেছে। এই সময় সে মানে অনেক মানে তখন কিন্তু রাত প্রায় 9:30-10 মতো বাজে, এরকম সময় সে হঠাৎ করে আবার সে ফুলের ঘ্রাণটা তার ঘরের মধ্যে পায় খুব ডিপ ভাবে, এবং তার কাছে মনে হয় তার পেছনে কেউ দাঁড়ায় আছে, তার চেয়ারের পিছনে। তো সে যখন এরকম মাথা ঘুরায় সেই সময় তার সেন্স চলে যায়, তার আর সেন্স কিছু মনে নাই। তো যখন সেন্স ফিরে তখন সে নিজের আবিষ্কার করে যে সে ফ্লোরে পড়ে আছে, তাদের ফ্লোরের মধ্যে সে শুয়ে আছে এবং তার টেবিল ল্যাম্প জ্বলতেছে, ঘরের মধ্যে কেউ নাই এবং কোনো স্মেল ওই যে সেই ফুলের ঘ্রাণ পেয়েছিল সেটাও নাই। কিন্তু সে অসম্ভব রকম মানে মাথা হেডেক ফিল করে, মাথাটা কেমন ভারী আছে এবং শরীরটা কেমন জানি লাগতেছে, ম্যাজ 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 মা দুর্বল, সে উঠতে পারতেছে না এরকম লাগতেছে। তো সে অনেক কষ্টে উঠে উঠে সে মানে হেঁটে হেঁটে রুম থেকে বের হয়, বের হয়ে যে তার মায়ের রুমে যে নক করে। তো তার মা বলতেছে যে আরে তুমি এতক্ষণ ধরে কি পড়তেছ, আমি তো তোমার ডাকতে যাও পরে চিন্তা করলাম, মনে পড়াশোনা করতেছ, চিন্তা করতেছিলাম যে একটু পর তোমার আমি ধরেই উঠাবো, উঠায় খাই খাইতে নিব, আমি ঘুমায় যাবো, রাত হয়েছে, অনেক রাত হয়েছে, তুমি কি ব্যাপার, আসো খেতে আসো। তো সে বলতেছে যে মা আসলে আমি পড়তে পড়তে দেখলাম যে আমি এরকম মানে ফ্লোরের মধ্যে মানে পড়ে গেছি এরকম মনে হলো। তো তার মা বলে কি হয়েছে, তাড়াতাড়ি তার মা উঠে আসে, উঠে এসে দেখে ছেলের গায়ে টেম্পারেচার বেশি, জ্বর। তো তিনি কেমন যেন একটু ভয় পান, টেনশনে পড়ে যান। তো ছেলের তিনি তাড়াতাড়ি বলেন যে তুমি যাও বাবা এদিক দিয়ে যাও, বাথরুমে নিয়ে যাও, বলো তুমি উজু করো। তো ছেলেকে উজু করায় উজু করায় তিনি তাড়াতাড়ি ওই পানি নিজে পড়ে মাথায় ছিটায় দেন ছেলেকে, দিয়ে খেতে বসান, খাওয়া দাওয়া খাওয়ায়, বলে যে মানে তখন নাবিল মনে হয় ঘোরের মধ্যে ছিল। তো তিনি বলেন যে তুমি আমার রুমে শুবা আজকে, তোমার রুমে শোয়ার দরকার নাই। তার মা কিছু একটা সেন্স করে আর কি, নাবিলের আম্মা বলে যে তুমি আজকে আমার রুমে শোয়া, তোমার রুমে শোয়ার দরকার নাই। তো নাবিলকে রাতের বেলা, নাবিলও ওই দিন মানে ভয় পেতেছিল, কেন যে তার মনে একটা ভয় লাগতেছিল। তো সে তার মায়ের রুমে শোয়, সে আর কিছু বলে না। তো সে তার ভাই আর তার মা তিনজন শুয়েছে, তার মা তার ছোট ভাইকে রাখছে একদম দেয়ালের দিকে, নাবিলকে মাঝখানে রাখছে আর তিনি শুয়েছেন একদম সামনে। তো ওই দিন যখন ঘুমায় গেছে নাবিল নাকি এতটাই টায়ার ছিল সে ঘুমায় গেছে, এবং ঘুমের মধ্যে সে মানে উল্টা পাল্টা অনেক কিছু স্বপ্নে দেখতেছিল, মানে মানে যেটার কোনো যোগসাজশ নাই তার জীবনের সাথে এরকম জিনিস। তো তার মায়ের ভাষ্য, তার মা নাকি হঠাৎ করে ঘুমের মধ্যে ফিল করছে সারা ঘরের মধ্যে একটা ঘ্রাণ, একটা ডিপ ঘ্রাণ সারা ঘরের মধ্যে ছড়ায় গেছে, এবং নাবিলা আম্মার কাছে মনে হয় ঘরের মধ্যে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। তো তিনি সাথে সাথে তোয়া পড়েন, দোয়া পড়েন, তিনি দোয়া পড়ে তিনি হাতে তিনটা তালি দেন। তো তারপর নাকি ওই তিন তালি দেওয়ার পর নাকি ওই যে ঘ্রাণটা আস্তে আস্তে মিলা যায়, ঘ্রাণটার রুমে আসে না। তো নাবিলের আম্মা বুঝে যে কোনো একটা খারাপ জিনিস তার বাসার মধ্যে আসতেছে এবং তার ছেলেকে ফলো করে আসছে, এটা উনি বুঝে ফেলেন। বুঝে ফেলার পর তিনি চিন্তা করেন যে এখন তো কিছু করার নাই, কোন একজন মানে আলেম বা হুজুরকে এনে ওনাকে বলতে হবে। এগুলো উনি ওই জিনিস রাতেই চিন্তা করেন এবং তিনি তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ঘরটাকে তিনি পবিত্র রাখার চেষ্টা করেন। ছেলের দিকে দেখেন যে ছেলের জ্বর দেখেন একই রকমই আছে, জ্বরটা রেমিশনও যায় নাই। তো যাই হোক, এইভাবে করে পরদিন আসে দিনের বেলা নাবিলের বাবা ব্যাক করছে এবং নাবিলের বাবাকে তার মা বলে সবকিছু যে এরকম এরকম ব্যাপার। নাবিলের বাবা বলে যে আগেই তুমি এত কিছু চিন্তা করতেছো, আগে দেখো কি অবস্থা, আর ওই কুকুরের ওখানে যেতে দিও না ছেলেকে, দারোয়ানকে বলো দেখাশোনা করতে, ছেলে যেন না যায় ওইদিকে। কিছু নাবিলের বাবাও নামাজ কালাম পড়তো আর কি, তিনি বলতো যে এমনি ওই যে কুকুরকে ছাদে রাখতো, তিনি ঘরে রাখতেন না তিনি। তো তিনি বলছেন যে একটু দু একদিন ওয়েট করে দেখো কি হয় ছেলের, হয়তো ভয়ও পাইতে পারে কোনো কারণে। এগুলো বলছেন বলে তিনি ওই দিন নাবিলের আব্বা গেছেন ইসে বাথরুমে, তিনি ওই দিন তার উনি শেভ করতেন, তার ওই মোচ গোফ টোফ এগুলো ফেলে দিতেন আর কি। তো তিনি শেভ করতে গেছেন বাথরুমে, বাথরুমে যে তিনি জাস্ট ঢুকছেন, ঢুকে তিনি রাতের বেলা, তাও রাতের বেলা তিনি ওই গোফ পরিষ্কার করবেন আর কি। তো শেভ করতে গেছেন, জাস্ট রেজারটা তিনি নিছেন, নিয়ে যখন এখানে সামনে তিনি এখানে শেভিং ক্রিম লাগায় তিনি জাস্ট টান দিবেন, এরকম সময় তার বাথরুমের লাইটটা নিভে গেল, মানে ঠুস করে কেটে গেল বাথরুমের। তো উনি জাস্ট লাগাবেন ব্লেডটা, তার আগেই নিভছে, তো তিনি থেমে গেছেন, তিনি চিন্তা করতেছেন যে আচ্ছা কি ব্যাপার। পরে ভাবলেন যে আচ্ছা লাইট তো কেটেই যেতে পারে, দেখি একটা কাজ করি, আপাতত ওই পাশে মানে করিডোরের লাইট আছে ওটা জ্বালাই দিয়ে গেটটা হালকা করে খুলে আমি চেষ্টা করি, আজ নাহলে আমি যে বেসিন আছে ওখানে ডাইনিং স্পেসে বেসিনে যে কাজটা সেরে ফেলি, তারপর লাইট আপাতত অন্য কোনো জায়গা থেকে খুলে লাগাই দিব, এরকম ভাবতেছেন তিনি। এই সময় তিনি জাস্ট গেটটা খুলবেন, এই সময় মানে চোখে আলো আধারে কিন্তু একটু তার শুয়ে আসছে, মানে ইসের মধ্যে মানে মানে এই বাথরুমের ভেতরে চোখে আলো আধারিটা শুয়ে আসছে। তিনি দেখতেছেন বাথরুমে যে ভেন্টিলেটর, ভেন্টিলেটরের কাছ থেকে মনে হলো যে একটা কিছু এরকম ঢুকলো, হাতের মতো লম্বা একটা হাতের মতো কিছু ঢুকলো, ঢুকে তার ওইখানে যে জিনিসপত্র ছিল নিচে ওখানে যে পানি রাখার ওইটা যে নাড়া দিল কে জানি। এই তিনি মানে ভয় পেয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন, নাবিলের আব্বা প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি তাড়াতাড়ি দরজার ছিটকানি মানে কোনো মতো খুঁজে খুলে ফেলছেন, খুলে বাইরে আসলেন, করিডোরে আসছেন, এসে লাইট জ্বালাইছেন, লাইট জ্বালায় ওই আলোতে বাথরুমের ভেতরে কিছু নাই, বাথরুমের ভেতরে কিছু নাই। তো তিনি বুঝলেন যে সামথিং ইজ রং, কিছু একটা রং আছে বাসায়। তো তিনি তার কাজ সারলেন, ওই বেসিনের ইসে দাঁড়ায় ওই ডাইনিং স্পেসের বেসিনে দাঁড়ায় তার গোফ টোফ উনি ক্লিন করলেন, ক্লিন করে তিনি তাড়াতাড়ি তার বাসায় তার স্ত্রীকে বললেন যে কিছু একটা রং বাথরুমের মধ্যে এরকম হয়েছে, আসলেই একজন হুজুরের সাথে কথা বলতে হবে, আর তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো, মানে নাবিলের বড় মামার সাথে বলে, উনি আবার ভালো এগুলো চিনেন আর কি। তো ওই দিনই রাতের বেলা আবার নাবিলের আব্বা চাইছিলেন যে নাবিলকে, তো তখন তো নাবিল আবার তার রুমে শুয়েছে, নাবিলের আব্বা রাতের বেলা ছেলে বলছেন ছেলেকে যে আমি তোমার চেক করব, চেক করে আসবো বাবা, তুমি ভয় পেও না, চিন্তা করো না। নাবিল আসলে একটু ভয় পাইছে। তো রাতের বেলা নাবিলের আব্বা নাকি ছেলের রুমের কাছে যখন যান তখন তার কাছে মনে হয় যে নাবিলের রুমের যে দরজার ফাঁকা দিয়ে মানে যেখানে নাকি ওই যে দরজার নিচে একটু ফাঁকা থাকে না, মনে হচ্ছে যে ওই ফাঁকার মধ্যে তিনি নড়াচড়া দেখতেছেন, মানে একটু হাঁটলে বা চলাফেরা করলে যেরকম একটা ফ্লোরটা তো সুন্দর করে মোজাইক করা, খুব ঝকঝকা মোজাইক ছিল, মোজাইকে নড়াচড়া করতেছে হালকা আলো রুমের ভেতরে। আর তিনি বলছিলেন নাবিলকে যে অবশ্যই ডিম লাইট জ্বালায় শোবা ঘরের ভিতরে। তো তিনি এটা দেখে আস্তে আস্তে তিনি গেছেন যে ঘরের মধ্যে কে নড়াচড়া করে, মানে ছেলেকে হাঁটাচলা করতেছে। তো তিনি আর ছেলেকে মানে প্রাইভেসির কথা চিন্তা না করেই তিনি দরজাটা খুলে ফেলছেন, নব ঘুরে খুলে দেখেন ঘরের মধ্যে কেউ নাই, নোবডি ইজ দেয়ার, নাবিল বিছানার মধ্যে ঘুমাচ্ছে একদম। আর সেটা সবচেয়ে অবাক হয়েছেন তিনি, রুমের মধ্যে তিনি ফুলের গন্ধ পাইছেন, মানে পুরা ডিপ একটা ফুলের ঘ্রাণ, এটাতে তার সারা শরীর ভারী হয়ে আসছিল। তো নাবিলের বাবা ছেলেকে দোয়া দুরুদ পড়ে যতটুক ফু দিয়েছেন, ফু দিয়ে তিনি অনেকক্ষণ ছেলের আশেপাশে বসেছিলেন এবং মানে চিন্তা করছেন যে এটা তো আসলে খুব উল্টাপাল্টা হয়ে যেতেছে। তো যাই হোক, পরে নাবিলদের বাসাতে নাবিলের বড় মামাকে বলা হয়, তো বড় মামা তার একজন পরিচিত একজন আলেম আছেন, তাকে নিয়ে আসেন। তো আলেমকে নিয়ে যখন আসছেন তখন কিন্তু রাত, আলেম কিন্তু রাত্রে আসছেন, মানে ওনার আসলে অনেক কাজ ছিল, তিনি আসতে আসতে রাত দশটা বেজে গেছে এবং গভীর রাত্রে দশটার দিকে ওদের বাসা আসছেন। দশটার দিকে সাধারণত মানুষ আসে না, কিন্তু উনি কেন জানেন দশটার দিকে আসছেন। আসার পরে নাবিলের বড় মামা বলছে বাসার সবাইকে যে তোমরা আসো, একজনের মানে দরজা যখন খুলছে খুলে উনি দাঁড়ানো, পিছনে আলেম দাঁড়ানো, ওনার হাতে আবার এরকম কিছু দেখতেছে কি ডালপালা টাইপের, তো বলতেছে যে তোমরা আসো এখানে, একজন একজন করে একটু আসো সামনে। তো প্রথমে নাবিলের বাবা আসছে, আসার পর দেখা গেল যে আলেম উনি আসছেন, খুব মানে অন্যরকম চেহারা ওনার, সুফি টাইপের, সুন্দর দাড়ি, বড় দাড়ি এবং খুব সুন্দর নুরানি চেহারা। উনি এসে সালাম দিয়েছেন, ফার্স্টে সালাম দিয়ে কথা বলে হাসি মুখে বলে আপনি একটু কাছে আসেন। এসে দেখেন ওনার হাতে বরইয়ের ডাল, বরই আছে না, বরইয়ের ডাল পাতা সহ, এবং বাইরে কিন্তু তখন বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো তিনি নাবিলের বাবাকে ওই বরইয়ের ডালটা দিয়ে কি কি দোয়া পড়তে পড়তে তার শরীরের চারপাশে এরকম করে ছোঁয়ায় ঘুরায় বললেন যে আপনি ওই জায়গায় যা দাঁড়ান, পাশে দাঁড়ান। পাশে দাঁড়াইতে দিল, নাবিলের আব্বা পাশে দাঁড়াইল, এবং তারপরে নাবিলের আম্মাকে বলল যে আপনি ওই ডালটা দিল নাবিলের আব্বাকে, বলল যে আপনি একটু আপনার স্ত্রীকে এটা দিয়ে এরকম ই করে দেন, কিন্তু উনি দোয়া পড়তেছিল। এরকম করে নাবিলের আম্মা তার নাবিলের ছোট ভাইকে নিয়ে মানে ইমনকে নিয়ে ওখানে দাঁড়াইছে, এবং তারপরে নাবিলকেও আনছে। এনে নাবিলকে উনি যখন ঝাড়তেছে তার কাছে মানে হুজুরের মনে হলো তার কাছে যেন কেমন কেঁপে উঠছেন দুইবার উনি, নাবিলকে ঝাড়তে যেয়ে আপনারা তিনজন এখানে আর আইসেন না, বাসায় কেউ আসে বসে না, বলে আমি আপনার ভাইকে নিয়ে ঢুকতেছি। তুনি নাকি ওই ডালগুলা নিয়ে আর একটা লেবু নিয়ে আসছে সাথে করে, এরকম বড় লেবু, তো লেবুটার সাথে আবার ওনার ওখানে একটা এরকম কাটার মতো আছে এরকম, তো উনি ওই গেটের কাছে ঢোকার আগেই নাকি কি দোয়া পড়ে কাটা দিয়ে লেবুটা ফুটা করে লেবুর রস ফেলছে ফ্লোরের মধ্যে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে নাবিলদের বাসা সবাই দেখছে, এই রসটা যখন মাটিতে পড়ছে মানে মানে ফ্লোরে মানে ইসের মধ্যে ওই মোজাইকের উপর, ওইটা মনে হলো গরম কোন পাত্রে পড়ছে, ফস করে উঠছে এরকম। তিনি নাকি দোয়া পড়তে পড়তে ভিতরে ঢুকলেন, নাবিলের মামাকে নিয়ে বড় মামাকে নিয়ে, ওনাকেও শরীর বন্ধ করায় নিছেন আগে, উনি ঢুকে সোজা নাকি উনি প্রত্যেকটা রুমে যে জোরে জোরে দোয়া পড়তেছিলেন, এবং দোয়া পড়তেছিলেন এবং মানে অন্যরকম একটা অবস্থা। আসলে উনি ওই যে লেবুর রস দিয়ে নাকি ওই জায়গাটা বন্ধ করে দিয়েছেন, ওদিক থেকে আর কেউ বেরিতে পারবে না, মানে খারাপ কিছু থাকলে। ধোয়া পড়তে পড়তে উনি নাকি শেষ পর্যন্ত যে ঢুকছেন রান্নাঘরে, রান্নাঘরে ঢুকে নাকি উনি মানে নাবিলের বড় মামা দাঁড়ায় ছিল বাইরে, উনি জোরে জোরে ধোয়া পড়তেছেন। এই সময় নাবিলের মামা একটা কণ্ঠ শুনছে, একদম কথা বলতেছে হুজুরের সাথে, মনে হচ্ছে যে রান্নাঘরের এক কোনা দিয়ে হয়তো জানলার কাছ থেকে কথা বলতেছে কোন একটা কণ্ঠ, যে কণ্ঠটা অনেকটা মানে কেমন মানে ঠিক মেয়েলি কণ্ঠ না, আবার একটু পুরুষের মতো না, অথবা কোন মহিলা মানুষের কণ্ঠ যদি অনেক মোটা থাকে যেরকম হবে সেই টাইপের একটা কণ্ঠে কথা বলতেছে কোনা দিয়ে। তো হুজুর তাকে জিজ্ঞেস করতেছে কিছু একটা, এবং তিনি সাথে সাথে আবার দোয়াও পড়তেছেন হুজুর, এবং সেটা উত্তর দিচ্ছে। এখন রিপ্লাইয়ের মধ্যে শুধু একটাই শুনতেছিল নাবিলের মামা, ওনাকে কিন্তু ভেতরে আসতে না করছিল, একটাই শুনতেছিল না না, হ্যাঁ এরকম একটা কথা। তো অনেকক্ষণ এরকম কথা শোনার পর তিনি দেখলেন যে হুজুর অনেকক্ষণ কিছু তেলাওয়াত করলেন ভিতরে, তেলাওয়াত করার পর অনেকক্ষণ পরে চুপ পুরো শান্ত হয়ে গেল। একটু পর হুজুর বেরোলেন, বের হয়ে তাই ঘরের মধ্যে তিনি বললেন যে এই বাতিটা জ্বালাও এখানে, তো বাতি নিভাই দিয়েছিল তখন তারা ডাইনিং স্পেসে, বাতিটা জ্বালাইল। বাতিটা জ্বালানোর পরে হুজুর লেবুটা দেখালেন, মানে যেই লেবুটা নিয়ে হুজুর ঢুকছিলেন প্রথম, যেটা থেকে রস চিপড়ায় ফেলছিলেন, সেটা ছিল সবুজ রঙের একটা লেবু, বেশ মানে হৃষ্টপুষ্ট বড় এরকম, মোটামুটি একটা ভালো লেবুটা যে এখন বের করছে এই একই লেবু, কিন্তু ওই যে উনি খোঁচা দিয়ে একটা কাটার মতোই যে খোঁচা দিয়ে ফেলছিলেন ওই ফুটাটা এখনো আছে, লেবুটা হয়ে গেছে কেমন চুপসানো, মনে হচ্ছে যে অনেক পুরনো লেবু যদি রেখে দেয় কোথাও যেমন চুপসায় যায় সেরকম, আর মানে লেবুটার কালারটা ডার্ক হয়ে গেছে, কালচে টাইপের। এবং হুজুর তখন ওই ওই যে জায়গা দিয়ে রসটা ফেলছিলেন ওই জায়গায় ওই যে কাটার মতোই টানছিলেন, বললেন যে এটা একটা খেজুরের কাটা, ওইটা ভরে দেন পুরা, মানে একদম ভালো মতো ঢুকায় দেন। ঢুকায় দিয়ে বলেন যে এই মানে বদ পুরী বা খারাপ পুরী এটার মধ্যে বন্দী আছে এখন, তো এটাকে ফেলে দিব আর কি, কোথাও ফেলে দিতে হবে, আশেপাশে কোথাও না, মানে এটা হয় ফেলতে হয় মাটিতে অনেক গর্ত করে অথবা পানির নিচে কোথাও। তো উনি বললেন হুজুর, তো নাবিলের মামা জাস্ট চুপ করে থাকলেন, তিনি আসলে কোনো এখানে মতামত দিতে চান না। তো নাবিলদের বাসার সবাইকে ঢুকানো হলো, নাবিলের আব্বা আম্মা সবাইকে। তো তারপরে হুজুর অনেকক্ষণ বসে বাসায় তেলাওয়াত করলেন, অনেকক্ষণ তেলাওয়াত করে তিনি তাদের বাসাটাকে বন্ধ করলেন, বন্ধ করলেন, বন্ধ করে বললেন যে আমি বাসাটা বন্ধ করছি এবং আরেকদিন আমি এসে দোয়া দরুদ পড়ে আমার সাথে মানুষ নিয়ে আসবো, আরো কয়েকজন সাথে দোয়া দরুদ পড়ে বাসাটার মধ্যে মানে একদম পার্মানেন্টলি আপনাদের এই ইটা বন্ধ করে দিব। আর আপনার ছেলেকে খেয়াল রাখবেন, যা শুনছি যে ওকে যে ও নাকি এরকম কুকুর নিয়ে এদিক ওদিক যায়, ওকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, মানে যাতে সে উজু করে থাকে, গোসল করে, না পাকি যাতে না থাকে শরীরে, এটা সবসময় খেয়াল রাখবেন। আর ওকে বাইরে যেতে দিয়ে না, কারণ আপনার ছেলের পিছনে যেটা মানে আসছিল সেটা হচ্ছে বদ একটা পরী। এটা কোত্থেকে আসছে এইটা আমি আপনাকে বলি, এটা কিন্তু আপনাদের ছাদ থেকে প্রথম আসে নাই। তো বলার সাথে সাথে একটু অবাক হয়ে গেল সবাই, বলে আপনার ছেলে এক জায়গায় গিয়েছিল সেখান থেকে এটা ওই যে পিছু নিছে, এবং আপনার কুকুরটা কিন্তু মানে চেষ্টা করছিল, ওই যে ঘেউ ঘেউ যে করছে, ও কিন্তু সবসময় চেষ্টা করছে আপনার ছেলেকে মানে ওইটার থেকে দূরে রাখার জন্য, কিন্তু সে তো একটা পশু, সে তো আর তার ওই ক্ষমতা নাই, সে চেষ্টা করছে বারবার ওয়ার্নিং দিয়ে, তো সে তো প্রভুভক্ত, সে চেষ্টা করছে বাট সম্ভব হয় নাই। এবং এই বদপরিটা আপনার ছেলের উপর নজর দিয়েছে ওখান থেকে, কোথায় গেছিল ওকে একটু জিজ্ঞেস করেন। তখন নাবিলকে জিজ্ঞেস করার পর নাবিল নাকি বলে যে ওই যে সে তার বন্ধু, ওই যে গিটারের স্ট্রিং আনতে গেছিল একটা বাসা, ওইটা বলে তো বলে, তখন হুজুর বলে যে আমি মানে খবর নিয়ে দেখতে পারি, মানে আমি ইসে যে আর কি মোরাকাবা করে দেখতে পারি, কিন্তু ওই কোন জায়গার থেকে তার কাছে আসছিল জিনিসটা, এসে এরপরে আসর করছে ছাদের উপরে, যে আপনার ছেলেকে আসর করছে, এবং ও আপনার ছেলেকে একসময় কোনো ক্ষতি করত অথবা নিয়ে যেত, এটা ওদের এই বদপরীদের একটাই থাকে, তারা মানুষকে নিয়ে চলে যায়। এটা অনেকে বিশ্বাস করে না, বাট আপনারা যদি একটু খবর নেন মানে গ্রাম অঞ্চলে অনেক এরকম ছেলে নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে, এরকম কিন্তু এরকম অনেক খবর আপনার গ্রামে, বিভিন্ন গ্রামে খবর নিলে দেখবেন এরকম নিখোঁজ হয়ে গেছে। আবার শহরও হয়, শহরেও এরকম হয়, বাট ওই নিখোঁজটা মানুষ বুঝতেও পারে না, গ্রামের ব্যাপারটা বুঝতে পারে, কারণ গ্রামে এই ধরনের জিনিস অনেকে দেখছে ও চোখে। তো যাই হোক, আপনার বাসা বন্ধ করে দিছি, এই বদপরিরও কিন্তু আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু ওখানে আসে, ক্ষতি করার চিন্তা ভাবনা করে। তো সুতরাং কেয়ারফুল থাকবেন, ছেলেকে সাবধানে রাখবেন, ছেলেকে দোয়া কালাম পড়তে বলবেন, এবং ধর্মীয় যে প্র্যাকটিস সেটা যা ঠিক মতো করে, একজন মানুষ যদি নামাজ পড়ে সে অনেকাংশে সেফ থাকে এইসব জায়গায়, তাকে মানে এই ধরনের জিনিস সহজে কিছু করতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার স্ত্রীকেও ক্ষতি করত, আপনাকেও ক্ষতি করত, কিন্তু আপনারা যে নামাজ পড়েন আপনাদের পিছনে ওইটা ওরকম করতে পারেনি, কিন্তু আপনার ছেলেকে কিন্তু সে অনেকভাবে নজর দিয়েছে, সে নিয়ে যেতই তাকে, তার সাথে সময় কাটায় গেছে সে এসে, তো আমি তাকে বন্দি করছি। এবং আপনারা যদি বলেন এটাকে আমি এভাবে মাটির নিচে কোথাও বা ই করে দিতে পারি, মানে খুব গর্ত করে, সাধারণত এটা করা হয় যে পুরনো কোনো কবরস্থানে অনেক গর্ত করে মাটি, সেটা নিচে এটাকে ফেলে দেওয়া হয় এবং এটাই করে সাধারণত, নাহলে অনেক সময় পানির নিচে ডুবায় দেয় অনেকে, কিন্তু সেখানে আবার একটা চান্সেস থাকে বের হয়ে আসার কোনোভাবে। তো যাই হোক, আপনারা যেটা বলেন সেটাই করবো। তো তখন নাবিলের আব্বা বলে যে হুজুর আপনার খুশি, আপনি যেভাবে করেন করেন। তো যাই হোক, হুজুরের সব উপদেশগুলো মেনে নেয় তারা, নাবিলকেও বলে যে বাবা নামাজ কালাম পড়বা, আদর যত্ন করে বলে যে ঠিক মতো সবকিছু মেনে চলবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আর হুজুরকে তারা কিছু নজর দিতে চান, নাবিলের আব্বা খুবই অবাকাণ্ড, হুজুর কিন্তু একটা টাকাও তাদের কাছ থেকে নেননি, তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, বলেন যে আমি সস্তা করতেছি না জিনিসটাকে, হ্যাঁ আমি আমার উপকার, আমি আপনাদের জন্য আজকে উপকার করলাম, কালকে কেউ আমার উপকার করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের, আমি আপনার থেকে কিছু নিব না। তো হুজুর নাকি কোনো নজরই নেন নাই এবং তিনি চলে গেছিলেন। এরপর নাবিলদের বাসায় আর কিছু ওরকম ঘটে নাই, নাবিলরা ছাদের মধ্যে রাতের বেলা যেত না, ওদের নাবিলকে পাঠাইত না, অ্যাটলিস্ট তাদের যে দারোয়ান ছিলেন তিনি যে ছাদে দেখাশোনা করতেন কুকুরের। এবং এরপর তো বহু বছর পার হয়েছে জীবনে, নাবিল বিদেশে চলে গেছিল পড়াশোনা করছে, তার ভাই ইমন সেও বিদেশে যে পড়াশোনা করছে, তো যাই হোক মানে তাদের জীবন কেটে গেছে। তো সেই একটা ঘটনা তাদের পরিবারের, সেটা ইমন শেয়ার করলো। আমার কাছে বেশ লাগছে, ঢাকা শহরে এরকম কিন্তু অনেক বাসায় এরকম ঘটনা আছে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ঢাকার একটা ঘটনা চাই, ঢাকা শহরে ঘটনা চাই, এমনকি অনেকে রিকোয়েস্ট করেছেন ঢাকার উপর একটা এপিসোড চাই, তো সেরকম ঘটনা পেতে হবে। আজকাল কিন্তু ঢাকা কেন্দ্রিক ঘটনা খুব কম আসছে, মানে অ্যাকচুয়ালি শহর কেন্দ্রিক ঘটনাই কম আসছে আমাদের দেশের শহরগুলো। আমি কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করি, আমি যেহেতু ঢাকায় আমার জন্ম বড় হওয়া সবকিছু, তো ঢাকার অলি কুলি সবকিছু আমার মুখস্থ, এবং ছোটবেলা থেকে আমি যখন তাকাই, এবং আমাদের যে এলাকা এখানকার সম্বন্ধে আপনাদেরকে বলেছি যে এই এলাকায় অনেক অনেক ভূতের ঘটনা প্রচলিত ছিল, ভূতের ঘটনা না মানে সবাই বলতো যে এখানে এটা ঘটে, এবং সেই সব দালান কোঠা আমার নিজের চোখে দেখা, এবং ছোটবেলা খেলে বেড়ানো সেখানে রীতিমতো আমরা টিলো এক্সপ্রেস খেলতাম বিভিন্ন এরকম পুরনো বাড়িতে ঢুকে। এমনও আছে যে পুরনো বাড়ির যেই ট্যাঙ্কি আর ইউজ হয় না, সিমেন্টের তৈরি ট্যাঙ্কি পুরনো সেটা ইউজ হয় না, সেই ট্যাঙ্কির ভেতর লুকিয়েছি টিলো এক্সপ্রেস খেলতে যায় সন্ধ্যা সাতটার সময়, অন্ধকার ছাদ চারিদিকে অন্যরকম পরিবেশ। তো এরকম পরিবেশে আমার বেড়ে ওঠা, আমার কাছে বেশ লাগে, গা কাঁটা দেওয়ার মতো একটা ফিল চলে আসে যখন চিন্তা করি সেই মোমেন্ট গুলা। বাট ইদানিং আর এরকম ঘটনা পাচ্ছি না শহর কেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ঢাকার বাসিন্দা আছেন তারা কাইন্ডলি আপনাদের এলাকার ঘটনাগুলো কালেক্ট করে পাঠাবেন, আপনাদের আশেপাশের ঘটনা অনেক ঘটনা পাবেন চাইলেই, বিশেষ করে যারা মিরপুরে আছেন, মোহাম্মদপুরে আছেন, পুরান ঢাকায় আছেন, তারা কিন্তু এইসব উত্তরা যারা আছেন তারা কিন্তু এইসব ঘটনা পাবেন। হ্যাঁ, অনেক ঘটনা কিন্তু এরকম আছে, এইসব অঞ্চলের অনেক ঘটনা আছে, প্লিজ পেলে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা শেয়ার করে ফেলবো, আমার মনে হয় সবাই শুনতে চাইবেন, সবার কাছে ভালো লাগবে। এছাড়াও চট্টগ্রাম শহর কেন্দ্রিক কিন্তু কিছু ঘটনা আগে পেতাম, ইদানিং পাচ্ছি না, তবে চট্টগ্রাম শহরের কিন্তু অনেক ঘটনা আছে, আগে যেহেতু পেয়েছি আমি জানি এখনো আছে। আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন, যারা অদ্ভুতের শ্রোতা কাইন্ডলি এগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন, এবং মানসম্মত হলে অবশ্যই আমরা শেয়ার করে করব। যাই হোক, এখন চলে যাবো পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুত সবাই শুনতে পায়। আর সাবস্ক্রাইব করা কিন্তু ফ্রি, সাবস্ক্রাইব করতে কোনো মানে কোনো খরচ হবে না, কিচ্ছু হবে না, জাস্ট আমাদেরকে সাপোর্ট করা হবে। যাই হোক, আমি ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, এবং যাবার আগে আরেকটা জিনিস বলে যাচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দেয়, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে adbhutore@gmail.com, which is odbhutore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা। এখন চলে যাব পরবর্তী ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরীতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রিমা হোসাইন রংপুর থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। 2005 সালের ঘটনা যেটি রিমার সাথে ঘটেছিল, এবং তিনি তখন একটি স্কুলে জয়েন করেন, একটি এনজিওর স্কুল, এবং তাদের যে ডিস্ট্রিক্ট সেখানকারই কোন একটা গ্রামে সেই স্কুলটা। তো রিমার আসলে তখন একটা চাকরির প্রয়োজন ছিল, আর্থিকভাবেও তার প্রয়োজন ছিল সেটি, এবং তখন তিনি এই চাকরিটি নেন। ইন্টারভিউতে যখন তিনি গিয়েছিলেন তখন তাকে বলেছিল যে আপনাকে অমুক জায়গায় গিয়ে জয়েন করতে হবে, তাদের একটু পল্লী অঞ্চল, সেখানে সুযোগ সুবিধা খুব বেশি নাই, নাগরিক সুযোগ সুবিধা মানে মোটামুটি বেশ অভাব এরকম। তো রিমা তখন এগ্রি করে, কারণ তার তখন আসলে চাকরির বেশ প্রয়োজন, সে এগ্রি করে, সে বলে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যান, আর তার জয়েনিং ডেট থাকে আপকামিং মাসের 1 তারিখ। তো তিনি মনে মনে চিন্তা করতে থাকেন যে আমি ওখানে আগেই যে 2-1 দিন আগে দেখতে হবে আমাকে কি অবস্থা, কারণ আমি তো ওখানে যাই নাই, ওইটা মানে একেবারে বেশ ডিপ তাদের ওই জেলার মানে একটা গভীর একটা গ্রাম, এবং সেখানে সে কখনো যায় নাই। তো রিমা খবর নেয় মানে ওখানকার তাদের এনজিও লোকের সাথে কথা বলে যারা ওখানে গেছে বা আসে তাদের সাথে। তো খবর দেয় যে তারা বলো এখানে যে না, জায়গাটা বেশ ভালো, গ্রামের মানুষ খুব ভালো, এবং একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট, শহরে যেই ছোঁয়া এখনো তেমন একটা লাগে নাই, স্কুলের বাচ্চারা অনেক সুন্দর, অনেক ভালো, তারা খুব মানে পড়াশোনায় খুব আগ্রহী, এবং আপনি খুব মজা পাবেন। তবে সমস্যা হবে যে আপনি এখানে এসে থাকা শুরু করাটা কষ্ট হবে, কারণ এখানে আমাদের এনজিও থেকে একটা ঘর নিছি আমরা, এটা আমাদের টিচারদের জন্য। তো ওখানে 2টা এরকম ঘর, এবং দুঃখের বিষয় যে এখন পর্যন্ত কিন্তু কেউ ওখানে উঠে নাই। আপনি যদি 1 তারিখে এসে উঠেন, 1 তারিখে আপনি জয়েন করতেছেন, এরপরের মানুষ কিন্তু আসবে আপনার 2 দিন পরে, তো আপনাকে 1 দিন ওখানে একা থাকতে হবে। আর আপনি একটা কাজ করতে পারেন যে স্কুলের অন্য একজন আছে মানে প্রশাসনিক মানুষ, তার বাসায় আপনি থাকতে পারেন, তিনি ফ্যামিলি মানুষ, ওই 1টা দিন ওখানে থাকতে পারেন। তো রিমা মনে মনে চিন্তা করে যে না আমি ওইখানে নাই থাকি, আমি ওই ঘরটাতে থাকার চিন্তা করি। তো এগুলো চিন্তা করে সে আবার মানে চিন্তা করে জায়গাটা তো জানতে হবে, সে আরো একদিন আগে সে চলে যায় ওখানে, মানে সবকিছু প্যাক ম্যাক করে সব চলে যায় ওখানে। এবং তাদের যে এনজিওর যে অফিস ওইখানে গ্রামে, সেখানে যে কথা বলে এবং অবাক হয় সেখানে যে কাজ করতেছিল যে ম্যাম আপনি একদিন আগে চলে আসলেন, আপনার তো ঘরের কথা বলছিলাম, সেই ঘর তো এখন কেউ উঠে নাই, মানে এক তারিখের একদিন পরে আসবে দ্বিতীয় জন যে আসবে, আপনি কি একা ওখানে থাকতে পারবেন, আমাদের তো মনে হচ্ছে না আপনাকে একা থাকতে দেওয়া উচিত ওইখানে, আপনি একজন মেয়ে মানুষ। তো তিনি বলে কেন গ্রাম কি সেফ না, রিমা বলে যে গ্রামটা কি সেফ না, বলে হ্যাঁ গ্রাম সেফ, বলে তাহলে আর কি সমস্যা। তো বলে ঠিক আছে, তারপর ও বুঝেন না ওখানে মানে এখনো ওরকম মানে ব্যবস্থা নাই যে ঘরটা আমরা নিছি ওখানে ইলেকট্রিক্যাল লাইনও আমরা টেনে নিয়ে নিই ওরকম। তো বলে যে না তারপর অসুবিধা নাই, আপনি আমাকে ওখানে প্রোভাইড করেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, রিমা পৌঁছানোর পর রিমাকে ওখানে নিয়ে যায় তাদের ওইখানকার যে মানে এনজিওতে যে নাকি হেল্পার অফিস সহকারী, সে নিয়ে যায়। তো দেখে যে মানে তাদের যে মূল স্কুল সেই কম্পাউন্ডটা ঘুরে দেখে, ওইটা মোটামুটি তার পছন্দ হয়েছে, মানে গ্রামের একটা স্কুল হিসাবে বেশ সুন্দর করছে তারা, খুব সুন্দর ছেলে মেয়েদের জন্য ভালোই একটা পরিবেশ, টিনের ঘর যদিও মানে খুব সুন্দর। তো যাই হোক, সে সবাইকে দেখে, দেখে স্কুল ঘর থেকে সেখানে হাঁটা দেয়। তো দেখে যে মানে মোটামুটি ভালোই হাঁটা পথ, হাঁটতে হয় মানে স্কুল থেকে হেঁটে 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 যেতে হয়, এবং রাস্তা বেশ চিকন, দুই পাশে বেশ গাছপালা বাঁশঝাড় অনেক কিছু, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় এবং মানে বেশ অনেক দূর হাঁটা। হাঁটতে হাঁটতে একটা জায়গায় নিয়ে আসলো একটা ঘর, মানে কি একটা মানে গ্রামে যেরকম হয় যে ঢোকার পর একটা উঠান, উঠানের পাশে একটা ঘর থাকে। তো ওখানে দেখলো যে দুইটা ঘর আছে, রিমা ঢুকে দেখলো দুইটা ঘর, মানে এক পাশে একটা বেশ বড় চৌচালা টিনের ঘর, এবং সেখানে মনে হয় সেই ঘরটার মধ্যে তিন চারজন থাকতে পারবে যদি থাকতে চায়, আর তার ওই পাশে আরেকটা ইন্ডিভিজুয়াল ঘর, তো সেটার মধ্যে এরকম দুই তিনজন থাকার মতো আর কি একটা ই আছে, এবং ওইটা তালামারা, এটাও তালামারা, আর এই পাশে একটা ছোট্ট ই আছে, মানে ওইটা আবার বেড়া দিয়ে করা, উপরে টিনের চাল দেওয়া, ওইটা রান্নাঘর, আর একেবারে এই তাদের ঘরে পাই দিয়ে বের হয়ে ওদিকে গেলে একটা এই ছোট চাতালের মতো করছে পাকা, সেখানে টিউবওয়েল লাগালো, মানে বাথরুম আর কি, এই অবস্থা আর কি। তো দেখে রিমা চিন্তা করলো যে এখন তো মোটামুটি আছে এখানে, মানে একা থাকতে কেমন লাগবে একদিন কে জানে, তো একা তো আসলে একদিন না, এটা নিয়ে দুই দিন হবে। তো ওই লোকটা যে খুলে দিল তাকে, যে নিয়ে আসছিল সে খুলে দিল রুম একটা, ওই সামনেরটাই খুলে দিল তাকে, দেখলো যে সেখানে হ্যাঁ তার এখানে তিনটা ওখানে চৌকি পাতা আছে, তিনটা চৌকি বেড, আর তার পাশে তিনটা টেবিল রাখা, এটা ওই যে এই রুমের মধ্যে তিনজনকে অ্যাকোমোডেট করবে তারা, তিনজন টিচারকে এর জন্যই করছে। তো আলনা আছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তিনটা আলনা আছে এখানে। তো রিমা বুঝলো যে তার জন্য হয়ে যাবে, তো সেই লোকটাকে বললো যে আমার আর টুকিটাকি যা যা লাগবে পারলে এনে দিয়ে যান, তার নিজের থেকে টাকাও দিল। তো লোকটা বললো ঠিক আছে ম্যাডাম, লোকটা চলে গেল তার জিনিসপত্র আনতে, আর রিমা এর মাঝে তার জিনিসপত্র গোছানো শুরু করলো বের করে। সে চিন্তা করলো যেহেতু থাকতেই হইতেছে কি আর করার, সে টুকিটাকি তার নিজের জিনিসপত্র গোছালো, নিজের চাদর টাদর বের করে ওখানে বিছালো বিছানার মধ্যে, চিন্তা করলো যে গ্রামে এখানে তোষক টোষক বানায় কোথায়, কারণ ওখানে তোষক নাই তখন, বা ওরাই দিবে নাকি কে জানে। তো নিজের মোটা করে সে ওই যে কম্বল আনছিল সেটাকে রাখলো এখানে, বালিশ সালিশ দিল ইত্যাদি ছোটখাটো জিনিস, মানে একটা মেয়ে মানুষ যেভাবে গোছায় ফেলে সে মোটামুটি তার অংশটা গোছায় ফেললো। আর ওই যে বলে দিছে এখনো ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি আসবে দুই তিন দিনের মধ্যে চলে আসবে ইলেকট্রিসিটি, কথা বলছে এখানে টেনে দিবে, লাইনটা টানা নাই এখানে, মিটার টিটার দিয়ে টানবে আর কি। যাই হোক, সে চিন্তা করলো এখানে কি, ওরা তো বলছে যে জিনিসপত্রের মধ্যে হারি কেন থাকবে, লোকটা নিয়ে আসবে। যে তো সে ওখান থেকে হেঁটে গেল তার রুম থেকে বের হয়ে বাথরুমটায় গেল, দেখলো যে এই যে পাশ থেকে বের হয়ে যেতে হয় ডান দিক দিয়ে, যে ওই যে কল চাতাল তার পায়ে দিয়ে যে বাথরুম করা পায়। তো মোটামুটি বাথরুম পাকা, আর ওই যেখানে চাপল চাপ ওইটাও পাকা, দেখলো চাপলটা চাপ দিল, জোরে চাপতে হয় পানি আসে। তো কেমন জানি খা খা করতেছে, এখন যে মানুষ নাই কেউ, সে একা দাঁড়ায় আছে, এবং সে তার যে গোসলখানা যে জায়গাটা চাপ করলেন তার পাশ দিয়ে আবার বাঁশঝাড়ের একটা অংশ চলে আসছে, সেখানে চিকন চিকন বাঁশ কুঞ্চির মতো আর কি চলে আসছে, সেখানে দেখতেছে কেমন জানি একটু মানে ভুতুড়ে লাগে, এবং ওর পিছন দিকটা একটা ডোবার মতো আর কি নিচু হয়ে গেছে, কারণ এই যে কলের পানিটা নিয়ে সব ওখানে যে পড়ে, জায়গাটা কেমন জানি একটু মানে নোংরা নোংরা অন্যরকম লাগলো আর কি তার কাছে, একটু মানে অস্বস্তি লাগতেছে রিমার কাছে, একা একা এই মানে ভর দুপুর বেলায় তার কাছে এরকম লাগতেছে। তো যাই হোক, তারপরও সে চাপ কল চেপে হাত মুখ ধুয়ে এসে ঘরের মধ্যে বসছে, তো বসে চিন্তা করতেছে, তো এর মধ্যে ওই লোক চলে আসলো, তাদের অফিসের লোকটা জিনিসপত্র নিয়ে এবং তার জন্য খাবার নিয়ে আসছে টিফিন বাক্স করে, বলতেছে তাদের অফিসের ওই সাহেব পাঠাইছে আর কি, যিনি আসেন। যাই হোক, সে থ্যাংক ইউ দিল, খাওয়া দাওয়া করলো, করে টোরে দিয়ে দিল, বললো যে রাতের বেলা তো আমি মনে রান্না করতে পারবো না কি, তো ওই বললো যে আমি, ওই পিয়ন বললো যে ম্যাডাম আমি সন্ধ্যার সময় আমার বাসার থেকে আপনার খাবার দিয়ে যাবো। সে বলে তুমি টাকা নিয়ে যাও, বলে না না টাকা লাগবে না। যাক, তার সাথে ফর্মালিটিস করে লোকটা বললো আমি সন্ধ্যায় আসবো, আর ম্যাডাম সাবধানে থাকেন, একা একা থাকবেন এখানে। বলে যে কেন, কি সমস্যা? কিছু সমস্যা নাই, এমনি। বলে না এখানে কি খারাপ মানুষজন আছে? বলে না খারাপ মানুষজন এই গ্রামে নাই, গ্রামে খারাপ মানুষ নাই প্রায় বলতে, কিছুই নাই, কোনো ওরকম অপরাধও ঘটে নাই গ্রামে, গ্রাম অনেক অন্যরকম, তাইলে সাবধানে থাকতে বলতেছো কেন? বলে মানে আপনি ভয় পাবেন মেয়ে মানুষ? করে না ভয়ের কিছু নাই, হারিকেনে কি তেল ভরা আছে না? বলে একদম কেরোসিন ভরে দিয়ে গেছি, কোনো অসুবিধা নাই, যাও। তো যাই হোক, তারপর ওই লোক চলে গেল, রিমা কিছুক্ষণ দরজা লাগায় রেস্ট নিল, এর মধ্যে দেখা গেছে বিকাল হয়ে গেছে। বিকালে বের হয়ে সে বেরোলো, তার কাছে বেশ ভালো লাগলো, সুন্দর বাতাস বইতেছে। হেঁটে বের হয়ে গেল সে, যে তাদের রান্নাঘরে পাই দিয়ে যে দেখলো দূরে, মানে দেখা যাচ্ছে নিচু হয়ে গেছে ওখানে মাঠ, মাঠের ওই পাশ থেকে দেখা যাচ্ছে প্রান্তর খোলা, মানে একদম ফসলি প্রান্তর। তো বেশ এনজয় করলো সে ওইখানে করে। এর মাঝে সন্ধ্যা হয়ে গেছে, এসে সে হারিকেন জ্বালাইলো, এখন একটু অস্বস্তি লাগা শুরু করছে, রাতের ঝিঝি পোকার ডাক, কেমন জানি রাতের পরিবেশ। তো চিন্তা করতেছে ওই লোক আসে না কেন খাবার নিয়ে। তো বেশ খানিকক্ষণ পরে লোকটা নিয়ে আসলো, খাবার দাবার নিয়ে আসলো, এনে খাওয়া দাওয়া করে লোকটা বললো যে ম্যাডাম তাহলে যাই, চিন্তা করেন না, আমি খবর রাখবো, আমি এখানকার যে আশেপাশের যে লোক আছে বলছি যে আমাদের ম্যাডাম উঠছে, একটু খবর রেখেন, যে এখানে মেয়ে মানুষ আছে, কোনো যদি প্রয়োজনে আসে দেখাই দিল, বললো যে আপনি হাইটা যে ওখানে অমুকের ঘর, একটা লোকের নাম বললো যে তাদের বাসায় যে আপনি কথা বললে তারা আপনাকে ইমিডিয়েটলি যদি কিছু লাগে সাহায্য তারা দিবে। নরিমা বললো যে না ওইটা নিয়ে চিন্তা করেন না, যান। তো লোকটা চলে গেল, লোকটা চলে যাওয়ার পর রিমার কাছে ভীষণ একা লাগতেছে, সে মানে বুঝে পাচ্ছে না, এবং সে তো আসলে থাকে যেখানে সেই জায়গাটা কাইন্ড অফ শহরের মতো, হ্যাঁ, কিন্তু মানে অন্য ডিস্ট্রিক্টের শহর, কিন্তু সেখানেও কিন্তু মোটামুটি একটু কোলাহল আছে, রাত্রেবেলা মানুষ 11টা 12টা বলতে জেগেই থাকে। এইখানে দেখা যাচ্ছে যে একেবারে মানে নিশুতি হয়ে গেছে রাতের বেলা, রাতের পোকামাকড়ের ডাক, আর তার উপর নাই বিদ্যুৎ, হ্যাঁ, যদিও তখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার কাছে এত গরম লাগতেছে না, আর পুরা কম্পাউন্ডটার মধ্যে যে সে একা এটা তার কাছে মানে অন্যরকম লাগতেছে। তার ঘরটা হচ্ছে চৌচালা একটা টিনের ঘর, টিনের বেড়া, টিনের চাল, আর দরজাটা কাঠের, দরজায় লাগানো। তারপর রিমার কাছে কেন ভয় লাগতেছে, সে লোকটাকে বলল যে ভয়ের কিছু নাই, কিন্তু নিজেই ভয় পাচ্ছে, মনে হচ্ছে এই দরজা যদি কেউ ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, এই ধরনের ভয় আসতেছে, লৌকিক ভয় বেশিরভাগই লৌকিক ভয়, ভৌতিক ভয়ও কিছুটা আছে, যেহেতু কেমন একটা এনভায়রনমেন্ট না। তো যাই হোক, টায়ার্ড ছিল রিমা, অনেক টায়ার্ড ছিল, সে রাতের বেলা মোটামুটি হারিকেনটাকে ডিম করে সে টেবিলের উপর রেখে শুয়ে পড়ে, তো ঘুমায় গেছে। ঘুমের মধ্যে সে মানে যখন মানে তার ঘুম চলে আসে তখন সে শব্দ পাচ্ছে, মনে হচ্ছে যে তার চাপকলটা কেউ চাপতেছে ওইখানে, মানে চাপকলটা কেউ চাপতেছে, মনে হচ্ছে পানি পড়তেছে। তো রিমা ঘুমের মধ্যে এত ক্লান্ত ছিল, বাসে জার্নি করছে যে দিনের বেলা মানে খুব টায়ার্ড লাগতেছে, চিন্তা করছে যে এটা মনে হয় তার ঘুমের ঘরে মানে মিলাই গেছে আর কি, জিনিসটাকে সে আর ই করতে পারেনি, একসময় ডিপ ঘুমে চলে গেছে। যাই হোক, খুব ভোরবেলা তার ঘুম ভাঙছে, উঠে সে তার মতো নিয়ম মতো নামাজ কালাম পড়ে সে প্রিপেয়ার হয়ে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। রেডি হয়ে সে চিন্তা করলো, রাস্তাটা মনে আছে তার, সে হাঁটা দিল রেডি হয়ে। তখনও কিন্তু স্কুলের সময় হয় নাই, তাকে স্কুলে যেতে হবে 9টার মধ্যে। তো সে যে হেঁটে যাচ্ছে তার কাছে বেশ ভালো লাগতেছে, তখন হয়তো সকাল, সে চিন্তা করছে এই 1-1.5 ঘন্টা বসে থাকবো ওখানে, যে দরকার হলো যে ওই ছেলেটাকে দিয়ে নাস্তা নাই খাবো। তো চিন্তা করে যাচ্ছে এবং দেখতেছে যে সে সকালবেলা শাওয়ার নিছে ওই ই দিয়ে, ওখানকার ওই চাপকলের ঠান্ডা পানি বেশ ভালো লাগছে তার কাছে, আমার পানিটা একটু ওয়ার্ম ওয়ার্ম ছিল কেমন। যাই হোক, সে হেঁটে যাচ্ছে, বাঁশঝাড়ের বাতাস অনেক অন্যরকম লাগতেছে। তো চলে গেল সে তার স্কুলে এবং ক্লাস শুরু করলো, বাচ্চাদের সাথে সময় কাটাইলো সারাদিন, দুপুরে খাওয়া দাওয়া করলো, ওখান থেকে একজনের বাসাতে খাবার দিয়ে গেছে তাকে কার্টিসি করে, দেখলো যে তারা খুব অতিথি পরায়ণ। তো যখন দুপুর গড়ায় গেছে এই সময় আকাশ মেঘ করে গুড়গুড় গুড়গুড় করতেছে, মানে বৃষ্টি আসবে, মানে বেশ অন্ধকার হয়ে আসছে, মানে দেখতে দেখতে আকাশ একেবারে ঘুরগুড়টি অন্ধকার হয়ে গেছে চারিপাশে। এই দিনের বেলা মানে ভর দুপুরে মনে হচ্ছে যে একেবারে সন্ধ্যা, ডিপ সন্ধ্যা। তো রিমা বললো যে আমি বাসায় কেমনে যাবো এরকম বৃষ্টি আসলে? তো তখন এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলেটা বলতো, ম্যাডাম চিন্তা করেন না, ছাতি আছে, আপনার পুছাই দেবো না, কোনো অসুবিধা নেই, চিন্তা করেন না, আর বৃষ্টি হয়তো হইব, ঝড় বৃষ্টি হইলে তো গ্রাম অঞ্চল তো মানে বেশিক্ষণ টিকে তারপর হয়ে যাবো, 1-1.5 ঘন্টার মধ্যে থেমে যাবো। যাই হোক, রিমা বসে থাকলো, এর মধ্যে ঝড় বৃষ্টি চলে আসলো, আর প্রচন্ড বৃষ্টির সাথে ঝড় বাতাস, মানে কঠিন অবস্থা, একেবারে সব উল্টায় ফেলতেছে, গাছপালা দেখতেছে যে একদম নয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো অনেকক্ষণ বসে থেকেও দেখতেছে ঝড় বৃষ্টি আর ছাড়ে না, সেই দুপুর থেকে বসে বিকাল হয়ে গেছে, মানে একবার বিকাল গড়ায় গেছে, আর বিকালে অন্ধকারটা আরো বাড়তে বাড়তে আরো বেড়ে গেছে অন্ধকার, মানে একেবারে আকাশ অন্ধকার। মাঝে মাঝে এই ঝড় বাতাস থেমে যে বৃষ্টি, জাস্ট বৃষ্টি পড়তেছে আর কি, তখন বৃষ্টিটা একটু ধরে আসছে। তো রিমা বললো যে না চলে যেতে হবে, এখানে বসে থেকে লাভ নেই, স্কুলের ছাত্রছাত্রী তো অনেক আগেই চলে গেছে, স্কুলের লোকজনও চলে গেছে, যে লোকটা এখানে তার এখানে প্রশাসনিক ছিল সেও বেশ খানিকক্ষণ কথাবার্তা বলছে, গল্প করছে, ভদ্রতা করে বসেও ছিল, পরে চলে গেছে সেও। তো সে আবার বলছিল যে ম্যাডাম চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন, আমার ওয়াইফ আছে তো, তো সুতরাং আপনি সময় কাটাইতে পারবেন ওর সাথে। তো বলে না না না, আমি বাসায় চলে যাবো। রিমা একটু আসলে একলা থাকতে পছন্দ করে নিজের মতো। তো সে যখন দেখলো যে মানে এখন তার বসে থেকে লাভ নাই, শুধু অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলেটা সে বসা কি করবে, তো সে বললো আচ্ছা ছাতিটা দাও আমি যাই। তো ছেলেটা বললো যে ম্যাডাম আপনার আগে দিই আমি, আপনি পারবেন না। না না আমি পারবো, কোনো চিন্তা করো না। সে চিন্তা করতে এই ছেলেটাকে আমি কেন পেন দিব খামাখাই, আমি রাস্তা তো চিনি, আর ও আমাকে আগে দিয়ে আবার ও আসবে একা একা, আর কি বা হবে এখানে। রিমা একটু মানে সেলফ ডিপেন্ডেন্ট, একটু সাহসী, সে ছাতিটা নিয়ে ছেলেটা তাকে বারবার বলল ম্যাডাম আমি আগে দিই, বলে না লাগবে না যাও, বলে সে হাঁটা দিল ছাতি মিলে। তো বাইরে কিন্তু অন্ধকার, বিকাল তখন গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসছে, সেরকম একটা অবস্থা, বৃষ্টি মোটামুটি পড়তেছে, টপ 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 করে বৃষ্টি পড়তেছে। রিমা যাচ্ছে এবং সে শাড়িটাকে একটু ধরে রাখছে যাতে তার পাটা ঠিক মতো ভিজা না যায়। আবার চিন্তা করছে যে এই কাদার রাস্তা কেন, মাঝে মাঝেই দেখতেছে পানি জমে গেছে অনেক জায়গায়, কারণ এই পানিগুলা পাস সব করতে পারে না, যদিও রাস্তার জায়গাটা উঁচু তারপরে পাস করতে পারে না। তো ওই জায়গায় সে অনেক সন্তর্পণে চলার চেষ্টা করতেছে, এর মাঝে তার জুতা ভিজে গেল পানিতে। চিন্তা করলো আর কি করার, অসুবিধা নেই, এই ভিজা জুতা নিয়ে হাঁটতেছে সে, বুঝছে যে বৃষ্টিতে নামলে তো ভিজতেই হবে, বৃষ্টির পশলা লাগতেছে এসে সেটা তো ভিজে যাচ্ছে, নিজেকে নিজে বিশোধগার করতেছে যে এইরকম সময় বেরোইলাম কেন, মানে কিন্তু কিছু তো করার নাই। এরকম যেতে যেতে সে একটা পাশে আসলো, যেই জায়গায় ওই যে তার ওই বেশ বড় বড় কয়েকটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে পায়ে যখন যাচ্ছে অন্ধকার কিন্তু হয়ে গেছে। হঠাৎ করে আকাশে কড়াত করে একটা মানে বিজলি চমকাইল বেশ শব্দ করে। তো রিমার কাছে ভয় লেগে উঠছে, মানে বুকের মধ্যে কেঁপে উঠছে কড়াত শব্দটার মধ্যে, এত জোরে বাঁশটা পড়ছে, মনে হলো ঠিক তা উপরে যে বাঁশঝাড়ের উপর দিয়ে গেছে এরকম, একদম আলোকিত করে দিছে চারিপাশে, এবং সাথে সাথে মানে বাঁশটা যে পড়ছে মনে হলো যে অন্ধকারটা বেড়ে গেল মানে বিদ্যুৎটা যাওয়ার পরে। আর তার কাছে মনে হলো তার পেছনে এক জায়গায় পানি জমেছিল, সেই পানির মধ্যে মনে হলো ছপাস করে কিছু শব্দ হলো, বেশ ছপাস করে শব্দ হয়েছে। তো রিমা একটু কেঁপে উঠে পিছন দিকে তাকাইছে, এভাবে করে তাকাইছে পিছন দিকে, তাকায় দেখতেছে আকাশটা ধূসর বর্ণের, মানে ডার্ক ছাই কালো রঙের হয়ে গেছে আকাশটা, মানে মোটামুটি দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে একেবারে অন্ধকার, মানে একদম সন্ধ্যা নর্মাল সময় যদি সন্ধ্যা 7টা 8টা বাজে যেরকম সেরকম। আর এর মধ্যে তার কাছে মনে হলো যে পেছনের পানিটা যদি কোনো কিছু পড়ে, মানে জোরে ওইখানে পানির মধ্যে পড়ে, পড়ার পর নড়ে যায় সেরকম, সেরকম নড়ে আবার এরকম কাঁপতেছে, আর সেখানে বাবল উঠতেছে পানির মধ্যে বৃষ্টির পানি। একটু ভয় পেল যে এখানে কি এরকম পড়লো ঝোপ করে, একদম ধপাস করে পড়ছে পানির মধ্যে। তো রিমা তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলো, চিন্তা করলো যে না আর আর পিছে তাকাবো না। আচ্ছা, এবং সে যত এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারটা বাড়তেছে, রিমার কাছে মনে হচ্ছে অন্ধকারটা বেড়ে যাচ্ছে। সে যখন বাসার বেশ কাছাকাছি চলে আসে দেখলো অনেকখানি জায়গা পানি, মানে প্রায় এক গোড়ালির উপরে পানি হবে, এবং কাদা কাদা হয়ে গেছে। তো তার কাছে খুব মানে মেজাজটা গরম হইলো, কিছু করার নাই, সে স্যান্ডেল দুইটা হাতে নিয়ে নিল এবার, কারণ স্যান্ডেল পরে পা মোছড়ায় যেতে পারে এখানে কাদার মধ্যে কিরকম কি। তো সে ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং বাসাটা দেখে তার কাছে কেমন ভয় লাগতেছে, কারণ অন্ধকারে বাসার মধ্যে কোনো আলো নাই। হ্যাঁ, বাসাটা দেখা যাচ্ছে দূর থেকে তাদের, যেরকম টিনের ঘর, মুখ বদ্ধান করে আছে, সামনে তো কোনো মানে মেইন কোনো এন্ট্রেন্স দরজা নাই, মানে খোলা জায়গা ঢোকার মতো। তো ওই জায়গাতে এসে বাসাটা মুখ বদ্ধান করে আসে অন্ধকার, এবং বৃষ্টির পানি তো হালকা হালকা আলো, যেহেতু মানে এখনো পুরোপুরি ডার্ক হয় নাই, বৃষ্টির পানি দেখা যাচ্ছে। তো সে নিজে নিজে চিন্তা করতেছে যে আসলে কি এখানে আসাটা আমার মানে উচিত হয়েছে, এরকম ভাবতেছে, আমি একটা মেয়ে মানুষ, ভাবতে ভাবতে সে হেরে যাচ্ছে। তো সে পানির মধ্যে দিয়ে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছে, তার গোড়ালির উপর পানি উঠে গেছে, মানে আরো মেজাজ গরম হয়েছে, হাতে স্যান্ডেল, এক হাতে ছাতি ধরা এরকম, শাড়িটা মোটামুটি ভিজে গেছে অনেকটা। তো হেঁটে যখন নাকি সে পানির অংশটা পার হয়েছে, এই সময় তার কাছে মনে হলো পানিতে তার পেছনে কেউ পাড়া দিয়ে দিয়ে আসছে, কেউ যদি পানিতে হাঁটে যেমন সে হাঁটতেছিল তখন যে শব্দ হয়েছে। তো সে তো মেয়ে মানুষ, সে খুব সুন্দর করে মানে সাবধানে পা ফেলে আসতেছিল, এখানে মনে হচ্ছে যে খুব বুদ্ধত ভাবে পা ফেলে কেউ আসতেছে পিছনে। রিমা একটু ভয় পেয়ে গেছে, সে ফট করে পিছনে তাকাইছে, পিছে তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে স্পষ্ট দেখতেছে পানি যে মানে ওখান থেকে সরে গেছে, কেউ আসলে যেরকম হয় সেরকম গেছে। রিমা অনেক ভয় পেয়েছে, সে দ্রুত হাঁটা ধরল, পানির অংশটা সে প্রায় পার করে আসছে, সে দ্রুত হেঁটে বাসার কম্পাউন্ডে ঢুকছে। দেখছে উঠানের মধ্যে তেমন পানি নেই, হালকা কাদা আছে, কিন্তু পাটা তো কাদা কাদা লেগে আছে, তার অস্বস্তি লাগতেছে, সে এটা পাটা ধুবে কিভাবে। সে তাড়াতাড়ি যে উঠে আগে প্রথমে উঠে গেল যে বারান্দায়, ওখানে ওই যে ওখানে যে ল্যাপা আর কি ডেও করা যে জায়গাটা ওটার উপর উঠে গেল। উঠে সে তার ছাতিটাকে নিবে হলো, ছাতি থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আর তাকাচ্ছে আশেপাশে, দেখতেছে যে অন্ধকার প্রায় ঘনে আসছে, সামান্য একটু আকাশের আলো আছে। তো দেখতেছে সে যে তার পার মধ্যে কাদা লাগা, এটা তো ধুইতে হবে, সে মানে খুব গা তার ঘিন ঘিন করতেছে। তো সে মানে তার জুতাটাকে রাখলো এক পাশে এবং তার হাতের নিচে, সে বগলের নিচে পার্সটা নিয়েছিল, পার্সের থেকে চাবি বের করে ওই ঘরের তালাটা খুললো। তো তালাটা খুলে দেখলো ঘর অন্ধকার, যথারীতি বেশ অন্ধকার ভিতরে। তো সে দেখলো হারিকানটা টেবিলের উপরই আছে, সাথে সাথে টেবিলের উপর থেকে ম্যাচটা নিয়ে হারিকানটা জ্বাললো, যে হারিকানটা বের করলো। হারিকেন বের করার পর বেশ খানিকটা আলো আসতেছে, সে একটু স্বস্তি পেল আলো আলো দেখাতে। তো হারিকেন নিয়ে সে এখন আর ছাতি ই করে না, যেহেতু বৃষ্টি মানে কমে আসছে, ছিটছিট পড়তেছে, সে আস্তে করে হেঁটে চলে গেল ইসের কাছে। তার ওই আগেই গতকালকে সে এখানে তার স্পঞ্জের স্যান্ডেল লাগছিল, ওটা পায়ে দিয়ে চলে গেল, সে চাপকলের এখানে গিয়ে পা ধুলো, ভালো মতো পা ধুলো। তো যখন সে পা ধুচ্ছে, মানে চাপকল চাপ দেয়, তারপর পানি বের হয়ে পাটা ধরে পানির নিচে বাঁধ হয়ে, তার কাছে হারিকেনটা রাখছে পাশে, তার কেন জানি মনে হচ্ছে কেউ একজন উঁকি দিয়ে তাকে দেখতেছে এদিক ওদিক দিয়ে। মানে মানুষের মধ্যে কিন্তু একটা ফিল আসে কেউ যদি তাকে দেখতে থাকে অন্য জায়গার থেকে, তো খুব অস্বস্তি, এবং মেয়েদের মধ্যে এই সেন্সটা বেশি, তারা বুঝতে পারে। তো তার কাছে কেমন যেন অস্বস্তি লাগা শুরু করছে রিমা, মানে খুব অস্বস্তি ফিল করতে করতে সে তাড়াতাড়ি পাটা ধুয়ে সে হারিকেনটা নিয়ে তার ঘরে চলে আসলো। ঘরে এসে যে স্যান্ডেল দেখে সে যখন ঘরে ঢুকতেছে, তখন তার মনে হলো যে তার মা তাকে শিখাইছে যে ঘরে ঢুকতে গেলে সবসময় সালাম দিয়ে ঢুকতে হয়, যদিও ঘরে কেউ নাই, তারপরও সে আসসালামু আলাইকুম বলে বাসার ঘরের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে। ঢুকে সে বিসমিল্লাহ বলে দরজাটা লাগাই দিল। লাগাই দেওয়ার পরে তার কাছে কেন জানি মনে হলো যে সে দরজাটা লাগাইছে তার সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে গেছে। রিমার কাছে বেশ অস্বস্তি লাগলো যে মনে হলো কে এখান থেকে গেল, মানে একদম ফিল করছে সে কেউ একজন হেঁটে গেছে ওইখান থেকে। তো সে মানে একটু ভয় পাচ্ছে এবং ঠান্ডা লাগতেছে, বৃষ্টিতে ভিজছে না, তাড়াতাড়ি সে গাটা মুছে সে ফার্স্টে যেটা করলো তার চুলটাকে পেঁচায় ফেললো, সেখানে তার টাউল ছিল, টাউল দিয়ে চুলটাকে পেঁচায় সে হারিকেনটা রেখে বসছে, গায়ের মধ্যে দিয়ে একটা চাদর পেঁচায় নিছে, নিয়ে বসে বসে চিন্তা করতেছে কি করবে, হারিকেন জ্বলতেছে এবং বৃষ্টি মনে হচ্ছে একটু পর 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 করে বাড়তেছে, টিনের চালের মধ্যে জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো সে ভাবলো যে আজকে রাতে আর মানে কি খাবার, আর কাউকে বলেও নাই সেই ছেলেটাকে খাবার দেওয়ার কথা, চিন্তা করছে আজকে খাওয়া দাওয়া না করে শুয়ে থাকবে। তো এরকম করে সে তার বিছানার মধ্যে চাদর টেনে শুয়ে পড়ল। কতক্ষণ পার হয়েছে বলতে পারবে না, রিমার চোখে ঘুম লেগে আসছে, সে ঘুমাই গেছে, হারিকেন কিন্তু জ্বলতেছে ভালো মতো নেই। একটা সময় রিমা শব্দ পেল, তিম করে শব্দ, মানে তিম করে একটা শব্দে তার ঘুম ভাঙছে। তো সে লাভ উঠছে বিছানার মধ্যে, কোথ থেকে শব্দ হলো, একটু পর দেখলো আবার ড্রিম করে শব্দ। তো বুঝলো যে তার যে টিনের চাল সেটার মধ্যে কেউ বড় ইট মারছে, বড় ইট, এবং একটু পরে কয়েকটা ত্রিম 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 করে ইট পড়তেছে। তো রিমা ভয় পেয়ে গেছে, মানে প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে, যে ঘটনাটা কি। সে মনে মনে দোয়া পড়া শুরু করছে বিড়বিড় করে, যে মোটামুটি সে তার মার কাছ থেকে দোয়া দুরুদ শিখত, তার মনে মনে ভয় লাগা শুরু করছে যে রাতের বেলা কে ইট মারতেছে এখানে, এরকম তো ইট মারার কথা না, মনে হচ্ছে ইটটা লেগে ইটটা ভেঙে যাচ্ছে টিনের চালে লেগে। তো সুতরাং এটা মাটির ঢেলা আর কি, বড় মাটির ঢেলা হয়তো লেগে এখানে ভেঙে গুড়া গুড়া হয়ে যাচ্ছে। তো রিমা ভয় পেয়েছে অনেকক্ষণ, মানে কোনো ই নাই, চুপচাপ বসে আছে, চিন্তা করছে আমি আরই করবো না, হারিকেন জ্বলতেছে জ্বলুক। এরকম করতে করতে একটা সময় সে আবার মানে ঘুমের মতো হয়ে গেল, মানে নিজের মতো কাচুমা চোখে, প্রচন্ড রকম মনের মধ্যে প্রেশার ভয়ের। একটা সময় তার মনে হলো যে তাকে একটু রেস্টরুমে যেতে হবে। তো এইটা সে মোটামুটি চিন্তা করলো যে আমি চেপে থাকি। তো বেশ কিছুক্ষণ সে এটা মনে করলো যে না আমি যাব না। তো একটা সময় তার মনে হলো যে তাকে মানে আসলে বেরোতেই হবে, এরকম লাগলো, আর কিছু কি করবে অগত্যা বেশ ভয়, কেন ওই যে ইটগুলো পড়ছে এতক্ষণ তার এখানে। সে উঠছে, উঠে আস্তে করে হারিকেনটা নিয়ে ওই দরজাটার কাছে গেছে, দরজাটা দিয়ে দরজাটা খুলছে, খুলে ফার্স্টে হারিকেনটা বের করছে, পরে দেখতেছে যে বাইরে বৃষ্টি কমে গেছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, কেউ নাই, অন্ধকার, আর রাতের বেলা একটা ডিফারেন্ট শব্দ বৃষ্টির সময়। তো চিন্তা করলো যে যাই, আস্তে করে সে হেঁটে বেরোয়, বেরোয় ছাতি নেয় নাই, আর হেঁটে নামছে ওখান থেকে, হালকা হালকা বৃষ্টি গায়ে লাগতেছে, হেঁটে হেঁটে ঢুকে গেল ওই যে চাপকলের পাশ দিয়ে যে জায়গাটা বাথরুমে যাওয়ার। তো ওখানে যে সে রেস্টরুমে গেছে, রেস্টরুমে যে রেস্টরুম থেকে বেরোইছে আবার, বের হয়ে এসে চাপকলের কাছে যেয়ে যখন সে অজু করতেছে, এই সময় মনে হলো তার হারিকেনটাকে কে ওই যে হারিকেনের হ্যান্ডেলটা ধরে টেনে এই পাশ থেকে এই পাশে সরাই দিল। একদম সে নিজের চোখে দেখলো যে হারিকেনটা অটোমেটিকলি যেখানে রাখা ছিল ওখান থেকে টেনে কেউ সরাই দিল। রিমা প্রচন্ড রকমের ভয় পেয়েছে, সে তাড়াতাড়ি চাপকল চাপ দিয়ে তার অজুটা সারতেছে, কারণ সে জানে যে নাপাক থাকা যাবে না। এই সময় সে দেখলো ঠিক বাথরুমের দরজার কাছে একটা অবয়ব, কিন্তু অবয়বটা কালো কুচকুচে, কিন্তু সেটার গায়ের থেকে মনে ধোঁয়ার মতো উঠতেছে, মানে অ্যাজ ইফ একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি যদি হয়, না বৃষ্টি হলেও আকাশের একটা আলো আছে, এর মধ্যে বোঝা যাচ্ছে বাথরুমের দরজার কাছে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি মতো, মানুষের মতো, বেশ বড় আকৃতির ধোঁয়ার মতো, এরকম তার চারপাশের এজটা, মানে ধোঁয়ার চারপাশের এজটা ধোঁয়ার মতো উঠতেছে এরকম দাঁড়ানো। রিমার তখন শুধু পা ধোয়া বাকি ছিল, সে কোনো মতে পাটা ধুয়ে সে দোয়া পড়া শুরু করলো। সে বুঝলো সে অজু করে ফেলছে, পবিত্র হয়ে গেছে। সে হারিকেনটা যেখানে ছিল সে থাবা দিয়ে হারিকেনটা নিছে, নিয়ে সে দোয়া পড়তে পড়তে ওখান থেকে দৌড়ি দিল। দৌড় দিয়ে সে ঘরের দিকে আসছে, এসে তার দরজা দিয়ে আবার সে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দরজায় ঢুকে দরজাটা লাগাই দিছে। দরজা লাগায় হারিকেন লাগছে, দরজাটা সে লাগাইছে সাথে সাথে তার দরজার মধ্যে তুম তুম করে কেউ ধাক্কা মারতেছে, এবং মানে টিনের ঘরের কাঠের দরজা, এটা খুব একটা স্ট্রং না, কিন্তু এটা যখন ধুম ধুম করে মারতেছে মনে হচ্ছে যে এক একটা ধাক্কাতে দরজাটা 2-3 ইঞ্চি করে এদিকে চলে আসতেছে। রিমা প্রচন্ড ভয় পেয়েছে, শেষ পর্যন্ত সে আর কিছু মানে চিন্তা না করতে পারে, সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করছে, একেবারে জোরে 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 যখন পড়া শুরু করছে, তার মানে প্রথম ভার্স পড়ার সাথে সাথেই ওই ধাক্কা থেমে গেছে, মানে কোনই নাই, একদম নিস্তব্ধ হয়ে গেছে চারিদিকে। তো সে পুরা পড়ছে, পরপর 3 বার আয়াতুল কুরসি পড়ছে, পড়ে সে তার বিছানায় বসছে, বসে সে তার চাদরটা মুড়ি দিয়ে বসে আছে, হাঁটু দুইটাকে একত্র করে ভয়ে, আর বিড়বিড় বিড়বিড় করে দোয়া পড়তেছে, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে। এবং একটু পর আবার শুরু হলো তার ঘরের মধ্যে এরকম ঢেল পড়া, অসংখ্য ঢেল পড়ছে তার এখানে, প্রচন্ড রকম ঢেল পড়ছে, ঢেল পড়তে পড়তে মানে ঢেল গুড়া গুড়া হয়ে গেছে, সে মনে হলো তার উপরে তার ওই ঘরটার উপরে ঢেলের বৃষ্টি চালাইছে এরকম, সে ওই দোয়াই পড়তেছিল। তারপর অনেকক্ষণ পর মনে হলো যে তার ঘরের সামনের যে ফাঁকা জায়গা সেখানে কোন ষাঁড় উঠে আসছে, একদম ষাঁড় যেরকম মানে গরু যেভাবে ডাকে সেইভাবে এরকম এসে ওদিক দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতেছে আর হাঁটতেছে। রিমা তো প্রচন্ড ভয় পেয়েছে যে এখানে গরু ষাঁড় এটা আসলো কোত্থেকে, মানে ভয় সে আসলে তার মানে একদম তার ভেতরেই নাই। তারপরও রিমা কেন জানি অতি আগ্রহে তার জানলার পায়ে একটু উঁকি দিচ্ছে যে এখানে কি আসলে গরু বা ষাঁড় বা মানে লৌকিক কিছু আছে নাকি। সে তাকায় দেখে তার দরজার সামনে একটা কালো রঙের ষাঁড় এই বড় এবং চোখগুলো জল জল করতেছে এবং লেজটা এরকম লাফাইতেছে। সে যেদিক থেকে তাকাইছে মনে হলো সেই দিকেই ষাঁড়টা তাকায় দৌড় দিয়ে আসলো তার ফুটার কাছে। সে দোয়া পড়তে পড়তে মানে পিছন ফিরে সে তাড়াতাড়ি তার বিছানার উপর পড়ে গেছে রিমা, আর তার কিছু মনে নেই, এবং তার শেষ দোয়া পড়তে পড়তেই সে মানে লাস্ট তার সেন্স যে গেছে দোয়া পড়তে পড়তেই গেছে। যাই হোক, দিনের বেলা মানে তার যখন হুশ ফিরছে তখন দিনের বেলা, সে দেখতেছে যে তার দরজা নক করতেছে কে, তো তখনও তার ভয় কাজ করতেছে রিমার যে কে দরজা নক করতেছে। তো সে তাতে কে কে বলতেছে কে বলতেছে, তখন তো বলছে ম্যাডাম আমি, আপনি ঠিক আছেন ম্যাডাম আমি, তো শুনে বুঝলো যে অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, তো সে বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলে একটু পর সে উঠলো, উঠে দেখলো যে তার হারিকেনটা রাখা আছে পাশে ঠিকই, হারিকেন তখনও জ্বলতেছে আর সে খাটের মধ্যে ছিল। সে উঠে তাড়াতাড়ি ধাতস্থ নিজে নিজেকে ঠিকঠাক আরো করে সে এক যে দরজা খুললো, তো ওই ছেলেটা বলতেছে ম্যাডাম আপনি ঠিক আছেন, আমি কতক্ষণ ধরে আপনার দরজা নক করতেছি, কি ব্যাপার? তো বলে যে আমি অনেক ভয় পাইছি ভাই কালকে রাতে। বলে কি হয়েছে? আপনারা বলছি না সাবধানে থাকতে, একা থাকতে তো না করছিলাম। তখন বলে যে না আমি রাত্রেবেলা অনেক উল্টা পাল্টা জিনিস দেখছি। ছেলেটা বলছে কি গ্রাম তো ভয় বলতে আমরা এগুলাই বুঝাই, বুঝছেন এগুলাই মানে উল্টা পাল্টা, আপনি মেয়ে মানুষ একা এখান থাকতেছেন, এই ঘর অনেকদিন ছাড়া পড়ে আছে, এই ইয়ে না, যাই হোক আজকে আপনার সাথে আরেক ম্যাডাম আসতেছে, তো সুতরাং আপনি অসুবিধা হবে না, উনি আর আপনি থাকলে তখন আর এগুলো সমস্যা নাই। আর দেখি আমি বলছি আমাদের এখানে যে নতুন আরবি টিচার আসতো ওনাকে দিয়ে বলছি জায়গাটা ঝাড়াই দিতে, বন্ধ করে দিতে। তো রিমা আসলে ভয় পাইছিল, মনে করছিল যে সে আসলে এখানে থাকবেই না, ছেড়ে চলে যাবে। তো রিমা যখন এটা শুনে যে তার ঘরটাকে মানে ঝাড়াই দিবে হুজুর দিয়ে এবং সাথে আরেকজন আজকে আসতেছে, সে জানতো আজকে আসতেছে কিন্তু এটাতে কেমন জানি তার একটু সাহস বাড়ে, তো সে ছেলেটাকে বলে তুমি বাইরে বসো আমি ফ্রেশ হয়ে আসতেছি। বলার পর ছেলেটা বাইরে যে ওখানে বসেছিল দরজার বাইরে, তো সে ফ্রেশ হয়ে এসে তালা মেরে যায়। গিয়ে ওখানে যে ওই দিন তার দেখা হয়, আবার সেখানে ওই যে নতুন যে আরেক ম্যাডাম জয়েন করতো সে আসছে, তার সাথে দেখা হয়। দেখে সে তাকে দেখে যে খুব ভালো একটা মানে জলি আরেকটা মেয়ে, তার নাম বিনা। তো যাই হোক, দুজনের সাথে কথাবার্তা হয়ে তার মানে বেশ ভালো লাগে। সে মনে করে যে অ্যাটলিস্ট একটা রুমমেট পাইলাম। আর সেই যে আরবি টিচার যিনি, তিনিও খুব একজন খুব অন্যরকম মানুষ। তিনিও বলে যে আপনাদের বাসা আমি ঝেড়ে দিব আজকে, যে চিন্তা করেন না। তো তখন বলে রিমা যে আমি এরকম এরকম জিনিস দেখছি, ভয় পাইছি। আরবি টিচার বলে ওটা খারাপ জিন, ওদিকে থাকে, ওই বাসধার থেকে হয়তো আপনার ফলো করে গেছে, যে আপনাকে একা দেখছে, চেষ্টা করছে। কিন্তু আপনি তো দোয়া দরুদ পড়ছেন, তো আর আপনাকে কিছু করতে সাহস পায় নাই। যারা এরকম দোয়া দরুদ পড়ে, যারা তাদের বিশ্বাস ইমান স্ট্রং, তাদেরকে কিছু করতে পারে না এগুলো এরকম। যাই হোক, কিন্তু চেষ্টা করছে, আপনার আশপাশে করছে, একা এরকম থাকা ঠিক না। যাক, তো যাই হোক, রিমা চিন্তা করছিল চাকরি ছেড়ে দিবে, কিন্তু পরে আর ছাড়ে নাই। যখন ব্যাক করে আসছে তখন ওই রুমমেটকে নিয়ে আসছিল। আসার পর তারা দুজন উঠছে এবং হুজুরও এসে ওই তাদের ঘরটর ঝেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে, বলছে যে অসুবিধা নেই, এখানে থাকেন। তো তারা দুজন যখন থাকতো, পরবর্তীতে আরো দুজন জয়েন করছিল তাদের সাথে, এবং পরবর্তীতে ওই পাশের রুমটাতে মানুষ আসছিল। এরপর আর ভয়ের তেমন কিছু ঘটে নাই ওখানে। তবে রাতের বেলা বাথরুমে যেতে ভয় পেত, রাত বাথরুমে যে তাদের সাথেরই একজন রুমমেট একবার চিৎকার দিছে, সে কি জানি একটা দেখছে। তো তার বর্ণনা মোটামুটি রিমার বর্ণনার সাথে মিলে যায়। তো রিমা বুঝতে পারছে যে ওই জিনিসটা ওই বাথরুমের ওইখানের থেকে, ওই বাস ঝাড়ের ওইখান থেকে, ওই বাথরুম ওইখানেই থাকে, খারাপ কোন জিনিস আর কি। তো যাই হোক, তারা বাথরুমে যাওয়ার আগে সবসময় দোয়া পড়ে, রিমা সবসময় দোয়া পড়ে যেত, পর থেকে বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে যেত সবসময়। আর সাধারণত তারা এরকম তখন যদি যেত, সাথে আরেকজনে নিয়ে যেত তাদের আরেক রুমমেটকে, মানে উঠলে আরেকজনে নিয়ে বলতো যে চল আমার সাথে, তারা ক্লোজ হয়ে গেছিল সবাই। তো তারপর ওইভাবে ইউজ করতো, এরপর আর ওখানে আর কিছু দেখে নাই। তবে এইটা রিমার জীবনের একটা ভয়ের অভিজ্ঞতা ছিল চাকরি করতে গিয়ে, সেটা সে শেয়ার করছে। গ্রাম বাংলার একটা অভিজ্ঞতা আমার কাছে কিন্তু বেশ লাগছে। আপনাদের মধ্যে যারা কখনো একলা কোথাও গিয়ে এরকম থেকেছেন, বিশেষ করে একটু পল্লী অঞ্চলে, তারাই বুঝবেন এই অভিজ্ঞতাটা কেমন কেমন লাগে। যদি কেউ কিছু নাও দেখে থাকেন, তাও কিন্তু একটা অন্যরকম মানে মনের মধ্যে চাপ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এরকম একলা এরকম সিচুয়েশনে আমি যেমন এরকম মানে ডিপ ন্যাচারাল এনভায়রনমেন্টে একা থেকে দেখছি, কিন্তু হ্যাঁ মানে আসলে মনের মধ্যে একটা বেশ চাপ সৃষ্টি হয়। আমার নিজেরই হয়েছে একটা, মানে মনে হচ্ছে, মানে সবসময় মনে হতো যে কিছু একটা আছে, সামথিং ইজ দেয়ার, এরকম মনে হতো। হ্যাঁ, মানে এরকম মানে যখন একলা থাকবে ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানে ওই বাসার মধ্যে আর কেউ নাই, বা একটা মানে পুরা গ্রামের বাসা আর কি, যেখানে নাকি দেখবেন যে একটা দুইটা ঘর আছে, এরকম ওরকম জায়গায় আমি কিন্তু একা থেকে দেখছি কেমন লাগে, এবং মনের মধ্যে চাপ লাগে, বেশ চাপ লাগে। এবং বিদেশেও আমি দেখছি এরকম থাকার জায়গা থেকে, মানে বেশ চাপ লাগে, এবং ঘুম আসতে চায় না, মানে মনের মধ্যে মনে হয় ইনসিকিউর একটা ফিল চলে আসে। আপনি ইনসিকিউর ফিল করা শুরু করবেন, হ্যাঁ, যে আপনি মানে আপনার মনে হবে যে আশেপাশে কিছু একটা আছে, এবং সেটা লৌকিক মনে হবে না, অলৌকিকই মনে হবে, এরকম জিনিসটা হয়। তো যাই হোক, এই ছিল রিমা নিজের সাথে ঘটা একটা ঘটনা বা একটা তার একটা অভিজ্ঞতা। আমার কাছে বেশ লাগলো। আপনাদের নিজের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দেবেন আপনার সাথে ঘটা কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা, বা আপনার পরিচিত জনের সাথে কোনো ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। অথবা পাঠিয়ে দেবেন আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড, বা আপনি অন্য কোনো এলাকার মিথ লেজেন্ড জানলো সেটা শেয়ার করে দিতে পারেন আমাদের কাছে। একটু মেক শিওর করুন যেটা বেশ কমন যেন না হয়ে যায়, আর একটা ব্যাপার হচ্ছে মানসম্মত যেন হয়। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমাকে চলে যেতে হবে, আজকে আমার সময় হয়ে গিয়েছে, আজকে চলে যাব। ইনশাআল্লাহ বেঁচে থাকলে সামনের সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সাথে, চলে আসবো আরো একটি এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর যাবার আগে আবারও রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। দেখা হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ।